This track was downloaded from fusionbd.com.
প্রাণত ভালোবাসার বাংলাদেশ
বন্ধু, যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিস গুলো পাবেন তা হলো বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। অ্যান্ড বন্ধু, আপনি আমাদেরকে ভিজিট করছেন আমাদের অফিসিয়াল ফ্যান পেজে, এবং তার আগে ওয়েলকাম করছি বন্ধু আরো একবার প্রাণা ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা ফ্রম 90.4 মাই সিটি মাই টিউন, মেঘলা আছি আপনারই সাথে এবং সবাই জানি অধীর আগ্রহ অপেক্ষা করছেন গুরু হিতেশামের জন্য। এবং আমি আর বেশিক্ষণ আপনাদেরকে ওয়েট করাবো না, একদমই ওয়েট করাবো না। তো yes, signature tune ki bole dicche, it's time to welcome Guru Hitesham. And Guru, welcome korchi apnake prana bhalobashar Bangladesh e.
Dhonnobad janacchi beta, ebong shei sathe dhonnobad shobai ke jara desh bidesh theke amader sathe jukto hoyechen ei muhurte.
এক্স্যাক্টলি, এবং অনেক বন্ধুই আমাদেরকে টেক্সট করেছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে। আমার একটা ফ্রেন্ডও আছেন নেপাল থেকে, কোমল থাপা, উনিও এসএমএস করেছেন, যদিও নেপালি কিন্তু খুব সুন্দর বাংলা বলে।
কোমল থাপাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা
জানাচ্ছি। আমি সেলিম আছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে, আমাদের আপনাকে সালাম জানিয়েছেন।
ওয়ালাইকুম আসসালাম।
এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং একটাই প্রশ্ন যে কখন গুরু আসবেন এবং কখন প্রোগ্রাম শুরু হবে। এবং ইনফ্যাক্ট একজন বন্ধু বলে দিচ্ছিলেন যে লিখেই ফেলেছেন যে ভালোবাসা বাংলাদেশ কখন শুরু হবে, আমি কিন্তু অলরেডি তখন অন এয়ার।
এবং এটি সত্য যে যেভাবে বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে আসলে বলতে দ্বিধা নেই, ঠিক সেই রকম ভাবে ঠিকঠাক আগের মতো আমিও কিন্তু এই মহেন্দ্র খানের জন্য অপেক্ষা করি যে কখন এই সময়ের ঘনঘটা বাঁধবে, কখন ভালোবাসা সত্যিকার অর্থে অর্থেই পরিপূর্ণতা পাবে আপনার এবং আমার এই অন ইয়ারের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে। এটি সত্যি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া সব মিলিয়ে। প্রাণাত যারা আমাদের প্রাউড স্পন্সর গ্রুপ এবং ঢাকা এবং সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে দারুণ এক কমিউনিটি, দারুণ এক প্ল্যাটফর্মের সৃষ্টি হয়েছে আপনাদের উপস্থিতিতে। এবং মেঘলা, আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্য দিয়ে যখন বন্ধুদের সামনাসামনি হয়ে যায় কোনো কোনো ঘটনা চক্রে, তখন আমরা বুঝতে পারি যে আসলে যে ভালোবাসার বাংলাদেশ এই 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 ভালো লাগাটা কত দারুণভাবে সবাইকে আচ্ছাদিত করেছে এবং চমৎকার একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে সবার সাথে আমাদের।
এক্স্যাক্টলি, এবং সত্যি সেটাই, প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা যেখান থেকে সবার সাথে হার্ট টু হার্ট একটা ইনভিজিবল রে তো আছেই, সবাই কানেক্টেড কোনো না কোনো ভাবে। আর সব বন্ধুরাই তো আছেন এস এম এস দেখে এবং কমেন্টস দেখে বোঝা যাচ্ছে আছেন এই মুহূর্তে। সোনি আক্তার মিষ্টি জানতে চেয়েছেন আমরা কেমন আছি এবং গুরুকে সালাম জানিয়েছেন। এবং অনেক বন্ধু এখানে একই রকম প্রায় কমেন্টস এবং টেক্সট লিখেছেন যে মানে সবাই অবশ্যই, এটা সত্যি সবাই সেটাই মনে করেন যে রাত 11টা মানেই হচ্ছে গুরু হিতেশাম প্রবেশ করবেন স্টুডিওতে এবং অবশ্যই খুব চমক নিয়ে আসবেন প্রতি সপ্তাহের মতোই। এবং সেই কমেন্টসগুলো, সেই টেক্সটগুলোই আমি বন্ধুদের মানে টেক্সটে সবসময় আমি সেটা পাই, সেই প্রতিচ্ছবি, সেই কথাগুলোর মধ্যে আমি পাই। তো আজকের মানে গল্প সম্পর্কে আপনি কি গতবারে যেরকম একটা ছোট রিক্যাপ দিয়েছিলেন ওরকম কি করবেন?
চমক বলতে এইটাই যে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অসাধারণ কোনো কিছু করার ক্ষমতা স্রষ্টা এই সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে রেখেছেন, তাই এই সাধারণের পদচারণাই হয়তো আমাদের স্টুডিওকে বা আমাদের অনুষ্ঠানটিকে অসাধারণ একটি মাত্রা দিয়েছে। প্রসঙ্গত একটি কথা বলে রাখা ভালো যে মার্কেটিং এর স্বার্থে বা এক একটা প্রতিষ্ঠানের হয়তো কিছুটা বিজনেস স্ট্র্যাটেজি থাকে যারা এক একভাবে তাদের প্রোগ্রামগুলোকে সামনের দিকে উপস্থাপন করে, আমি এ ধরনের রিয়েলিটি প্রোগ্রামের সাথে প্রায় বেশ কয়েক বছর জড়িত আছি, এবং এটি সত্যি খুব আশার খবর যে আমাদের মতো করে অনেক চ্যানেল এখন প্রোগ্রাম নিয়ে এসেছে। তো জনপ্রিয়তার মাত্রা এবং তার মাপকাঠি নিয়ে আমি ব্যস্ত হতে চাই না, কিন্তু অবশ্যই আমি খুশি হব আসলে তখন যখন যখন আমরা গল্প নির্বাচন করি বা হটসিটে যখন কোন অতিথিকে নিয়ে আসি, তখন কিছু বিষয়ের জন্য আমরা অবশ্যই প্রাধান্য দিই, যাতে করে লিসেনার্স যারা বিভিন্ন ক্লাস্টার লিসেনার থাকে তাদের উপরে খারাপ কোনো ইম্প্যাক্ট না পড়ে। আমরা সেই ব্যাপারটা খুবই যত্ন সহকারে করে থাকি। আমার অনুরোধ থাকবে যে ধরনের অনুষ্ঠানের সাথে যারাই জড়িত আছেন তারা যদি সবাই আমরা এই ভাবনাটাকে মাথায় রাখি, শুধুমাত্র সস্তা কোনো জনপ্রিয়তা না, বরং এমনভাবে অনুষ্ঠানগুলোকে সাজাতে চেষ্টা করি যেটি মানুষকে সত্যি বিনির্মাণে দারুণভাবে সাহায্য করবে।
রাইট, এবং এইরকম প্রসঙ্গে অনেক এসএমএস আছেন যে আছে, যেমন মামুন লিখেছেন যে রিয়েলি প্রাণব ভালোবাসার বাংলাদেশ এমন একটি প্রোগ্রাম যে প্রোগ্রাম থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখতে পারি। এবং তাহসিন লিখেছেন ঢাকা থেকে যে গুরু আপনি এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা জায়গা আপনি নিয়েছেন আমাদের তরুণ প্রজন্মের কাছে, আপনাকে আমরা রোল মডেল হিসেবে দাঁড় করিয়ে যে কোনো ভালো কাজ আমরা করতে পারি। এবং আশরাফুলও লিখেছেন যে প্রাণব ভালোবাসার বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, এবং সব সময় যাতে আমরা যে রানা প্লাজা নিয়ে এবং আমরা যে কাজ করছিলাম রমজান মাসে পথ শিশুদের নিয়ে, তো এরকম আরো ভালো ভালো উদ্যোগ যাতে করি এবং সব বন্ধুদেরকে যাতে আহ্বান করি।
যথার্থই বলেছে আমার বন্ধু, যে বন্ধুটার কথা তুই বললি, এটি এটি যথার্থ ভাবেই সে উপস্থাপন করেছে। আমিও বিশ্বাস করি, আমি যখন আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি আমার স্টুডিওতে অথবা বাইরে, তখন দেখি আপনাদের চোখে মুখে সেই প্রাণোচ্ছলতা, তারুণ্য, সে উন্মাদনা দারুণভাবে আমাকে কিন্তু উচ্ছ্বসিত করে। আমি বিশ্বাস করি যে আপনাদের এই অনুপ্রেরণা এবং আপনাদের আমার এই আমাদের এই সাথে থাকা, আমরা আমরা অনেক ভালো ভালো কিছুকে দারুণ একটি উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।
ওকে, এবার একটু ইরিলেভেন্ট এবং ফানি একটা কথা বলি, যে সবার একটা কমন কোশ্চেন সব প্রোগ্রামে থাকে যে আজকে কি কালারের ড্রেস পরে এসেছেন আপনি।
এটা নেভি ব্লু ফুল স্লিভ শার্ট, নেভি ব্লু ফুল স্লিভ শার্ট, তার উপরে যে বর্ডার দেয়া, আসলে লাল লাল একটা বর্ডার দেয়া কলার এবং শার্টের যে প্লেট করা থাকে সেই জায়গাটাতে, এবং সাথে ন্যারো ফিটেড একটি গ্র্যাভিটিন প্যান্ট, কালারটা অনেকটা আমি কিছুটা কালার ব্লাইন্ড আর কি, মেঘলে সাহায্য করে। প্রচন্ড আগ্রহ এবং দৃষ্টি নিবন্ধিত থাকে যে আজকের হটসিটকে কে অলঙ্কৃত করলো, কোন ব্যক্তিটি আজকে তার জীবনের কথা বলতে এসেছে। আর দু একটি কমেন্টস নিব আমরা, তারপর ফিরে আসবো আজকের।
ওকে, আছেন মোহাম্মদ শাহিন লিখেছেন যে তোমাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে, এবং সালমান রহমান লিখেছেন আমি কেন তার কমেন্টগুলো পড়ি না, এন্ড আরাধ্যা সাদিয়া লিখেছেন সুমিয়াপুর জন্য অনেক শুভকামনা রইল, গুপ্ত মল্লিক লিখেছেন যে ওনার 18 তারিখে বার্থডে চলে গেছে এবং ওনার দিনটি খুব ভালো গেছে, এবং আরো একজন বন্ধু লিখেছেন অচিন্তয়ের বউ রাত্রির জন্মদিনও গেছে 24 তারিখে, তো আমরা এই দুজন তো উইশ করতে পারি গুরু আপনার কাছ থেকে উইশ।
যে বার্থডে 18th August ছিল, তাই তো হ্যাপি বার্থডে গুপ্ত, এবং সেই সাথে আমি অচিন্তর পক্ষ থেকে অচিন্তের বউ রাত্রির কাছে বার্থডেটা পৌঁছে দিচ্ছি। আমার মনে হয় যে 24 তারিখে যে বার্থডেটা পার হয়ে এসেছে, যখন লক্ষ লক্ষ মানুষ, প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষ আমাদের সাথে থাকে একসাথে, তারা সবাই মিলে বলছে অচিন্তের পক্ষ থেকে রাত্রিকে রাত্রি হ্যাপি বার্থডে টু ইউ।
এক্স্যাক্টলি, এবং আমরাও বলছি সেটা, হ্যাপি বার্থডে।
আমার মনে হয় না যে রাত্রির মধ্যে আর কোন রকমের ঘোর অমানিসা থাকবে, বরং দারুণ এক ভালো লাগায় উদ্ভাসিত হবে রাত্রি, কারণ যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে জন্মদিনের শুভেচ্ছা পৌঁছে দিল অচিন্তর পক্ষ থেকে।
এক্স্যাক্টলি, এবং আজকে কিন্তু আমাদের সুশান্ত দারও বার্থডে গেছে,
তাই না?
হ্যাঁ, কিন্তু কেক কিন্তু পাইনি।
আচ্ছা ঠিক আছে, বাট ভার্চুয়ালি আমরা কেক গ্রহণ করছি। সুশান্ত একজন দারুণ স্পিরিট আছে, এমন একজন টিম মেম্বার ঢাকা এফএম পরিবারের, আমরা তাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ফাইনালি সেই সময় চলে এসেছে যার জন্য অপেক্ষায় থাকি আমরা আপনারা সবাই, সেই মহেন্দ্র খন। জানি না যে শ্রেতা সেটার জীবনের কোন দিক উন্মোচন করতে এসেছে আমাদের সাথে, দুঃখের নাকি সুখের, নাকি সুখ দুঃখ মিলিয়ে মিশিয়ে ফাইনালি কোন ডিরেকশনে যাবে এই মানুষটির জীবনের কথা সেগুলো আমরা শুনব। তার আগে আপনাদের সবাইকে সাথে নিয়ে এখন আমন্ত্রণ জানাতে যাচ্ছি সেই ব্যক্তিটি, যে ব্যক্তিটি অলরেডি আমাদের সামনে এসেছেন এবং হটসিট অলঙ্কৃত করেছেন। স্বাগত আপনাকে।
থ্যাংক ইউ গুরু। গুরুকে এবং মেঘলা আপু এবং ইন্তজার ভাইয়া, সাইদ ভাইয়া সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন।
হ্যাঁ অবশ্যই ভালো আছেন।
আজকে আমার কষ্টের কথা, আমার ভালোবাসার কথা বলতে এসেছি এখানে।
আর সময় নানি, অলরেডি আমরা 30 মিনিট সময় অতিক্রান্ত। আমরা এর মধ্যে জেনেছি যে আজকে হটসিটে যিনি বসেছেন তার নাম সুমি, এবং তাকে শুধু সাথে নিয়ে আমরা শুনতে যাচ্ছি তার জীবনের কথা।
এবং এটাও জানিয়ে দিই যে ফেসবুকে অলরেডি সুমি আপুর ফটো আপলোড করা হয়েছে, তো যারা এখনো যুক্ত হননি ফেসবুকে তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুকে আপনি যুক্ত হন এবং আজকের অতিথি বন্ধুর ছবি আপনি দেখতে পারবেন। এবং সেক্ষেত্রে আমি আরো একবার অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4।
এক্স্যাক্টলি। এবং ঢাকা এফএম কে সার্চ দিলে সহজেই কিন্তু আমাদের ঢাকা এফএম টাকে লোকেট করা সম্ভব, এবং এটা লাইকিংস এর পরিমাণ প্রায়
135,000
প্লাস। এবং আমরা আসলেই চাই, মেঘলা বারে বারে বলে, আমিও বলি যে প্লিজ আপনার লাইক দিন এবং কমেন্ট দিন, যাতে করে আমরা বুঝতে পারি যে মানুষটি আমাদের সাথে থাকে তাদের সাথে আপনারাও দারুণ ভাবে যুক্ত থাকেন, যেমন যুক্ত ছিলেন গত অনুষ্ঠান। দ্যাট ওয়াজ রিয়েলি সুপার। আমি গুরু হয়ে তার অনুষ্ঠান কথা শুনছিলাম নাকি ছাত্র হয়ে গেছিলাম। দা ক্যাথরিন মাসল গত অনুষ্ঠানে যিনি ছিলেন, এবার শুনতে যাচ্ছি সুমি আপনার জীবনের কথা। শুনি আপনার মতো করে আপনি শুরু করুন একদম ছোটবেলা থেকে।
আমি একদম ছোটবেলা থেকে আমার কথা বলবো। আমি যখন খুব ছোট, আমার বাবা মার ফ্যামিলিতে আমি অনেক আদরে বড় হয়েছি। আমরা দুই বোন, আমার বাবা কৃষক এবং একজন ভ্যান চালক। আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছেন। আমি যখন খুব ছোট ছিলাম আস্তে আস্তে বড় হচ্ছিলাম, পরে আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করে দেয়। পরে আমার বাবা ভ্যানে করে আমাকে স্কুলে নিয়ে যেত এবং স্কুলে নিয়ে গিয়ে রেখে আসত। তখন আমি স্কুলে গিয়ে আমার বাবা আমাকে 1 টাকা দিত, সেই টাকাটা দিয়ে আমি ঘোরাক করতাম যে আমাকে 1 টাকা কেন দিচ্ছেন। তো পরে ওই টাকাটা যদি আমাকে ভেঙে ভেঙে মানে চার আনা করে কাটটা দিত, তখন আমার খুব ভালো লাগতো যে আমার বাবা আমাকে অনেক টাকা দিচ্ছেন। তো ওইটা দিয়ে আমি কি করতাম, ক্লাস না করে দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম। তো সবাই যখন ক্লাস করতো, ক্লাস শেষে আমি চলে আসতাম, সবার সঙ্গে চলে আসতাম। পরে আমাকে জিজ্ঞেস করতো আমি ক্লাস করছি কি না, পড়া দিয়েছে কিনা। তো আমি এগুলা মানে বাড়িতে এসে বলতাম না, আমার কোনো পড়া ধরা নেই কিংবা আমার কোনো পড়া দেয় নেই। তো তারপরে এভাবে আমি স্কুল করতে থাকি, আমি ক্লাস থাকি দিই। তো হঠাৎ একদিন আমার হেডমাস্টার যিনি ছিলেন আসাদ স্যার, উনি আমাকে একদিন দেখে ফেলে এবং আমাকে ক্লাসে নিয়ে যায়। তো সেই আমার আমাকে খোয়াদো করতেন স্যার। তো সেই থেকে আমি ক্লাস করা শুরু করি।
কোনো কারণ কি ছিল প্রথম প্রথম ক্লাস ফাঁকি দেওয়া?
আসলে ভয় পেতাম ক্লাসে যেতে।
সুমি প্রথমে আপনাকে আমার দারুণ ভালো লাগলো, সেই কথাটা না জানিয়ে আসলে পারলাম না। আমরা যখন নিজেদের প্রেম প্রচারে সব সময় ব্যস্ত যে আমার এই আছে আমার সেই আছে, সেখানে আপনার মতো মানুষ আছে সুমি, যারা নিজের নিজের অস্তিত্বকে নিজের শেকড়টাকে অনেক সম্মানের সাথে গর্বের সাথে সামনের দিকে উপস্থাপন করে। একজন কৃষক পরিবারের সদস্য হওয়া সত্যি অনেক বেশি গর্বের। আপনারা আছেন তাই দুটো মুখ খাবার খাওয়ার সুযোগ এবং সৌভাগ্য আমাদের হয়। এবং আপনি বলছিলেন যে যে ভ্যান চালায় আমার বাবা সে ভ্যানে করে আমি স্কুলে যেতাম, এরকম সহজ সরল শিকরোক্তি এ ধরনের কথা বলার মতো যে কলিজাটা থাকা দরকার সেটি সত্যি আপনার প্রশ্নে আমার শ্রদ্ধা অনেকখানি বাড়িয়ে গেল। একদম জীবনের ঘটনা ঘটনা শুরু করবার শুরুতেই যে প্লিজ।
এভাবে আমি ক্লাস করতে শুরু করি, তারপর আমি এভাবে ক্লাস করতাম। কিছুদিন পর যেতে যেতে ক্লাস 2 কি 3 হবে, তখন আমি আমার মানে আমার মা আমাকে টাকা দিয়ে দেয়নি আমি স্কুলে যাবো। তো আমার মার মানে মাটির একটা ব্যাংক ছিল, ওই ব্যাংক থেকে আমি মানে টাকা বের করি। তো ব্যাংকে অনেকগুলো টাকা ছিল, মানে 5 পয়সা 10 পয়সা যখন ছিল, তো ওই টাকাগুলো আমি অনেকগুলো বের করে নিই। বের করে নিয়ে তখন আমি মানে বাজারে গিয়ে ওইগুলো দিয়ে অনেকগুলো মিষ্টি কিনি দোকানে গিয়ে। মিষ্টিতে কিনে সবাই মিলে আমরা ভাগ করে খাই, আমার যে কয়েকজন বান্ধবী ছিল। তো কিছুদিন পরে দেখলাম ওই টাকাগুলো না উঠে যাচ্ছে, পরে ব্যাংকটা ভেঙে আমার বাবা বাজারে দিয়ে আসলো এবং ওইখান থেকে টাকা নিয়ে আসলো। তো মনে মনে খুব খুশি হয়েছিলাম যে আসলে আমি অনেক খেয়ে ফেলছি, ভালোই করছি। তো তারপর এইভাবে আমি বড় হতে থাকি। দেন ক্লাস ফাইভ, তার আগে বলি আমি খুব শান্ত শিষ্ট ছিলাম, ধর্মপদ ছিলাম। আর আমার মা আমাকে গোসল করে খুব সুন্দর করে সাজাই গুজাইয়ে মানে দিত, আমি কারোর সঙ্গে মারামারি করতাম না, কেউ মানলেও আমি অনেক কথা বলতাম না।
বন্ধুরা আপনারা একটা মানে একটা ভিজুয়াল একটা ছবি আপনাদের সামনের দিকে যে দাঁড় করাতে চান, যার কথা আপনারা শুনেন তার আজকের বন্ধুরা, তারও একটা বর্ণনা দেওয়া খুব বেশি প্রয়োজন। আমি তার মুখ অবয়বের বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। এক কথায় আসলেই যথার্থই বলেছে, একটা শান্ত নম্র ভদ্র একজন মানুষের মুখের অভিব্যক্তি যেমন হয় অনেকটা সেই রকমই হচ্ছে আমাদের আজকের বন্ধু সুমি। এবং যে মুখটার মধ্যে অনেক মায়া যেন লুকায় আছে এবং সেটি যতটা পুরো মুখের অবয়বে তার চেয়ে অনেক বেশি তার চোখের চাহনিতে। এই হচ্ছে আমাদের আজকের অতিথি বন্ধু। আর পোশাকের বর্ণনা দিবে আমার ফ্যাশন আইকন যথারীতি মেঘলা।
ওকে থ্যাংক ইউ। আমি যদি ম্যাজেন্টা কালারের খুব সুন্দর একটা সালোয়ার কামিজ পরেছেন এবং সেটাতে জরির কাজ করা খুবই সুন্দর অ্যান্ড সিম্পল, একদমই সাজেননি কোনো কিছুই না, কোনো রকমের কোনো সিম্পল কাজলও দেননি, বাট তাতেও অনেক সুন্দর লাগছে।
এবং অলরেডি মনে হয় আমাদের ফেসবুকে আমাদের ডেডিকেটেড আইডি সেখানে অলরেডি সুমির ছবি আমরা আপলোড করেছি।
রাইট, এটা বলেছি আমি যে ছবি আপলোড করা হয়েছে আমাদের আজকের অতিথি বন্ধুর, যে সুমি এখন অন এয়ারে এবং অনেক বন্ধু এই পোস্টটিতে লাইক করছেন এন্ড কমেন্ট করছেন। তো আর একবার রিকোয়েস্ট করছি বন্ধু যে প্লিজ এই পোস্টটিতে লাইক করুন এবং কমেন্ট করুন। ওকে,
নম্র ভদ্র মেয়েটির ঘটনা তারপর কি হলো?
তারপরে গুরু আমার মা আমাকে শিখিয়ে দিত আমি যেন কারোর সঙ্গে মারামারি না করি, আর কেউ যদি আমাকে মারে আমি যেন এসে বাড়িতে বলে দিই। আমার মা শিখে আরো বলতো যে তোমাকে যদি মারছে আমি তাহলে গিয়ে মারবো আর তুমি আমার এসে বলবা। তো আমি তখন মার কাছে গিয়ে বলতাম যে মা ও আমার মারছে, তখন মা কি করতো আমার বাড়িতে রেখে মানে ঘরের পেছনে এসে পরে আমার গিয়ে বলতো ওরে আমি বকা দিয়ে এসছি, তখন আমি খুব খুশি হতাম। তো এইভাবে আস্তে আস্তে বড় হতে থাকি। আর আমার যে হেডস্যার ছিলেন উনি আমার সম্পর্কে ফুপা হতো, তো উনি আমাকে শাশুড়ি বলে ডাকতো আর খুব আদর করতো। তো আমি মাথায় ব্যান পড়তাম, তো ওই ব্যান্ডটা স্যার খুলে নিয়ে মাথায় পড়তাম, পরে বলতো আমার শাশুড়িটা আমি নিয়ে এসে এখন আর দেবো না, এইভাবে মজা করতাম। তো এইভাবেই কাটছিল। আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার একটা ফ্রেন্ড ছিল আমিনা, তো ও আমাকে একদিন বলে আমার পরীক্ষার মধ্যে ও আমাকে বলতেছে আমরা আজকে নকল করবো পরীক্ষাতে। তখন সে কীভাবে তখন ও বলে আজকে নোট নিয়ে আসবো প্রশ্ন পাইলে তারপরে আমরা নকল করবো আর কি। তখন আমি বলছি ঠিক আছে, পরে নোট নিয়ে আসছি আমরা নিয়ে এসে ও তো মানে বের করে এটা অলরেডি লিখে ফেলেছে, পরে আমাকে বলে এবার তুই লেখ, পরে আমি লিখতে গেছি আর মানে বের করতে পারতেছে না, এতটা তাড়াতাড়ি ছিলাম। পরে কি হয়েছে আমার ওই সারটা দেখে ফেলছে, পরে আমার ডাকে যে শুনি আমার কি হয়েছে দাঁড়াও আমার শাশুড়ি মানে কি করতেছে। তারপরে আমি দাঁড়ালাম, পরে সে নোটটা নিয়ে নিল, পরে সবার সামনে আমাকে অপমান করছে যে দেখো আমার শাশুড়ি মানে নোট নিয়ে এসে পরীক্ষা দিতে। তো আর কি এরকম সেদিন তো লজ্জা পাইলাম থেকে, তো আর মানে নকল করা আমি তো কখনো করিনি, তো যদি করতে গেছি
হয়েছিল এবং সেই ভাবনাটা তখন আর এরপরে মাথায় আসেনি।
পরে এভাবে চলছিল, খুব আনন্দে কাটতো। আমার বাবা এবং মা আমাকে খুবই ভালোবাসে। আর আমি যেটা বলিনি আমার একটা ছোট বোন আছে শারিকা, ও ক্লাস ফাইভে পড়ে, ও খুব ভালো, ও আমাকে খুব ভালোবাসে।
সুমি অনেক ছোটবেলা থেকে আপনি অনেক বেশি কি আদর কাতুরে বা ভালোবাসা কাতুরে একজন মানুষ এরকম কিছু কি যে আমার বান্ধবী বন্ধু আমার চারিপাশে আমাকে খুব ভালোবাসুক এর জন্য আমার সবচেয়ে আমার কাছে গচ্ছিত যা আছে আমার টাকা পয়সা সেগুলো হয়তো আমি দিয়ে দিতে পারি বাট প্রচন্ড ভালোবাসে আমি থাকি, এইরকম মানসিকতার কি আপনি?
তারপরে আমার যেটা আমি বলিনি সেটা হচ্ছে আমার দাদি, আমার দাদি খুব ভালো ছিলেন। আমি সেই ছোটবেলা থেকে বড় হয়ে পর্যন্ত আমি আমার দাদির কাছেই থাকতাম, আমার দাদি আমার বাবা মার কাছে থাকতাম। দাদির কোলের মধ্যে সেই মানুষ এসেছে আর কি। তো আমি দাদিকে ছাড়া আসলে থাকতে চাইতাম না। তো হঠাৎ করে কখনো যদি আমি কোথাও যেতাম, একদিন একদিনের ঘটনা, আমি আমার খালাদের বাড়িতে বেড়াতে গেছি, তো আমি চলে আসবো, থাকবো না দাদিকে ছেড়ে, খুব খারাপ লাগতেছে। তো হঠাৎ করে আমি মানে কান্না শুরু করছি, পরে মা তো অনেক বুঝাই আসছে, কি হয়েছে এখন আমি বল, মা বাবা আমার মাঝখানে রাখবে আর কি, তো আমি বলতেছি আমি থাকবো, আমি এক সাইডে থাকবো। তো ঠিক আছে, আমার কান্নাকাটিতে এক সাইডে রাখছে। পরে আমাদের খালারা ধান সিদ্ধ করছে, ধান সিদ্ধ করে যেটা বলে, তো ওটা করার পরে মেঝেতে মেলে দিয়েছে। তো হঠাৎ করে আমি মানে অনেক রাত্রিবেলায় পড়ে গেছি, তখন ছোট ছিলাম তো বুঝিনি, পড়ে গেছি, পড়ে কান্নাও করতে পারতেছি না আর উঠতে পারতেছি না, মানে সাহস হচ্ছে না ওঠা, অনেক ভয় পাইছি, মনে হচ্ছে চোখ খুলে যদি কিছু দেখি তখন যদি ভয় পাই ওইভাবে শুয়ে আছি। পরে আমার মা মানে ভোরবেলায় উঠে দেখে আমি নাই, পরে তো খুঁজতেছে কই গেল, ওই লাইট গেলে দেখে আমি নিতে ধানের মধ্যে শুয়ে আছি। পরে আমারে উঠেছে, উঠে আমার মানে বলে শিখাইতেছে, আমার দাদিকে গিয়ে যেন এই কথাটা না বলি, কারণ বললে তো আমার দাদি বকা দিবে এরকম। আর আরেকটা ছোটবেলার ঘটনা হচ্ছে, আমি আমার আরেকটা খালার বাড়িতে গেছিলাম, ওইখানে গিয়ে আমি মানে আমার খালাতো বোনদের সঙ্গে পুকুরে গোসল করতে গেছি, যে আমার বোনরা তো বড় আমাকে, আমি তো ছোট ছিলাম, তো আমার খালার বাড়ির পাশে একটা মেয়ে ছিল, ও হচ্ছে প্রতিবন্ধী আর কি, হাঁটতে পারে না, তো সবাই মিলে গোসল করতে গেছি, ওরা মানে সারা পুকুর ঘুরে বেড়াচ্ছে আর আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, মানে হঠাৎ করেই আমার মানে পা পিছলে গেছে, পুকুরের মধ্যে কিছু মানে গর্ত থাকে যেগুলো একটু বড়, ওটার মধ্যে আমি পড়ে গেছি, পরে আমি ডুবে গেছি, পরে আমার শুধু দুইটা আঙুল বের হয়েছিল। পরে পাশ থেকে ওই মেয়েটা মানে দেখছে আর কি, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে দেখি আমার দুইটা আঙুল বের হয়ে আছে, কিছুক্ষণের মধ্যে না উঠাইলে হয়তো আমাকে পাওয়া যেত না, বেঁচে থাকতাম না।
আল্লাহ না করুক এরকম হয়। এবং এই ফাঁকে বলে রাখি যে আপনি তখন 5 বছর বয়স বললেন, তাই তো? এই বয়সের শিশুদের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি, কি কারণে তা কি জানিস মেঘলা? আমাদের বাড়ির আশেপাশে যে ডোবা বা পুষ্করণী জাতীয় পুকুর জাতীয় যে ব্যাপারগুলো থাকে সেখানে কিন্তু ডুবে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এ ব্যাপারে আসলে আমাদের সতর্কতা খুব বেশি প্রয়োজন। সুমি, তারপরে বড় হয়ে ওঠা এবং জীবনের
পরে গুরু এখান থেকে আমাকে উঠালো, উঠে মা আমাকে মানে বলে দিচ্ছে বাবাকে যেন না বলি, কারণ বললে বকা দেবে। তারপর ওখান থেকে চলে আসলাম। আসার পরে আরেকটা মানে মজার কথা বলি, সেটা হচ্ছে আমার একটা মামা আছে, বিদেশে থাকতো, ওর ভাই মানে মামার মেয়ের জন্য পুতুল নিয়ে এসছে, আমি পুতুল খেলতে খুব ভালোবাসতাম, পুতুলটা আমি ওর কাছ থেকে লুকিয়ে নিয়ে আসি, নিয়ে এসে আমি খুব সুন্দর করে শাড়ি টাড়ি পরে সাজায় রাখতাম, সাজায় রাখার পর ওটা দিয়ে খেলতাম। একদিন আমি আমার সেই খালাদের বাড়িতে গেছি, আর গিয়ে খালার মেয়ে ও পুতুল খেলতে খুব ভালোবাসতো, ও মালা, মালার অনেক পুতুল ছিল এবং সুন্দর সুন্দর মানে বেড কভার ছিল পুতুলের। তো আমি কি করি, ওর একটা বেড কভার লুকিয়ে নিয়ে আসি। তো আসার পরে ও হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে এসছে এবং পুতুলটা বেড কভারটা দুটোই দিচ্ছে। দেখার পরে ওর মাকে বলছে, মানে আমার খালাকে বলছে, ও সঙ্গে আপু তো আমার ইয়ে নিয়ে এসছে, মানে পুতুলের বিছানাটা নিয়ে এসছে, আমি ওর পুতুলটা নিয়ে যাবো। খালা না দেখে সে থাকবে না, খালা বলছে ঠিক আছে নিয়ে যাব। তো আমাকে না বলে ও এসে আমার পুতুলটা নিয়ে গেছে, পরে আমি খুঁজে খুঁজে পাই না, মা আমাকে বলে না। পরে খালা আমাকে ফোন করে বলে আমি তোর পুতুলটা নিয়ে এসেছি, কারণ মানে না থাকতো না, তখন আমি তো একটু বড় হয়েছি, তখন আমি বলছি যে থাক আমি আর নেবো না, কিছু বলি নাই, কারণ তখন আমি জানি যে আমি তো ওটা নিয়ে এসছি, তো সেই হিসেবে আমি আর কিছু বলি নাই। তারপরে আমি অনেক ছোটই ছিলাম, তখন আমার মা আমাকে মানে পূজা দেখতে টাকা দিয়েছিল, ওই টাকা দিয়ে আমি কিছু মানে খাওয়ার জিনিস না কিনে একটা পুতুল কিনে নিই, ওই জন্য ওইটা দেখে আমার মা পরে পিটুনি শুরু করেছিল।
This track was downloaded from fusionbd.com.
খাওয়ার জন্য দেয়া হলো, সেটা দিয়ে কেন পুতুল কেনা হলো? সুমি, ছোটবেলার এই যে স্মৃতিগুলো এত দারুণ, এত অন্যরকম, বারবার কি মন চায় বা ভেতরের স্বপ্ন এরকমই দেখেন যে ছোটবেলা যদি আটকে থাকতে পারতাম, সেরকম কিছু কি?
এগুলো আসলে খুব ভালো লাগে সেই দিনগুলোতে ফিরে যেতে।
কিন্তু আমরা শুনতে চাই তারপরে কি হলো, কারণ তারপরে হয়তো অম্লমধুর অনেক 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 পরিস্থিতির সামনে আপনাকে পড়তে হয়েছে, কেনই বা আপনাকে বারবার ছোটবেলাতে সেই স্মৃতির মধ্যে, সেই ঘটনার মধ্যে আটকে থাকতে মন চাচ্ছে। আপনি বড় হলেন, বড় হচ্ছে আমাদের সময় কিন্তু বড় হচ্ছে বন্ধুরা। আপনারা কিন্তু কখনোই ভাববেন না যে আমাদের সুমি আটকা পড়েছে টাইম মেশিনে
এবং প্রজাপতি পরিয়ে পেছনে পেছনে ঘুরছেন না।
এক্স্যাক্টলি, শুধুমাত্র এই পুতুল খেলা নিয়ে ব্যস্ত নয় আমাদের সুমি। কৌতূহলবশত নকল করতে যে ধরা খায়নি তার উপা সদৃশ সেই হেডমাস্টারের কাছে আমাদের সেই সুমি বন্ধু পানিতে ডুবে গেছে প্রতিবন্ধী মেয়ের সেই কল্যাণে বেঁচে যাওয়া। তার ফ্রেমটা কিন্তু শুধুমাত্র শৈশবে আটকে যায়নি বন্ধু, আমাদের সুমি বড় হচ্ছে। এই গানটা আপনারা শুনছেন, এই ফাঁকে সুমিও কিন্তু আমাদের বড় হচ্ছে। দেন ফাইনালি সুমি বড় হয়েছে, পুতুলের জায়গায় মানুষ সদৃশ কোনো একজন যাকে প্রথম আপনার ভালো লাগা। এই ভালো লাগার সূত্রপাতই বা কীভাবে শুনব আপনার কাছ থেকে?
তারপরে গুরু, আমি আস্তে আস্তে বড় হই, ক্লাস ফাইভ শেষ করি এবং হাই স্কুলে যাই। ওইখানে গিয়ে আমি ক্লাস সিক্স পার করি, সেভেনও পার করি। তারপরে আমি যখন ক্লাস সেভেন থেকে ক্লাস এইটে উঠলাম মেবি, তখন আমার বাবা হঠাৎ করে আমার একটা বিয়ে ঠিক করে আর কি। সেটা আমি জানতাম না, আর সেই সময়টাও আসলে আমার, আমি বুঝতে পারতাম না যে আসলে এটা কেন করতেছে, এতটা বুঝতাম না। তো আমার বাবা আসলে কাউকে বলে না, আমার একটা কাজিনকে নিয়ে গিয়ে হঠাৎ করেই আমার বিয়েটা ঠিক করে। এবং বাড়ির আশেপাশের লোকজন হয়তো জানতো, কিন্তু আমি এতটা আসলে এটাকে কেয়ার করতাম না। তারপরে একদিন হঠাৎ করে বিয়ে ঠিক করার পরে ছেলের ভাই আসে, ভাই আসার পরে আমাকে দেখে যায়। তো আমি আসলে এটা কোনো কেয়ার করিনি যে কেন আসতেছে কিংবা কি হইতেছে এটা। তখন আসলে আমার সেই খেলার বয়সটা, মানে সেই ছেলে মানুষটা মানে যায় নাই আর কি। তো এক সময় কি হয়, হঠাৎ করে সোমবার দিন, আমার দিন তারিখ মনে নাই, তবে সেদিনটা ছিল সোমবার, আমার বাবা আমার বিয়ে অ্যারেঞ্জ করে। তো ওনারা সবাই আসে, আমার পাশের বাড়ি একটা দাদি ছিল, উনি হয়তো আমাকে আমাকে বলেছিল যে তোমার বিয়ে ঠিক করতেছে, তুমি কি করবা। তো তখন আমি ওনাকে বলি যে আমি বিয়েটা করব না। তো তারপরে আসলে বাড়িতে বলার মানে সেই সাহসটা আমার ছিল না। তারপরে হঠাৎ করে আমার ফ্যামিলিতে ওনারা চলে আসেন, ওনারা চলে আসার পরে কিছু লোকজন আসেন এবং আমার আমার বিয়েটা পড়ায় দেয়। আমি আসলে এটাতে রাজি ছিলাম না, কবুলও বলতে যাচ্ছিলাম না, তো জোর করে সবাই আমাকে বলেছিল।
এর আগে কখনো দেখা সাক্ষাৎ বা চেনা পরিচয়ের কোনো সুযোগই ছিল না?
জি না,
এইভাবে বিয়ে হয়ে যাওয়া। আসলে বয়সটাই তো ওইরকম যে শৈশব বা কৈশোরের সেই সন্ধিক্ষণ থেকে তো আপনি বের হতে পারেননি, সঙ্গত কারণে বিয়েতে রাজি হবেন না বা বুঝতেই পারবেন না যে বিয়ে বিষয়টা বা কি, এটা খুবই স্বাভাবিক। তারপর
এটা হচ্ছে, তারপর আমার মানে কিছু মনে হচ্ছে না যে এটা আমার কি হচ্ছে,
এত কম বয়স বোঝার সেই সুযোগটা নাই।
তারপর গুরু, ওনারা আমার বিয়েটা পড়াই দিয়ে ওনারা বাড়িতে চলে গেল, আমি আমার বাড়িতে থাকলাম। বাড়িতে থাকার পরে আমি আগের মতোই ঘুরতেছি, সবার সঙ্গে খেলতেছি, স্কুলে যাচ্ছি আসছি। তারপরে এক সপ্তাহ পরে মানে যার সঙ্গে আমার বিয়েটা হয় সেই লোকটা আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়িতে আসে। আমি বাড়িতে ছিলাম না, আমি পাড়াতে ছিলাম, জেসমিনদের বাড়িতে ছিলাম, জেসমিন আমার ফ্রেন্ড। তারপরে গুরু আমার দাদি আমাকে ডেকে নিয়ে আসে, আসার পরে ওনাকে ঘরে বসতে দেয়, কিন্তু আমি আমাকে যেতে বলে আমি যাইনি। তো এভাবে উনি বিকেলে আসে, সন্ধ্যা হয়ে যায়, আমাকে ওনার সঙ্গে কথা বলতে বলে, আমি যাই নাই। তো উনি
এই দিনও তো সেরকম ভাবে দেখা সাক্ষাতের সুযোগ হয়েছিল কি? আচ্ছা, সেদিনই প্রথম দেখা কি তাকে?
আমি দেখিনি,
সেদিনও দেখা হয়নি। আচ্ছা, সন্ধ্যা পর্যন্ত সেই মানুষটা অপেক্ষা করছে আপনার জন্য। তারপর
তারপরে গুরু ওনাকে মানে বসায় রাখছে, আমাকে কথা বলতে যেতে বলতেছে কিংবা পানি এটা ওটা দিতে যেতে বলতেছে। তো আমি না যাই না, যে একটা লোক এসছে আমি কেন যাবো, আমার মানে খুব রাগ হইতো। তো অচেনা অজানা একজন লোক এসছে, আমি আমাকে সেখানে যেতে হবে, আমি যাব না। আর এমনি আমি সবার সামনে যেতে মানে অন্য অচেনা অজানা লোক হলে যেতে চাইতাম না আর কি। তারপরে এক সময় রাত হয়ে যাই, আমি যাই না, আমার দাদি ওনাকে খাবার দিয়ে দেয়। সব এইভাবে আমি আমার দাদির কাছে থাকি। তারপরে আমার দাদি আবার রাত্রিবেলায় আমাকে বলে, মানে ওনার সঙ্গে কথা বলতে, আমি সেটাও বলি না, আমি দাদির সঙ্গেই থাকতাম। তারপরে দিন সকালবেলা উনি উঠে পরে সবাইকে বলে চলে যাই, আমার তাদের বাড়িতে চলে যাই। এভাবে আবার আমি আমার মতো ঘুরতে থাকি। পরে আবার তারপরে সপ্তাহে আবার উনি আসেন, মানে আমার বাবা মেবি ডেকে নিয়ে আসছিল উনাকে, তো আমি সেই সেম কাজটাই করলাম, আমাকে মানে সেখানে পাঠাতে পারেনি, অনেক চেষ্টা করছিল ওনারা কথা বলার জন্য। তারপরে আমার দাদি জোর করে আমাকে দরজার কাছে নিয়ে গেছিল, একবার মানে মানে উনি চেয়ারে পরে বসেছিল, তো একবার মানে চোখ পড়ছিল আমার, তো আসলে সেইভাবে আমার মানে মনেও নাই যে সে হয়তো কেমন, আমি ভালো করে দেখিও নাই। তো হঠাৎ করে উনি আমার দাদিকে বললো যে মানে জোর করে আনার দরকার নেই। তো তারপর উনি আমাকে জিজ্ঞেস করলো যে মানে তুমি কি আমার সঙ্গে থাকতে চাও না, কিংবা বিয়েতে রাজি ছিল কিনা। তো আমি মানে ন্যাচারালি এত বুঝি না, আমি মানে সব কিছুতেই বলছি যে হ্যাঁ আমি রাজি না, কিংবা আমি বিয়েতে রাজি ছিলাম না, কিংবা এখনো থাকতে চাই না, এরকম আমি কেন কথা বলবো। তারপরে ন্যাচারালি
এটা আসলে পছন্দ বা অপছন্দ থেকে বলছেন তাও কিন্তু না, বয়সের কারণে আসলে আপনার শৈশব আপনার খেলার সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে, এটাই আপনার কাছে বড় ব্যাপার।
তারপরে গুরু উনি ওইভাবে সেদিন থাকে, তারপর বাড়িতে চলে যাই, আবার পরের দিন বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে আমার বাবাকে আমি বলি, মানে আমার বাবা আমাকে জিজ্ঞেস করে যে আমি কেন এটা করতেছি, কেন কথা বলতেছি না। আমি বলি যে ও এটা অচেনা অচেনা মানুষ, আমি ওনার সঙ্গে কথা বলতে পারবো না। তো তারপরে আমার বাবা বলে যে দেখো বাবু এরকম হয়ে গেছে, এখন এটা করলে তো সমস্যা হতে পারে, তুমি কেন কথা বলবা না। আমি বলছি যে যাই হোক আমি কথা বলতে পারবো না, আপনারা একটা ব্যবস্থা করেন। তো বাবু বলতেছে তাহলে আমি কিছুদিন সময় নিই, কিছুদিন সময় নিব যাতে তুমি বড় হইলে পরে ওইখানে যাবা আর কি, ও হয়তো ওনাকে মেনে নিতে পারবা। তো আমি সেটাতেও রাজি ছিলাম না, আমি বলি আমি যাব না। তো তারপরে এক পর্যায়ে আমার বাবা মা হয়তো ওনার বাবা মাকে বলে, পরে ওনারা আমাদের বাড়িতে আসেন, ওনার বাবা মা আসার পরে ওনারা আমাকে ওনাদের বাড়িতে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করেন। তো ওনারা সেদিন চলে যাই, যাওয়ার পরে তাকে যেন পাঠিয়েছিল আমাদের বাড়িতে, আমার এতটা খেয়াল নেই। তো তারপরে আমাকে একজন এসে ওনাদের বাড়িতে নিয়ে যাই, যেতে চাইনি, তারপরে আমাকে দূর করে পাঠিয়েছে। তারপর ওইখানে গেলাম বিকেলবেলা, বিকেলবেলা যাওয়ার পরে সবাই তো ন্যাচারালি দেখতে আসে, আমি একটু ছোট, আমি মানে এত কিছু বুঝি না, আসতে আসতেই বসে আছি। তারপরে নতুন বউরা যে মাথায় কাপড় দেয়, তারপরে আমি ওইভাবে বসে আছি, কেউ আসলে নতুন বউরা আসে না যে একটা মানুষের সাথে কথা বলে, এইগুলো আমার মধ্যে নেই, আমি বসে বসে টিভি দেখতেছি, কে আসলো বুঝতেও বলে নেই, কিছু নেই, আমি আমার মতো টিভি দেখতেছি। তো মানুষজন ওইভাবে আসলে মেনে নিয়েছে, ওরা ভাবতেছে মেয়ে যেটা ছোট এখন এত তো বোঝে না, তো ওরা ওইভাবে মানে কিছু বলেন আর কি। তো তারপরে রাত্রিবেলা ওনার বাবা মা থাকেন, হচ্ছে ওনাদের রুমের তিনটা, ঘরের তিনটা রুম ছিল, তো এক রুমে উনি থাকতেন, এক রুমে জিনিসপত্র, আর পাশেতে হচ্ছে বাবা মা থাকতো, বাবা মা আর ভাই, ভাইয়ের দুই ভাইয়ের মানে এক ছেলে এক মেয়ে, আর ওনার হচ্ছে ভাবি মা, তো ওনারা মেঝেতে থাকতো আর কি। তো ন্যাচারালি সেদিন ওনার বাবা মা ও খাটের উপরে থাকলো, তারপরে আমি আমি ওনার ভাইয়ের ছেলে এবং ভাইয়ের মেয়েটা এবং তার ভাইয়ের শাশুড়ি আর কি, আমরা নিচে মেঝেতে থাকলাম আর কি। মেঝেতে থাকার পরে ওইভাবে সেই রাতটা গেল, যাওয়ার পরে পরের দিন সকালে আমার মামা এসে আমাকে নিয়ে গেল, আমার মানে মামার গ্রাম আর ওনাদের গ্রামে একটি জায়গা ছিল। তো মামা নিয়ে যাওয়ার পরে আমি মামাদের বাড়িতে গেলাম, মামাদের বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলায় উনি গেল, উনি যাওয়ার পরে আমার মামার উনি থাকলো, তারপরে আমি আর আমার মামি আর মামার বাচ্চা একসঙ্গে থাকলাম। থাকার পরে পরের দিন সকালে হচ্ছে আমাকে আমার মানে ওনার ভাইয়ের ছেলে আমাকে গিয়ে নিয়ে আসলো, এবং তার সেদিনই আমার বাবা এবং আমার ফ্রেন্ড ছিল জেসমিন, ও ওনারা আমাকে গিয়ে নিয়ে আসলো। এর মধ্যে আমি ওনার সঙ্গে একটা কথা বলি নাই, মানে কথা হয় নাই। তবে ওনার ভাবি আমাকে ডাকছিল কথা বলতে, তো আমি বলি নাই। তারপর ওনার ভাবি আমাকে জিজ্ঞেস করছে যে ওনার সঙ্গে আমি কথা বলছি কিনা, তো আমি বলছি আপু আমি ওনার সঙ্গে কথা বলি নাই। বলে কেন বলুন? বলছে আমার কথা বলতে ভালো লাগে না, এরকম।
কিন্তু দেখছেন তো আড়ালে আবডালে তো খেয়াল করাটা হচ্ছে, দেখাটা
হচ্ছে। আমি হয়তো বাড়িতে আসতে গেলে আমি তাকাইনি কখনো ওইভাবে। তারপরে আমি ওইখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পরে আমি বলি যে না আমি যাবো না, ওইখানে আমার ভালো লাগে না, ওইখানে কেউ নাই, ওইখানে আমার কোনো খেলার সাথী নাই, আমি ওইখানে যাবো না। তারপরে মেবি সেদিন আমাদের মানে 30 দিন এক মাস আর কি, এক মাসের দিন সবাই মিলে একটা ডিসিশন নেই যে আসলে এটা মানে হবে না, মেয়ে যাবে না। এখন অনেক ছোট আছে, ওরা অনেক কিছু বোঝে না, তাই আমরা আবার পাঠাতে চাচ্ছি না, কারণ অনেকদিন হয়ে গেলে দেখা যাচ্ছে পরবর্তীতে একটা সেন্সিটিভ করলে তখন অনেক সমস্যা হবে। এই জন্য আর আমার বাবাও পাঠাতে চায় না, আর আমি তো মানে চাইনি। তো সেভাবে আমাদের মানে সেদিন এক মাসের মাথায় আমাদের ডিভোর্স হয়ে যায়। তো আমি তো মহা খুশি যে এখন আর বাবা আমাকে বকা দেবে না, মা বকা দিবে না, পাড়ে গেলে আমি পাড়ে বেড়াইতে পারবো, ঘুরতে পারবো, স্কুলে যাব। আমার খুব ভালো মানে ভালো লাগছিল যে আমার আর কোনো ইয়ে নাই, বাধা নাই, কেউ আমাকে বকা দেওয়া নাই। আমার দাদিও আমাকে খুব বকা দিত, তো কেন আমি এমন করি। তো সবাই বলতো যে মানে ছেলেটা খুব ভালো ছিল আর কি। তো আমি কখনো রিয়েলাইজ করিনি যে মানে একটা ছেলে আমাদের বাড়িতে আসছে কিংবা ভালো, তার সাথে কথা বলতে হবে, এটা কখনো আমি রিয়েলাইজ করতে চাইনি। তো আমি কি বলবো, এটা আসলে আমার ঠিক হয়নি, আমি ভুল করছি হয়তো, হয়তো না আমি ভুল করছি, কারণ জেনে হোক না জেনে হোক হয়তো মনে অজান্তে আমি ওনাকে কষ্ট দিয়েছি। তো এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই যেন আমাকে ক্ষমা করে দেয়, ওনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আর আমি আল্লাহর কাছে বলি যে
এই কাজগুলো তো ইচ্ছাকৃত ভাবে কখনোই করা হয়নি, যে আপনার তাকে পছন্দ না বা তাকে দেখতে চাচ্ছেন না এসব কারণে যে ঘটনাগুলো ঘটেছে তাও কিন্তু না। শুধুমাত্র আপনার কাছে মনে হয়েছে যে আমার সেই পুতুল খেলা বা আমার সেই ছোটবেলার সাথীদেরকে নিয়ে প্রাণোচ্ছল ভাবে ঘুরে বেড়ানো, সেই দিনগুলোতে মনে হয় কোনো না কোনো ভাবে বাধা পড়তে পারে এই বিয়ের সম্পর্কের কারণে, সেই কারণে সেটির জন্য হয়তো তখন মানসিক ভাবে আপনি প্রস্তুত ছিলেন না, যে কারণে এই ঘটনাগুলো ঘটেছে।
তারপরে গুরু
কিন্তু এই ঘটনাটা সত্যি জন্য আপনি হয়তো প্রস্তুত ছিল না। এক মাস পর যখন ডিভোর্সটা হলো, তারপর থেকে কি ভাবনা একটা পরিবর্তন আসা শুরু হলো আপনার?
ভাবনার পরিবর্তন না, তখন আমি এমনই ছিলাম, অতটা কেয়ারও করতাম না, সবকিছু আগের মতো, সবকিছু আগের মতো হয়ে গেছে, আমি মানে মুক্ত, খুব ভালোভাবে চলছিলাম।
সবাই বলতে যে আপনি আবার ঘোরাফেরা, বান্ধবীদের সাথে গল্প গুজব করা, এইটাই তো।
যদিও ছোট ছিলাম মানে তো এইভাবে আমাকে মানে কিছু বলতেও না, সে আগের মতো এই সব কিছু। তো তারপরে এইভাবে আমি ক্লাস 8 শেষ করলাম, শেষ করি নাই এখনো, তো শেষ হবে আর কি। তার মধ্যে আমার মানে বাড়ির পাশে যে মেয়েগুলো ছিল আস্তে আস্তে মানে ওদের বিয়ে হয়ে যেতে লাগলো। তারপর আমার বান্ধবীরা যারা ছিল স্কুলে, তো ওরা দেখতাম মানে রিলেশন করে যারা, তো ওরা মানে আমার কাছে গল্প করতো আর কি, সবাই মিলে এক জায়গায় বসে গল্প করতো যে আজকে আমি লেটার পাইছি, কে লেটার দিছে, দেখা না হলে ভালো লাগে না, কি কথা না হলে ভালো লাগে না। তো মেয়েগুলো এভাবে বলতো, আবার যাদের মানে বিয়ে হয়েছে আর কি আমার ফ্রেন্ডরা, তো ওরা বলতো যে আমার হাজবেন্ড না খুব ভালো, আর আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে, কিংবা আমার যেটা পছন্দ অপছন্দ আছে সেটা সে খুব বোঝে, আমি যে জিনিসটা পছন্দ করি সেটা আমাকে এনে দেয়। তো তখন আমি মানে আস্তে আস্তে ফিল করতাম যে আসলে হাজবেন্ডটা কেমন হয় কিংবা প্রেমিকটা কেমন হয়, মানে তখন একটা ভালোবাসা যে একটা কিছু, তো সেটা আমি ফিল করতে থাকি। কিন্তু তখন মনে হইতো যে আমার হাজবেন্ড তো হইলে হয়তো এইভাবে আমাকে ভালোবাসবে, কিংবা কারোর সঙ্গে যদি আমি প্রেম করি তাহলে হয়তো এরকম ভালোবাসবে। তো ওইভাবে চলে গেলাম, ক্লাস 8 শেষ করলাম। তারপরে তখনও আমি প্রেমে পড়ি নাই, ক্লাস 9 উঠলাম, তখন আপনার সাথে আমার দেখা। আমি জেসমিনদের বাড়িতে যেতাম, জেসমিন আমার খুব ভালো একটা ফ্রেন্ড, সেই ছোটবেলা থেকে আমরা দুজন একসঙ্গে বড় হয়েছি। এর সঙ্গে ছিল সুজিলা, তারপরে ছিল হচ্ছে রূপচাঁদ কাকা, ওরা তিনজনই আমার খুব ভালো ফ্রেন্ড। তারপর আমি জেসমিনদের বাড়িতে বসে থাকতাম, আমার ক্লাস শেষ করে বাড়িতে আসতাম, বাড়িতে আসলে অবসর সময়টা আমি জেসমিনের সঙ্গেই কাটাতাম। জেসমিনের বাড়িতে এসে বসার পরে হঠাৎ করে আকরাম আসতো। আকরাম আসলে আমরা গল্প করতাম একসঙ্গে, ওর সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগতো। কেন জানি মনের অজান্তেই ওকে খুব ভালো লাগতো, মনে হতো ছেলেটা খুব ভালো, আর ওর কথাবার্তার ধরন আমার খুব ভালো লাগতো। তো ও যখনই আসতো আমিও তখন আসতাম, আসলেই মনে হতো যেন ও একটু কথা বলুক, ওর পাশে একটু বসে থাকি, বসে থাকলে ওর কথা শুনতে পারবো, যেন আমার ভালো লাগবে। তো এইভাবে যেতে কয়েকদিন গেল, যাওয়ার পরে আমি বাড়ি থেকে বের হইলেই দেখতাম আকরাম আমার সামনে, কিন্তু আমার টিউবওয়েল পাড়ে গেলেও দেখতাম ও দাঁড়াই আছে, জেসমিনদের বাড়িতে আসলেও দেখতাম ও। তো আমারও মনে মনে একটু ভালো লাগা ছিল যে আমিও বাইরে যাই, বাইরে গেলে হয়তো বাড়ির বাইরে গেলে হয়তো ওর সাথে আমার দেখা হবে। তো খুব ভালো লাগতো আমার ওর সঙ্গে দেখা হলে। তারপরে একদিন হঠাৎ করে জেসমিন আমাকে বলে যে জেসমিনের আবার মামা হয় আকরাম, মামা বলে আর আমাকে সুমিখালা বলে, সম্পর্কে আর কি নানির মেয়ে হই আমরা।
এই প্রথম প্রেমের পরশটা হলো, এর আগে পর্যন্ত তো সুমি ইভেন তাকানোর জন্য প্রস্তুত ছিল না কোনো মানুষের দিকে, বয়সটা আসলে তাই ছিল। দেন ফাইনালি জীবনের ছোট্ট ছন্দপতন আবার পরবর্তীতে লাইনে আসে, লাইনের পরের সময়।
তারপরে কি হলো, জেসমিন আমাকে বলে যে আচ্ছা মামা তুই খুব পছন্দ করে তোর সঙ্গে রিলেশন করতে চাই। তো আমার তো শুনে ভালোই লাগে। পরে জেসমিন আবার আকরামকে গিয়ে বলে সুমি তোমাকে খুব পছন্দ করে মামা, সুমিও তোমার সঙ্গে রিলেশন করতে চাই। তো আমি জানি না ও কি বলছিল, তারপর আমার ভালোই লাগে কথাটা শুনে। পরে আমি কি করি, আমি ওর কাছে কয়েকদিন সময় নেই, আমি একটু ভেবে দেখি। তো এর মধ্যে পুরো কথাটা বলতে চাচ্ছি না, তবুও বলি, জানি না আকরাম মাইন্ড করবে কিনা। আমার একটা বান্ধবী ছিল শাহিনা, ওর বাড়ির পাশে একটা ছেলে ছিল, ও আবার আমাকে খুব পছন্দ করতো আর কি। তো ও তখন আমাকে একটা লেটার ছবি টুবি দিয়েছিল, মানে অফার করছিল আর কি। তো তখন শাহিনা এসে আমাকে বলে আমার এই কাকাটা তোমাকে খুব পছন্দ করে, তোমাকে বিয়েও করবে আর কি, এখন তুমি যদি চাও। তো আমি তখন বলছি যে আসলে এটা আমি পারবো না, কারণ আমার বাড়ির পাশে একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে আকরাম, ও আমাকে অফার করছে, আমি চাই যে ওর সঙ্গে আমি রিলেশন করব কিংবা ওকেই আমি বিয়ে করব। কিন্তু তারপরে আমি ওর অফারটা ন্যাচারালি বাদ দিয়ে দিই। তারপরে আমি ওকে বলি যে আমি আকরামকে আমি খুব পছন্দ করি, আর রিলেশন যদি করি তাহলে আমি ওর সঙ্গেই করব। তো তারপর এভাবে কয়েকদিন পরে, মেবি এক সপ্তাহ পরে, আমি জেসমিনকে বলি যে হ্যাঁ আমি রাজি, মামাকে বলিস আমি রাজি। তো জেসমিন মনে হয় বলে আকরামকে, আকরামও হয়তো রাজি ছিল। তারপর আমরা দুজন দুজনের চাহিদাটা যেন বেড়েই যেত, আমার ইচ্ছে হতো ওর সঙ্গে আমি আরো বেশি বেশি কথা বলি, ওর সঙ্গে আমার দেখা হোক কথা হোক। তারপরে অনেকটা সময় আমরা একসঙ্গে বসে কথা বলছি, দেখা হয়েছে। একটা টাইমে দেখা যেত ওর সঙ্গে কথা না বললে, আমার দেখা না হইলে ভালো লাগতো না। তো আমি খুব চাইতাম যে আকরামের সঙ্গে আমার দেখা হোক, আর দেখা যাচ্ছে আমাদের কোনো একটা কারণে দেখা হয়নি। পরে কি করতাম, আমি বাড়ির আশেপাশে গিয়ে যদি ওকে না দেখতাম আমার খুব খারাপ লাগতো, অস্থির লাগতো যে কেন আমার দেখা হচ্ছে না, কোথায় গেছে, দেখা তো করতেই হবে, কথা বলতেই হবে। তারপরে কি হলো, আমি আমার ঘরে জানালা আছে, ওই জানালা দিয়ে মানে তাকে ফেলতাম। তো ওর আমাদের ঘরের পেছনে ওদের বাড়িটা, তো দেখা যাচ্ছে ওইদিকে তাকালে ওকে দেখা যায় তো যে কোথায় আছে, বাড়িতে থাকলে ওর কথা শোনা যাবে। তারপরে ও ওর পুকুর পার দিয়ে আসলে পরে আমার ইশারা করতো, হয় তো দিয়ে নয় তো হাত দিয়ে, যে আমি জেসমিনের বাড়িতে যাচ্ছি তুমি আসো। পরে কি হতো, আমি দেখলে আমি বের হয়ে আসতাম, ঘুম থেকে বের হয়ে মাকে বলতাম যে মা আমি জেসমিনের বাড়িতে যাচ্ছি, পরে মা বলতো ঠিক আছে যাও। পরে আমি জেসমিনের বাড়িতে আসতাম, আসলে তো ওকে দেখলে আমার খুব ভালো লাগতো, তখন মনে হতো পাশে বসে বসে আমি গল্প করি, মনে হতো সারাটা জীবন যদি ওইভাবে আমার পাশে থাকতো আমার খুব ভালো লাগতো, ওকে যদি আমার জীবন সঙ্গী করে পাইতাম মনে ভালো হতো। তো এভাবে আমাদের রিলেশন চলতে থাকে। পরে একটা সময় আমাদের রিলেশনটা চলতে চলতে কি হয়, আমরা মানে ভাবি যে আমরা সবাইকে জানাই দিব আমাদের রিলেশনটা, যদি সবাই জানে তাহলে হয়তো এক পর্যায়ে আমাদের বিয়ে পর্যন্ত যাবে। তো আমরা এই জন্যই আর কি লোকে দেখাই দেখাই হয়তো কথা বলতাম। আমি জানি না আসলাম কি ভাবতো, তবে আমি বেশি বেশি করতাম যেন আমরা সবাই দেখুক, সবার চোখে পড়ুক এই জিনিসটা, পড়লে হয়তো আমার বাবাকে বলবে কি ওর ফ্যামিলি জানবে, তাহলে হয়তো আমাদের তখন একটা মানে বিয়ে চিন্তা ভাবনা করবে যে না ছেলে মেয়ের রিলেশন আছে ওদের বিয়েটা দিয়ে দিই। এই চিন্তা ভাবনা করেই আমি আসলে গেছিলাম। তারপরে গুরু আমি ক্লাস নাইন আমার শেষ হলো, ক্লাস টেনে উঠলাম, এক বছর খুব ভালোই কাটছিল। কাটার পরে কি হয়েছে, হঠাৎ করে একদিন আসলাম ঢাকাতে চলে আসে, ঢাকাতে চলে আসলো, আসার পরে ও একটা জব শুরু করলো। জব শুরু করার পরে আমি এভাবে আমার ক্লাস চালাচ্ছিলাম, চালানোর পরে আমার বাবা মায়ে অলরেডি জেনে গেছে। জানার পরে মাঝে মাঝে কি হতো, আমাকে মানে বকা দিত যে আমি কেন রিলেশনটা রাখতেছি আর কি। কিছু কিছু মানুষও ছিল যারা আমাকে নিষেধ করতো যেন আমি রিলেশনটা আগায় না নিয়ে যাই। তো তারপরে এভাবে ক্লাস টেনে মনে হয় দুই তিন মাস পরে আমার বাবা মা আরও আমার পরে প্রেশার ক্রিয়েট করে কেন আমি রিলেশনটা না রাখি। হঠাৎ করে একদিন আমার বাবা আমাকে মানে মার দেয় কেন আমি রিলেশনটা না রাখি, আমাকে বলে যে তুমি বলো তুমি রিলেশন রাখবা কি না। তখন আমি কথা বলি না, পরে আমার বাবা আমাকে মারে আর কি। তারপরে আমি শুনি না, চুরি করে একটা আমার সাথে কথা বলতাম, মানে দেখা যাচ্ছে বাজারে গিয়ে ফ্লাইটের দোকানে গিয়ে লুকাই লুকাই কথা বলতাম। আবার প্রাইভেট করতে গেলে কি তো, প্রাইভেট করতে গেলে একদম ভোরবেলায় যেতাম, গিয়ে লুকাই ওই দোকানে গিয়ে মোবাইলটা নিয়ে আকামের সাথে কথা বলছি। ওর অবশ্য ফোন ছিল না, পাশে ফোন নিয়ে কথা বলতো, এবং ও যেখানে চাকরি করতো হচ্ছে কাঁঠাল বাগান, ওইখানে একটা শাহিন ভাই ছিল, শাহিন ভাইয়ের ঘড়ির দোকান ছিল মেবি। তো ওই দোকানে আসলে শাহিন ভাই হচ্ছে ওকে ফোনটা দিত, ও শাহিন ভাইয়ের ফোনে কথা বলতো। শাহিন ভাই খুবই ভালো মানুষ ছিল, যে আমাকে ছোট বোনের মতো আদর করতো আর খুব ভালোবাসত আমাকে, আর আকরামকে খুব ভালোবাসত শাহিন ভাই। আর শাহিন ভাইকে আমি কখনো ভুলতে পারবো না। আমাদের ভালোবাসার মাঝখানে শাহিন ভাই আমাদের অনেকটা অবদান বলতে গেলে চলে, অনেকটা অনেকখানি জুড়েই আছে শাহিন ভাই আমাদের সম্পর্কের মধ্যে। উনি আমাদেরকে অনেক হেল্প করছে। পরে এভাবে আমি কখনো কখনো যদি চুরি করে কথা বলতে যেতাম, পরে আমার বাবা যদি শুনছে যে আমি চুরি করে কথা বলছি লুকাই কথা বলছি, তো তখনই আমার বাবা আমাকে বকা দিত কিংবা পর্যায়ে মার দিত। পরে এভাবে যাওয়ার পরে মাঝখানে আমার একটা মানে বিয়ে আসে আর কি, আবার একটা ছেলে আমাকে দেখতে আসে। তো দেখতে আসলে তখন আমি কি করি, আমার ফুবাতো বোনকে আমার বাবা বলে, ঠেকারি বাবা, ওনার নাম ঠেকারি, তো উনি আসে। আসার পরে কি হয়, মানে আমি বলি যে আপু আমি তো বিয়ে করবো না, তো এই বিয়েটা আমাদের ভাঙতে হবে। তো কিভাবে ভাঙা যায়, তখন ছেলেকে আসতে বলে, ছেলে আসে। ছেলে আসার পরে আমি আমার আপু আর ওই ছেলেটা মানে রুমের মধ্যে বসে আছে, আর আমি ছেলেটাকে জিজ্ঞেস করি নিজেই যে আপনি কাউকে লাইক করেন কিনা। তখন ছেলেটা বলেন আমি করি না। তখন আমাকে জিজ্ঞেস করেন, আমি বলি যে হ্যাঁ আমি লাইক করি, আমি একজনকে খুব ভালোবাসি, আমি বেটা করতে পারবো না। পরে ছেলেটা চলে গিয়ে ঘটককে বলে দেয়। তখন ঘটক আবার আমার বাবাকে বলে, আমার বাবা তো রেগে মেগে অস্থির। পরে বাড়িতে আসে, এসে আমাকে এবং আমার আপুকে জিজ্ঞেস করে আমি মানে ছেলেকে এসব কথা বলছি কিনা। পরে আমার আপু বলে যে না মামা আমি তো
হ্যাঁ
সুমির সাথে ছিলাম, সুমি তো এই কথা বলে নাই। তো পরে আর কি এভাবে ওর বিয়েটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমি যখন ক্লাস টেনে পড়ছিলাম, পড়তে পড়তে মানে আমার টেস্ট পরীক্ষা হবে, তখন হচ্ছে আমার টেস্ট পরীক্ষার মধ্যেই আমার আবার মানে আকরামের সঙ্গে একটা ইয়ে হয়, যে আকরাম বলে মেবি যে সে বিয়ে করবে। তো সবাই আমাকে বলে যে আকরাম তোমাকে বিয়ে করবে, এবার এসে তোমাদের ঈদে গেলে তোমাদের বিয়ে হবে আর কি। আমি জানি না আসলে কথাটা কতটুকু সত্য, তো শুনছিলাম ও রাজিও ছিল। পরে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে কি হয়, সবাই মানে আমাদের গ্রামে যে ভালো ভালো লোকগুলো আছে আর কি, যারা বিচার করেন, তো ওনারা ওনাদের কাছে বলেন, তো আকরামকে জিজ্ঞেস করি, আকরাম নাকি রাজি ছিল বিয়েতে। তো উনি আকরাম যে বাসা মানে যে ইয়েতে চাকরি করতো, তাদের বাসা হচ্ছে আমাদের বাড়ির পাশে। তো ওনার কাছে ওনাদের বাড়িতে আকরাম নাকি ছিল, আজকে আমি দেখিনি, তবে ওইখানে থাকার পরে মানে শুনছি যে ওইখানে বিয়ে টিয়ে করে তারপরে হচ্ছে ওকে মানে আমাদের দুজনকে একসঙ্গে নিয়ে আসবে আর কি। তো এখানে আমার বাবা, আমি এখন যেখানে থাকি করি ওইখানে হচ্ছে ওই স্যারের বাবা মা মানে আমার বাবা মাকে একটু ভালোবাসে, আমার বাবা ওনাদের কথাও শোনে আর কি। তো ওই জন্য ওনারা আমার বাবাকে বোঝালো যে ছেলে তো রাজি আছে, এখন তুমি কি বলো, দুজন দুজনকে যখন ভালোবাসে তখন ওদের বিয়েটা হয়ে যায়। তো এক পর্যায়ে আমার বাবা রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে তখন আমার আশা হচ্ছে যে হ্যাঁ আমাদের বিয়েটা মনে হয় হবে, আমি তো শুয়ে শুয়ে কান্না করতেছি যে আল্লাহ বিয়েটাকে ভেঙেই যায়, আচ্ছা আমি আর কখনো পাবো না, ওকে আমি হারাই ফেলবো, এই ভয়টা আমার ভিতরে কাজ করছিল। পরে হঠাৎ করে শুনলাম যে আকরামকে কে যেন ডেকে নিয়ে আসছে এখান থেকে এবং ওর বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসার পরে জানি না কি হয়েছে, পরে আকরাম বলছে যে সে আর বিয়ে করবে না, বিয়ে করবে না বলছে। তখন তো সে রক্ষেদায় অবস্থা। পরে এক পর্যায়ে কি হয়, সন্ধ্যাবেলায় মানুষজন ডাকি, আমি তো কান্নাকাটি না খাওয়া নেই দেওয়া নেই কান্নাকাটি শুরু করছি যে আকরামকে মনে হয় আমি আর পাবো না, এ মনে হারাই ফেললাম। তারপরে আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম। পরে কি হলো, সন্ধ্যাবেলায় লোকজন আসলো, সবাই রে ডাকলো, ডাকার পরে
রঙের জীবনের কথাগুলো এইভাবেই শুনতে থাকবো এবং তারই মাঝে বন্ধুরা প্রচুর পরিমাণে আমাদের কাছে কমেন্টস এবং টেক্সট পাঠাচ্ছে, সেই বিষয়গুলো একটু জেনে নিব। কয়েকটি টেক্সট নিয়ে আমরা ফিরে আসছি।
এক্স্যাক্টলি, আমাদের সাথে অনেক বন্ধু যুক্ত হয়েছেন, জয় সাহা আছেন, লিখেছেন যে কাহিনী শোনার জন্য মন ছটফট করছে এবং করছিল, এখন তো কাহিনীর মাঝখানেই আছেন। নাঈম হাসান আছেন আমাদের সাথে, ফিরোজ আহমেদও যুক্ত হয়েছেন, উনি থ্যাংকস জানিয়েছেন ঢাকা FM কে যে এইরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে ওয়াসিম ইকবাল, লিখেছেন সুমি আপুর ফটো দেখে মনে হচ্ছে ওনার লাইফ স্টোরিটা অনেক পেইনফুল হবে, দেখা যাক কি হয়। অ্যান্ড ঐশী রহমান লিখেছেন আপুকে দেখতে খুবই মিষ্টি লাগছে। এবং রাশেদ রহমান আছেন, লিখেছেন তার গল্পটা নেগেটিভ হবে, গল্পের শেষটা কষ্টের হতে পারে। আরো অনেক বন্ধু আছেন আমাদের সাথে, তাজুল ইসলাম উনি যুক্ত হয়েছেন চাঁদপুর থেকে, লিখেছেন যে আই লাইক ইউর প্রোগ্রাম অ্যান্ড থ্যাংকস জানিয়েছেন আমাদের সবাইকে, আমাকে, গুরু হিতেশামকে এবং ঢাকা একদম 90.4 কে। আর বন্ধু আপনি আপনার মূল্যবান কমেন্টস এবং SMS গুলো আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। আর নিয়মটা জানিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা আগে বলছি, www.facebook.com/ঢাকা FM 90.4, এবং আমাদেরকে মেসেজ করতে পারেন। আর মেসেজ করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং ট্যাগ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ কি লিখবেন, তারপর আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে।
এইভাবে ভালোবাসার বর্ষণ চলতে থাকুক, আপনারা ভালোবাসুন এবং সেই ভালোবাসায় আপনাদের মতো করে আমরাও নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, আজকে অনেক অনেক কঠিন একটি সন্ধিক্ষণের ভেতর দিয়ে পার হচ্ছে, আকরামের কথা উঠে এসেছে এবং এতক্ষণ আমরা শুনছিলাম সুমির কথা। আসলে এই জীবনের গতি প্রকৃতি কোন দিকে যাবে, জীবন কখন কোন রূপে আমাদের কাছে আবির্ভূত হবে, সেই সব বিষয়গুলো নিয়েই ভাবছি এবং অবাক হচ্ছে এটি ভেবে যে মানুষটি জীবনের শুরুটায় সেভাবে দেখার সুযোগ পায়নি। আমরা নিজেরাও জানি যে বাল্যবিবাহকে আমরা কিভাবে দেখি এবং যে সময়কার কথা সুমির মুখ থেকে উঠে এসেছে তখন বয়স খুবই কম, ক্লাস 8 পড়ুয়া একটি মেয়ে জীবনটাকে বুঝে উঠবার আগে পরিবারের সিদ্ধান্তের কারণে তাকে এই রকম একটি পরিস্থিতির ভেতরে পড়তে হয় এবং ফাইনালি এক মাস সময়কাল সুমি সে চাইতো না যে তার শৈশব এবং কৈশোরের যে জীবনগুলো চলছে তার মধ্যে সামান্যতম ছন্দ পতন আসুক এবং ফাইনালি যা হবার তাই হয়েছে। ওই পরিবারের পক্ষ থেকেও সম্পর্কটা কন্টিনিউ করতে চায়নি। সুমি মনে করেছে যে এই যে ডিভোর্সটা হলো, এই যে সম্পর্কের যে ছন্দ পতন ঘটলো তাতে যেন নতুন করে প্রাণ পেল তার জীবন, আবার নতুন ভাবে যেন জীবনটা শুরু করার সুযোগ সে পেল। এইভাবে যখন নতুন করে পথ চলার চেষ্টা সে করে যাচ্ছে তখনই হঠাৎ করে চারিপাশে পারিপার্শ্বিক এবং তার বেড়ে ওঠা নতুন করে বুঝতে শেখাচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে রহমতময় অনুভূতির নামই হচ্ছে ভালোবাসা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান সৃষ্টির নামই হচ্ছে ভালোবাসা। এই পৃথিবীর এক্সিস্টেন্সটাকে ব্যালেন্স করছে যেটি, তার নাম ভালোবাসা। স্রষ্টা বান্দা, স্রষ্টা তার সবচাইতে কাছের মানুষ, তার মধ্যে যদি সত্যি কোনো একটি ব্রিজ বা কোনো একটি মিডিয়ামের প্রয়োজন পড়ে তার নামই হচ্ছে ভালোবাসা। পৃথিবীতে যাই উপর থেকে পড়ছে, সেটি বৃষ্টি হোক আর যেভাবেই হোক, সবই ভালোবাসা হয়ে ঝরে পড়ছে আমাদের মাঝে। সেই বিষয়টা যখন সে বুঝতে শিখেছে, তখন তার মন এবং তার মননশীলতা সবকিছুই কিন্তু দারুণভাবে খেয়েছে একজন স্বপ্নপুরুষকে। সময়ের জন্য কিন্তু অপেক্ষা করতে হয়নি, আকরাম নামের সেই স্বপ্নপুরুষ এসেছে তার জীবনে। এখন সেই সেই আকরামের সাথে তার জীবনটা কোন দিকে ধাবিত হচ্ছে সেই বিষয়গুলোই আমরা জানবো। অনেক টেক্সট এবং কমেন্টস আমি দেখছি, তার মধ্যে একটি কমেন্টসে গিয়ে আমার চোখ আটকে গেছে, সেই কারণে কমেন্টসটা আমি নিয়ে নিচ্ছি। আমার খুব পছন্দের কিছু মানুষ আছে বেসিক্যালি, এবং আমি এর আগেও বলেছি যে আমি একটি কোম্পানিতে জব করি। বন্ধুরা, আপনাদের প্রতি আমার আমার টান এবং ভালোবাসার মাত্রা অবশ্যই সুতীব্র, যদি তাই না হতো আজকে কিন্তু দারুণ একটি গেট টুগেদার চলছে আমার সেই কোম্পানির সাথে। তারপরে দুই ঘন্টা সময় বের করে ছুটে চলে এসেছে আপনাদের কাছে, এবং আমরা সময়ের দিনের প্রায়শ বেশি সময়টা কাটিয়ে থাকি সেই সেই ভালোবাসা তুল্য কলিগদের সাথে। কলিগ বললে অনেক ছোট করে বলা হয়, একেবারে ভাই তুল্য সেই মানুষগুলোর সাথে, এবং তাদেরকে আমি আসলে ডেডলি আই এম মিসিং। এবং কিছু নাম যারা আমার সাথে এখন কানেক্টেড আছে ওয়ান ইয়ারে, আশফাক ভাই, মেহেদি ভাই, শামি ভাই, পলাশ ভাই, হিমেল, এমদাদ, আমিনুল, আরো অনেকে 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 অনেক নাম, সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক মহব্বত। এবং আমি এই সুযোগটা নিয়ে নিলাম পার্সোনালি অ্যাকচুয়ালি, কারণ আমি এটি বলার সুযোগ হাতছাড়া করতে পারলাম না যে আপনাদের টান সবসময় আমাকে টেনে নিয়ে আসে আপনাদের কাছে, যত মূল্যবান এজেন্ডা আমার থাকবে না কেন। কিন্তু সেই কলিগদেরকে আমি স্মরণ করছি যারা সত্যিকার অর্থে আমার ভাই তুল্য, যাদের সাথে আমার দিনের বেশিরভাগ সময় কাটে। আমরা চলে আসবো আবার আজকের অতিথি বন্ধুর কাছে, ছোট্ট একটা বিরতি, এখনই ফিরে আসছি বন্ধু।
ওকে বন্ধু, আর এখন তো টাইম হচ্ছে একটা বিরতি নেবার, তবে তার আগে আমি যেটা সবসময় বলি SMS এর নিয়ম এবং আমাদেরকে কিভাবে কমেন্ট করবেন ফেসবুকে সেই নিয়মটা এবং অ্যাড্রেসটা জানিয়ে দিই। তো আমি সেই কাজকে আর একবার করতে চাই। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজকে লিখবেন, তারপর যে কথা লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, এবং আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। And it's time to take a short break, so chole jacchi ekta birutite, chhi ekchi ektu pore.
This track was downloaded from fusionbd.com. Pranak bhalobashar Bangladesh.
ফ্রেন্ডস, সবাইকে আরো একবার ওয়েলকাম করছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, আর এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক আর 12:29, আর আছি মেঘলা এবং অবশ্যই আছেন গুরু হিতেশাম এবং আজকের বিশেষ অতিথি বন্ধু। আমরা গল্পের একদম মাঝ পর্যায়ে আছি, অনেক বন্ধু কানেক্টেড আছেন আমাদের সাথে। এবং আর একটা কথা জানিয়ে দিই যে ফেসবুকে কিছুক্ষণের মধ্যে সুমিয়াপুর হাজবেন্ড আকরামের ছবি আপলোড করা হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনি যদি তার ফটোটা দেখতে চান তো আমাদের অফিসিয়াল ফ্যান পেজে ভিজিট করতে হবে। তো আমি আপনাকে অ্যাড্রেসটা আরেকবার বলছি, অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আমি গুরু হিতেশামের কাছে চলে যাচ্ছি,
আমি আর সময় নেব না, আমি চলে যাচ্ছি সুমির কাছে। সুমির জীবনের কথাই কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত এতক্ষণ আমরা শুনছিলাম, যেখানে প্রতিটি বাঁকে বাঁকে বিভিন্ন রকমের ঘটনার পরিবর্তন আমরা জেনেছি সুমির কাছ থেকে। সুমির ফাইনালি এখন কেমন আছে, আকরাম যে জীবনে তার তার জীবনে নতুন করে আসা এই মানুষটি তাকে নিয়ে সত্যি তার স্বপ্নের মতো করে জীবনটাকে উপভোগ করতে পারছে কিনা, সে ব্যাপারগুলো জানার চেষ্টা করবো এখন সুমি।
পরে আমি ঢাকাতে চলে আসি শুধুমাত্র আকরামকে পাওয়ার জন্য। আমি ভাবলাম ঢাকাতে চলে আসলে আমি আকরামকে আমার করে পাবো, ও আমার হবে, আমি ওর কাছাকাছি থাকতে পারবো, কিংবা ঢাকাতে আসলে ও হয়তো আমাকে ফিরিয়ে দিতে পারবে না, এক সময় হয়তো আমাকে বিয়ে করবে। আমি ঢাকায় আসি, একটা জব নেই, আমার পরিচিত আমাদের গ্রামের ছাত্র স্যার উনি আমাকে একটা জব দেয় ওনার ডায়াগনোসিস সেন্টারে। তো আকরামের সঙ্গে আমার দেখা হয় 15 দিন পরে, এবং আমরা কথা বলি, একসঙ্গে ঘুরি, ওর হাত ধরে ঘুরি। আমি তিনজন যাই আমার সঙ্গে দেখা করতে, রোহিত ভাই, লালন ভাই, ওরা সেদিন সারাদিন আকরামের সঙ্গে আমি হাত ধরে ঘুরছি। পরে অনেক ভালো লাগছে আমার, ইচ্ছা করছিল আমি সারাটা দিন যেন ওর সঙ্গে কাটাই, খুব ভালো লাগছিল আমার, মনে হচ্ছিল সারাটা জীবন যদি এভাবে থাকতে পারতাম। পরে সেদিন চলে গেল, আমরা প্রায় এভাবে ঘুরতাম, কিন্তু আমার মনে হতো ওর সঙ্গে আমি একটু পাশাপাশি বসি, ওর কাছাকাছি বসে হাতটা ধরি, আমার ভালোবাসার কথাগুলো ওকে বলি, কিন্তু বলা হয়নি হয়তো সেভাবে। তো তারপরেও এভাবে চলতে থাকে, চলতে থাকার পরে একটা পর্যায়ে ওটা আমি মাঝে মাঝে বিয়ের কথা বলতাম, ও রাজি হতো না, রাগ করতো। পরে একদিন আমি বিয়ের কথা বলে বাদ দিই। হঠাৎ করে একরকম শুক্রবারের দিন, 4 মে শুক্রবার 2013, সেদিন ও আমাকে বলে যে বিয়ে করবে। হঠাৎ আমি মানে খুব আনন্দ পাই যে একরকম এটা কি বলছে, ও আমাকে বিয়ে করবে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাই, রেডি হয়ে মহাখালী আসি। আসার পরে আকরাম আমাকে এসে নিয়ে যায়, নিয়ে গিয়ে বিয়ে করি, বিয়ে ইয়েতে নিয়ে যায়, কাজে অফিসে নিয়ে যায়। ওখানে গিয়ে আমাদের
বয়স কত আপনার?
22।
অলরেডি ফাইনালি 18 এর নিচেই ছিলাম আমি, টেনশনে ছিলাম যে আপনার বয়স পূর্ণ হয়েছে কিনা। 22 বছর বয়স তখন, তাই তো? এখন বয়স কত?
23।
তারপরে
ফাইনালি আমাদের বিয়েটা হলো। বিয়েটা হওয়ার পরে আমাকে আমার রেখে গেল আকাম। আমার খুব খারাপ লাগছিল যে আমার হাজবেন্ড আমার সঙ্গে থাকবে না, কিংবা ও আমাকে একটু ভালোবাসবে না, আমি ওর কাছাকাছি থাকতে পারবো না। আমার খুব কষ্ট হতো যে কেমন লাইফ আমার, যে আমি আজকে বিয়ে করলাম, আমার হাজবেন্ড আমার সঙ্গে থাকবে, ও আমার পাশে নাই। খুব কষ্ট হইতো আমার, খুব মানে আমি বোঝাইতে পারবো না গুরু, আমার খুবই খারাপ লাগতো যে আমার হাজবেন্ডের পাশাপাশি আমি থাকতে পারতেছি না। তো এভাবে যেতে থাকে। ওই শুক্রবার মানে প্রত্যেক সপ্তাহে আমাদের দেখা হতো, কিন্তু আমার এটা মেনে নিতে পারতাম না যে কেমন ইচ্ছে আল্লাহ, তো কেন আল্লাহ এমন বা আমাদের ভাগ্যটা এমন করছে যে আজকে আমার হাজবেন্ডকে আমি পাইছি কিন্তু আমরা একসঙ্গে থাকতে পারতেছি না, আমি ওকে ভালোবাসতে পারতেছি না, আমার ভালোবাসা গুলো ওকে আমি বোঝাইতে পারতেছি না। আকরাম ওর অফিসে থাকতো, আমি আমার মতো আমার পাশে থাকতাম। কষ্টগুলো যেন আমার মনের মধ্যে মানে জমা হয়ে থাকতো, ওকে আমি কোনোভাবেই বোঝাতে পারতাম না। আমি কোনোদিন আকরামকে বলতে মানে মুখ খুলে বলতে পারিনি যে ওকে আমি খুব বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি আমি আকরামকে।
কখনো বলা হয়নি?
অনেকদিন আগে একবার বলেছিলাম ফার্স্ট ইয়েতে, আমি ওর সঙ্গে মানে ভালোভাবে মন খুলে কখনো কথা বলতে পারিনি। আর আমরা একসঙ্গে ঘুরতাম, পাশাপাশি থাকতাম, তো মানে আমি কোনো কথা বললে একদম মাঝে মাঝে মানে খুব রাগ করতো, আমার খুব কষ্ট হতো যে ও কেন আমার সঙ্গে এমন করে। মাঝে মাঝে ওর অফিসে যেতাম, ওর অফিসে গেলে মানে আমি একটা কথা বলছি ওর খারাপ লাগছে, হয়তো সেটাতে আমাকে বকা দেয়, আমার খুব খারাপ লাগে যে ও কেন আমার সঙ্গে এমন করে, ও তো আমার হাজবেন্ড, ও তো আমাকে বুঝবে, আমি কি চাই শুধু ওর একটু ভালোবাসা। আমি টাকা পয়সা কোনো কিছুর জন্য আমি ওকে বিয়ে করিনি, শুধু আমি ভালোবাসার জন্যই ওকে বিয়ে করছিলাম যে আমার আকরাম আমাকে একটু বেশি ভালোবাসবে। আমি অনেক ভালোবাসি আকরামকে। বেশিটা সময় আমার আকরামের সঙ্গে কাটানো হয়নি, তবুও এই একটা বছরে আমি যেটুকু সময় আকরামের সঙ্গে কাটাচ্ছি সেইটুকু সময় আমার অনেক মূল্যবান। আকরামের ভালোবাসা আমার কাছে অনেক বেশি মূল্যবান, আকরামও আমাকে খুব ভালোবাসে আমি জানি, কিন্তু আমিও আকরামকে খুব ভালোবাসি, আমি আকরামের সঙ্গে থাকতে চাই। একটা বছর আমরা ভালোই ছিলাম, ভালোই কাটছিল, হঠাৎ করে আমার আকরাম বলে আমার বাবা মার বাড়িতে যাবে না, আমার ও আমার বাবা মার সঙ্গে ভালো করে কথাও বলে না। আমার বাবা খুব কষ্ট পায় ওর জন্য, যে আমার তো কোনো ছেলে নাই, হয়তো সে আমার ছেলের মতো সে তোমার সঙ্গে একটু কথা বলবে। তারপর মাঝে মাঝে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয় যে ও আমার বাবা মার বাড়িতে যাবে না, কারণ আমরা বাড়িতে গেলে এইটুকু সময় মানে আমার মনে হয় যে যেটুকু সময় পাই ওকে আমি একটু ভালোবাসতে পারবো, ওকে আমি একটু কাছে পাবো। সে সময়টুকু আমার কাছে মনে হয় অনেক মূল্যবান একটা সময়। কিন্তু এটা আকরাম বোঝে না, আমার ভালোবাসাকে বলে আমার এই ভালোবাসা গুলো নাকি পাগলামি। আমি যে ওকে ভালোবাসতে চাই কিংবা ওর পাশাপাশি একটু থাকতে চাই, ওর কথা শুনতে চাই, ও আমাকে বলে এগুলো আমার ভালোবাসা না, এগুলো আমার পাগলামি। তখন আমার খুব কষ্ট হয় যে আকরাম কি কখনো আমাকে ভালোবাসেনি।
আকরামের পরিবার কি জানতো এই বিয়ের ব্যাপারটা?
প্রথমে জানতো না, পরে সবাই জানে।
আপনি কি গেছিলেন আকরামের পরিবারে, আকরামের বাসায়?
হ্যাঁ, ওর মা আমাকে নিয়ে গেছিল।
ওদের পরিবারও মেনে নিয়েছিল এই সম্পর্কটাকে?
ফ্যামিলিতে তো মা আর বড় ভাই আছে, ভাই তো ঢাকাতে থাকে, ভাই মেনে নেয়নি, মা মেনে নিয়েছে।
এবং আপনার পরিবার তো অবশ্যই আপনি যতটুকু বললেন যে মেনে নিয়েছিল, কিন্তু আকরাম সে অর্থে আপনার পরিবারে যাওয়াটা পছন্দ করত না। আকরামকে নিয়ে আপনার অনেক স্মৃতিময় ঘটনা আছে, সেটি হচ্ছে যে ঢাকাতেই, তাই তো, বিভিন্ন জায়গা যেতেন আপনারা, একসাথে থাকাও তো পড়ত। দু একটা ঘটনা শুনি আপনার কাছ থেকে।
আমাদের বিয়ের এক মাস পরে আমরা মানে আমাদের বাসা যেটাকে বলে আর কি, সেদিন হচ্ছে ফার্স্ট আকরামকে আমার কাছে পাওয়া। একটা ফ্রেন্ড যে আমার হাজবেন্ড আমার কাছে আছে, আমার পাশে আছে, আসলে সেদিনের কথা আমি মানে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছিল যে এই প্রথম আমার ভালোবাসার মানুষকে আমি কাছে পেলাম, প্রথম সে আমার পাশে আছে। সারা রাত আমরা গল্প করছি, অনেক গল্প করছি যে ও আমাকে জিজ্ঞেস করে যে তুমি খুশি কিনা আমাকে বিয়ে করে। আমি বলে আমি মহা খুশি, পৃথিবীতে যদি কেউ মানে খুশি হয়ে থাকে তো সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি যে আমার ভালোবাসার মানুষটি আমি পাইছি, কারণ আমি অনেকটা কষ্ট সহ্য করে আমি আকরামকে বিয়ে করছি। একটা সময় গেছে যে আমার বাবা মা আমার আবার জোর করে বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি সেই বিয়েটা করি নাই। আমার বাবা অনেক মারছিল সেদিন আমাকে, অনেক মেরে আমার মানে পুরো গা তো দেখা হয়ে গেছিল, আমার চোখের দুই পাশে একদম কালো হয়ে গেছিল। তো আমাকে আমার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিল। অনেক কষ্ট করে মানে অনেক সাধনা করে আমি আকরামকে পাইছি। আর সব সময় আমি আল্লাহর কাছে নামাজ পড়তাম, আর দোয়া করতাম যে আল্লাহ তুমি আমার আকরামকে আমার করে দাও, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, ওকে ছাড়া আমি কোনোদিন কিছু কল্পনাই করিনি। তো ফাইনালি আকরাম আমার হয়েছে, কিন্তু হঠাৎ করে ও আমাকে বলে যে ও আমাকে ডিভোর্স দিবে।
কি নিয়ে ঘটনা?
ঘটনা হচ্ছে ও বলে আমার বাবা মা ওকে এক বছরে কোনো ইয়ে করে নাই, হেল্প করে নাই, আমার বাবা মার কোনো অবদান নাই। তো এই নিয়ে মাঝে মাঝে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে আমি ওকে বলি যে তুমি যখন আমার বাবা মার বাড়িতে যাবা না, তাহলে তোমারও সমস্যা নাই, আমার বাবা মারও সমস্যা নাই, সমস্যা হচ্ছে আমার। তো তারপরে ও এইভাবে ঝগড়া হওয়ার পরে আমি ওকে বলি যে তাহলে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, না হলে তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ঘর করো যেখানে আমি থাকতে পারবো, আমার একটা সংসার হবে। ও বলে যে না আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তোমার যখন এত সমস্যা তাহলে তোমাকে আমি ডিভোর্স দিব। এই কথা বলে আসলে এই কথা শোনার পরে আমার এতটা খারাপ লাগে। তারপর ছয় দিন ওর সাথে আমার কথা হয় না, আমি সরাসরি ওর সঙ্গে কথা বলার জন্য আমি ওর সামনে আসি, ওর রোদের মধ্যে ও আমাকে দেখে অফিস থেকে বের হয়ে যায়, ও আমার সঙ্গে কথা বলতে চায় না। বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আকরাম রোহিত ভাইকে ফোন দেয় যে আমি চলে গেছি কিনা। ওরে রোহিত ভাই বলে যে না সুমি যায়নি, সুমি তোমার সঙ্গে সরাসরি কথা বলবে। ও বলে যে না আমি যাবো না। তারপরে রোহিত ভাই বললো যে তুমি যদি না আসো তাহলে সুমি কিন্তু কেস করবে, এরকম বলে। পরে ও আসে, আসার পরে আমাদের দুজনকে বোঝায়। আসলে তখন আমার মনে হচ্ছিল ও যখন বলছিল যে আমাকে ডিভোর্স দেবে, তখন আমার মনে হচ্ছিল যে আমার সবচেয়ে মূল্যবান সম্পদ হয়তো আমার হারাই যাবে, আজকে আমি হারাই ফেলবো আকরামকে, মনে হয় আমি আর আকরামকে পাবো না। ওরা অনেক কান্না করছিলাম আমি সে তখন। তারপর ফাইনালি আকরাম আসলো, তখন আমার মানে প্রাণ খুলে পাচ্ছিলাম যে হয়তো আমার আকরাম সবকিছু ভুলে যাবে, হয়তো আমাদের মধ্যে আবার একটা মিউচুয়াল হয়ে যাবে। কিন্তু দুজনকে বোঝাইলো, বোঝাইলে পরে আমি চলে গেলাম। তারপরে একদম স্বাভাবিক ভাবে আমার সাথে কথা বলে নাই। পরবর্তীতে আবার আমি আসছিলাম, আসার পরে সেদিন কথা বলছিল, বলার পরে তখন আমি আবার ওদের অফিস থেকে চলে গেলাম। তখন আবার যা তাই হয়ে গেল, ও আমার সঙ্গে কথা বলে না। আমি খুব চেষ্টা করি ও আমার সঙ্গে একটু কথা বলুক, ভালোভাবে আমার সাথে কথা বলে না। তারপর প্রত্যেকটা রাত আমার খুব কষ্টে কাটতো। ওকে ভাবতাম যে আমার একদম কেন এমন করতেছে, কেন আমার সঙ্গে এমন করে, কেন আমার সঙ্গে কথা বলতেছে না। আমার সে আমার হাজবেন্ড।
সম্পর্কে কি অবস্থা এখন?
এখন এক মাস যাবৎ আমার সাথে আমার দেখা নাই, এবং প্রায় 15 দিন হল ওর সঙ্গে আমার কোনো কথা নাই। আমি ওর সঙ্গে আমার কথা বলতে গেলে ফোন দিলে ও আমার ফোনটা কেটে দেয়, কেটে দিয়ে বন্ধ করে রাখে। আমি কোনো উপায় না পেয়ে ওর অফিসের স্যারকে ফোন দিয়েছিলাম, স্যার ও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে না, যদি আপনি ওকে বোঝাইতে পারেন। তো স্যার বলছিল যে ঠিক আছে আমি দেখি কি হয়। তারপর ওকে বলে, ও বলছে এটা আমার ফ্যামিলিগত ব্যাপার। তারপরে একদম এক সময় ওর মাকে বলছে যে আমি ডিভোর্স দিব, তুমি টাকা ম্যানেজ করো। তো ও বাড়ি করার জন্য যে টাকাটা দিয়েছে সে টাকাটা আনতে গেছিল, মেবি দেয় নাই। তো আমি খুব কষ্ট পাই যে এটা কেন করবে, কারণ আমাদের মধ্যে তো ঝগড়াঝাটি হতেই পারে। তো ঝগড়াঝাটি হইলে এই যে ডিভোর্স দিতে হবে এমন তো না।
কতদিনের সম্পর্ক ছিল?
আমাদের প্রায় 5-6 বছর।
5-6 বছর সম্পর্ক, দেন ফাইনালি বিয়ে কতদিন?
1 বছর।
1 বছর। এবং সম্পর্কটাকে এমন একটি জায়গায় এখন চলে এসেছে যে ডিভোর্স হচ্ছে, এরকম কি অবস্থা? একদম কি সমস্ত দিক দিয়ে এটা ফাইনাল আপনার কাছে মনে হয়েছে যে এটা সেপারেশন হয়ে যাচ্ছে?
হ্যাঁ, কারণ ও কোনোভাবেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে না, এবং ওর ফ্যামিলিকে বলে দিয়েছে যেন আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট না করে, আমিও যেন ওদের ফ্যামিলিতে কোনো কন্ট্যাক্ট না করি।
এবং আপনার পরিবারও জানে যে আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে? যখন মোটামুটি আপনি সবকিছু বুঝে গেছেন যে পরিস্থিতি এমন একটি পর্যায়ে এসেছে যে এখন আর সম্পর্কটা কোনোভাবেই জোড়া লাগানোর মতো না, এবং যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন এই পৃথিবীতে, যার সান্নিধ্য আপনি পেতে চেয়েছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, সেই মানুষটি আপনার সাথে আর থাকবে না। এবং এটা ডিসাইডেড, এটা কোনোভাবেই এটা পরিবর্তন করার আর কোনো সুযোগ নেই আপনার কাছে। তারপর থেকে প্রতিটি দিন প্রতিটি রাত কিভাবে যাচ্ছে আপনার?
ওর সঙ্গে যতদিন আমার কথা বলা বন্ধ হয়ে গেছে আমি ঘুমাতে পারি না, রাতের বেলায় একটা রাতও আমি ঘুমাই না। খুব কষ্ট হয়, মনে হয় ওর সঙ্গে আমি একটু কথা বলি, ও আমার ফোনটা রিসিভ করুক। একবার ওর কণ্ঠ শুনতে পাই আমি, আমার খুব ইচ্ছা হয় ওর সঙ্গে একটু কথা বলি।
কি বলে রাখছেন আপনি? আমার
খুব কষ্ট হয়।
আপনার সাথে আপনার যান আপনার শরীর থেকে বেরিয়ে চলে গেছে একদম নিথর নিশ্চুপ লাশের মতো। আপনি
আমাকে ছেড়ে চলে যাবে
সেটাও তো আপনি খুব স্পষ্ট করে জানেন, আলোর মতো স্বচ্ছ এবং একেবারে সত্য একটি ঘটনা। এটা কি কোনো ভাষার প্রাচুর্য দিয়ে লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই?
আমি সব সময় নামাজ পড়ি আল্লাহর কাছে, বলি
কি করে আল্লাহর কাছে
পড়ি, আমার কাছে দূরে না চলে।
আল্লাহকে কি করে বলেন, কি বলেন তো আমাদের?
আমি নামাজ পড়ি, মনে মনে করে বলি আল্লাহ আমার একদম কি তুমি আমার কাছ থেকে দূরে চলে দিও না, তুমি আমার করে দাও। আমি বলি আমি জানি তোমার কাছে আমি কিভাবে চাইবো, আমি চাইছি আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। অনেকবার চেষ্টা করে পড়তে পারিনি, তারপরে অনেক চেষ্টা করে আমি যেটা পড়ছি আমাকে বলছি আমি অনেক কষ্ট করে এটা পড়ছি, এর বিনিময়ে হলে তুমি আগ্রহকে আমার কাছে দিও।
This track was downloaded from fusionbd.com.
বন্ধুরা আমরা যে সময়টাতে যে মুহূর্তটাতে দারুণ ভালো আছি, দারুণ সুখে আছি, চমৎকার ভাবে সুখের আমেজে উৎফুল্ল চিত্তে পৃথিবীটাকে উপভোগ করছি, ঠিক সেই সময় কোনো একটি কোনাতে আমাদের দেশের কোনো একটি জায়গাতে কোনো একটি অঞ্চল কোনো একটি ঘরে এমন একটি মেয়ের বসবাস যার নাম শুনে আছি অতিথি বন্ধু হটকিতে বসে আছি, যে পৃথিবীটাকে বুঝে উঠবার আগে তার বাবা মার সিদ্ধান্তের কারণে, একটি ভুল সিদ্ধান্তের কারণে তাকে একটা মাস জীবন থেকে একটা মাস তাকে দারুণ ভাবে পিছিয়ে দেয়। 7-8 পড়ো একটি মেয়েকে বিয়ের বাঁধনে জোর করে বাধ্য করে বসিয়ে দেওয়া হয় বাবা মার পক্ষ থেকে। ফাইনালি যখন স্বামী কোনোভাবে সেই জিনিসটাকে মেনে নিতে পারেনি তখন সেই সম্পর্কটি বিচ্ছেদের দিকে, সেপারেশনের দিকে যায়। এবং তারপরে আবার বিয়ের চেষ্টা করা হয়। যা হচ্ছে আমরা যখন এই মুহূর্তে আমাদের সমাজ নিয়ে সচেতনতা নিয়ে বহু রকমের কথাবার্তা বলি, অনেক বড় বড় আস্ফালন করি, তখন আমরা সবাই খুব ভালো করেই জানি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, বাংলাদেশের ফৌজদারি আইন, বাংলাদেশের সমস্ত রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রত্যন্ত অঞ্চলে, স্পেশালি গ্রাম অঞ্চলে এবং শহরে অনেক ক্ষেত্রে উচ্চ নিম্নবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্তের ভিতরেও এ ধরনের সম্পর্কগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায়, যেখানে স্পেশালি অনেকে হয়তো দায়িত্ব পূরণ করার স্বার্থে হলেও অথবা ভালো পাত্রে পাত্রস্থ করার সুযোগ হাতছাড়া করতে চাইবে না বলে তারা এ ধরনের সম্পর্কের মধ্যে নিজেদের মেয়েটাকে জড়িয়ে দেয়, এবং এটার এটার কনসিকোয়েন্স কিন্তু কখনোই ভালো কিছু হয়ে ওঠে না। এবং আমরা জানি যে বাল্যবিবাহকে চরমভাবে আমরা নিরুৎসাহিত করে আজকের এই পৃথিবীতে। চিকিৎসা বিজ্ঞান বলছে যে বহু রকমের সমস্যার কিন্তু সূত্রপাত হয় এই বাল্যবিবাহ থেকে। বাংলাদেশ 18-20 বছরের নিচে এই বাল্যবিবাহকে একটি অপরাধের মধ্যে, ফৌজদারি আইন অনুযায়ী একটি অপরাধের মধ্যে চিন্তা করা হয়। সেই জায়গাতে আমরা কিন্তু অহর্ণ সেই কাজগুলো করি, করার সাথে সাথে একটা মানুষের স্বপ্ন থেকে কতখানি পিছিয়ে দিই সেই মানুষটিকে। কিন্তু সেই আমাদের সুমী বন্ধুর একটি বিষয় ছিল, সে ছিল কিন্তু যোদ্ধার মতো ফিরে এসেছিল। ফাইনালে যখন তার আবার নতুন করে পথ চলা শুরু হয়, প্রথম কোনো মানুষটিকে ভালো লাগে যার নাম আকরাম, আকরাম দারুণ এক ভালো লাগা নিয়ে সুমীর জীবনে ফিরে আসে। সুমীও চেষ্টা করে কিভাবে ভালোবাসা মানুষটাকে নিজের করে পাওয়া যায়। আকরাম স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্নের পুরুষের মতোই সুমীর জীবনে আবির্ভূত হয়েছিল। ফাইনালি আকরামের ঢাকায় ফিরে আসা, এই মেয়েটি নিজের মতো করে, ও কিন্তু খোলসের বাইরে সচরাচর যাওয়ার মতো মেয়ে না, কিন্তু সে ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য পাগলের মতো ঢাকায় ছুটে আসে, নিজের মতো করে চাকরি জোগাড় করে, সে চাকরি করে আর কষ্টের সাথে এই জীবনের সাথে যুদ্ধ করতে থাকে যে আমার ভালোবাসার মানুষটাকে আমার পাইতে হবে। ফাইনালি ভাগ্য তার প্রশ্নেই কথা বলে। ফোর্থ মে, সুমি আমি যতটুকু মনে করছি ফোর্থ মে তাদের বিয়ে হয়, নিজেদের মতো করে তারা বিয়ে করে, কিন্তু বিভিন্ন বিভিন্ন টানাপোড়েনের কারণে খুব বেশি তাদের একসাথে থাকা হয়ে ওঠেনি, কিন্তু যে কিছু সময় তারা একসাথে থেকেছিল সেটি স্বপ্নকেও হার মানিয়ে। বারংবার আকরাম বলেছে কতখানি ভালোবাসা তুমি, কেমন আছো আমাকে বিয়ে করার পরে। সুমি বারংবার বোঝানোর চেষ্টা করেছে পাগলের মতো ভালোবাসি তোমাকে, আমার জীবনে আমার পৃথিবীতে এখন আমার চাইতে সুখী মানুষ আর কেউ নেই। সবকিছু ঠিকঠাক মতো চলছিল, সুমির পরিবারের সাথে সেই অর্থ সম্পর্ক না হওয়ার কারণে এবং আকরামের মন মতো সুমির পরিবারটি ছিল না বলে আকরামের সাথে আবার দূরত্ব বাড়তে থাকে, যেটার জন্য কোনোভাবেই দায়ী না। একটি মানুষের জীবনের সাথে দুইবার পোস্টমর্টেম হয়ে যাচ্ছে, একেবারে তার শরীরের উপর ইচ্ছা মতো ছুরিকাঘাত চালানো হচ্ছে, যেটির সাথে সে কোনোভাবেই জড়িত থাকেনি। যখন ক্লাস 7-এ তাকে জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হয় তখনও সে জড়িত ছিল না, তারপর ডিভোর্স, তারপর বিয়েতে রাজি না হওয়ার কারণে বাবা মার পক্ষ থেকে প্রচন্ড ধিক্কার, অত্যাচার, মারধর, তখনও সেটার জন্য দায়ী ছিল না। এবং ফাইনালি ভালোবাসার মানুষটি তার কাছ থেকে এখন যখন চলে যাচ্ছে, এখন যখন অলরেডি বিন ডিসাইড যে মানুষটি তার জীবনে আর থাকবে না, সেটির জন্য সে কিন্তু দায়ী না। সুমির পরিবারকে আকরামের পছন্দ না, সেই কারণে সুমির সাথে বিরক্ত। মাত্র 23 বছর বয়স, কতগুলো ঘটনার ভেতর দিয়ে যেতে হচ্ছে এই মানুষটিকে। আমরা ভালো আছি বন্ধু, থাকবে, এই মানুষটি কি এভাবে কাঁদতেই থাকবে? আমরা তো পূর্ব জন্মে বিশ্বাস করি না যারা ইসলাম ধর্ম বিলং করে, আমি বলছি এই কারণে যেহেতু সুমি ইসলাম ধর্মে বিলং করে তাই। এটা কোন জন্মের পাপের প্রাশ্চিত্যটাকে করতে হচ্ছে? এমন কিছু ঘটনার জন্য এমন কিছু পরিস্থিতির ভেতর পড়তে হয়েছে যেটার জন্য কোনোভাবে সে কখনো দায়ী ছিল না। বন্ধুরা, এই প্ল্যাটফর্ম অনেক রকমের ঘটনার সাক্ষী হয়ে থেকেছে প্রত্যেক। আমি যে শব্দটি প্রায়শই ব্যবহার করি অনেক ক্যারিসমেটিক ঘটনার উদাহরণ দিয়েছে। আপনারা কি আমার পাশে আছেন? আমরা চেষ্টা করেছি। ধন্যবাদ আমাদের ভালোবাসার বাংলাদেশের টিমকে যারা আমাদের সাথে ছিল, সবাই মিলে চেষ্টা করেছি আপনাকে আজকে আমাদের স্টুডিওতে নিয়ে আসার জন্য। একজন নিজেও জানে না, সুমি নিজেও জানে না, বাট দুজনকে আলাদাভাবে আমরা বসিয়ে রেখেছি, একেবারেই আলাদাভাবে নিয়ে আসা, এবং দুজনকে আমরা সামনাসামনি করে দিব আজকে। স্টিল দেয়ার ইজ এ হোপ, স্টিল দেয়ার ইজ এ হোপ। আমি যদিও জানি যেটা অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে, আকরাম কোনোভাবে এই সম্পর্কটাকে সামনের দিকে আর এগিয়ে নিতে চায় না। সুমি যতই কান্নায় বুক ঘাঁটাক না কেন, দিনেলাল আলোর যতই স্পষ্ট যে আকরাম যে তার স্বপ্ন পুরুষ, সে কখনোই তার জীবনে আর কখনোই ফিরে আসবে না। তারপরেও বন্ধুরা, আপনারা আমার সাথে আছেন, আপনারা আমার সেই বন্ধু যারা তখনই ভালো থাকে যখন আস্তে আস্তে মানুষজন সবাই ভালো থাকে। আপনারা আমার সেই বন্ধু, তখনই আপনার আনন্দে বেলিত হন যখন সমস্ত মানুষজন ভালো থাকে, শুধু নিজের ভালো লাগাকে প্রাধান্য দেওয়ার মতো মানসিক অবস্থানে আপনারা থাকেন। আমি আমার কামি নিয়েছি ভালোবাসার বাংলাদেশ এই প্ল্যাটফর্মের সাথে জড়িত সবাইকে নিয়ে দেখি আকরামের কাছে যাই, আকরামের কথা আকরামের মতো করে শুনি, যদিও সিদ্ধান্ত তাদের। দেখা যায় আজকেও ভালোবাসার বাংলাদেশ কোনো ক্যারিসমেটিক কোনো অন্যরকম ঘটনার সাক্ষী হতে পারে কিনা। আমার কষ্টে বুকের পাথর বন্ধ হয়ে আসছে একটা কারণে শুধু, যে মানুষটি কোনোভাবেই দায়ী না, যেভাবে তার জীবনের সাথে ছুরি চাকু চলেছে ভাগ্য দেবীর হাত ধরে। সুমি, দীর্ঘ মনে হয় মাসখানেক পর, দীর্ঘ মাসখানেক পর যে মানুষটির কণ্ঠস্বর শুনলে আপনার শরীরের মধ্যে একরকমের তড়িৎ প্রবাহ চালু হয়, যে মানুষটিকে দেখলে আপনার সমস্ত পৃথিবী অন্যরকম হয়ে যায়, চোখ খুলুন ভালো করে দেখুন, সে মানুষটি আপনার সামনে বসে আছে। ভালো করে দেখুন, জরুরি না আজকের পর থেকে আপনার সাথে সে হাত ধরে আপনার সাথে পা ফেলে জীবনের বাকি পথগুলো চলবে। অ্যাটলিস্ট এই 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 অধিকার আপনি রাখেন ভালোবাসার মানুষটিকে চোখ খুলে দেখুন, একটু দেখো দেখুন আপনার সামনে যে মানুষটি বসে আছে সেই মানুষটি যাকে ঘিরেই আপনার পুরো জীবন সাজানো সাজিয়ে রেখেছেন আপনি। আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ,
আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ আপনি আমার স্ত্রীকে এসেছেন দেখে, এবং আপনি নিজেও জানেন যে কত বড় বড় ঘটনার সাক্ষী হতে পেরেছে এই এই স্টুডিওটি।
জি গুরু, আসলে আমি আপনি লাভগুরু অনুষ্ঠানটা আগে থেকে শুনতাম, আপনি পরে যখন এখানে আসলেন, আসলে লাভগুরু যে অনুষ্ঠান হয় এটা তুমি নিজেও জানতো না, এটা তাকে আমি বলছিলাম যে লাভগুরু একটা অনুষ্ঠান হয় তুমি এটা শোনো। আর এখানে আসলে আমি তো পিছনের কথাগুলো আসলে আমি বলতে চাই না, কারণ এখানে কিছু কথা আছে যে পুরোনো দিন যদি কষ্টের হয় সেটা ভুলে যাওয়াই ভালো, নাহলে কষ্ট আরো বাড়ে। সুমি আসলে এখানে সব কথা বলছে ঠিক আছে আগের কথাগুলা, কিন্তু পরের কিছু কথার ভিতরে তার কিছু কথা বাকি দেখছি।
আসলে সময়ের স্বল্পতার কারণে আমি হয়তো সুযোগটা দিতে পারিনি, কারণ 20-25 মিনিটের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। এটা সুমির আসলে দোষ দেওয়া যায় হয়তো আমার পক্ষ থেকে দেওয়া ঠিক হবে না সময়ের সীমাবদ্ধতার কারণে। আকরাম, কথা শুরু করার আগে আমি আপনাকে আমার জায়গা থেকে সম্মান জানাচ্ছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু একটু বন্ধ রাখ, আমার জায়গা থেকে একটু শ্রদ্ধা জানাচ্ছি, এবং এই শ্রদ্ধাটা এই কারণে আমি আসলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের সবার পক্ষ থেকে আকরামকে আমি দাঁড়িয়ে সম্মান জানাচ্ছি, এই সম্মানটা জানার পিছনে
ধন্যবাদ
জানানোর পিছনে রিজন আছে, সেটা একটু বলে নিই আপনাকে। সেটি হচ্ছে সেই কারণটি হচ্ছে এইটি যে যে সময়টাতে আপনি হাত ধরেছিলেন এই মানুষটি, তখন তার হাতটি ধরবার জন্য আত্মার ভিতরে যে পরিমাণ শক্তি থাকা প্রয়োজন সব মানুষের মধ্যে থাকে। যদি সে মানুষটা অনন্য সাধারণ না হয় বা অতি মানবীয় কিছু গুণাবলী না থেকে থাকে, তাহলে শুধুই ভালোবাসার কারণে আমরা অন্তত আমাদের সমাজে যখন দেখি যে কোন পরিস্থিতির কারণে কি ঘটনা ঘটেছে এগুলো একবারও প্রয়োজন মনে করি না, কিন্তু যখন দেখি যে কোনো মানুষের জীবনে কোনো ছন্দ পতন আসে তাকে তখন নিজের করে নিতে পারি না, তার জন্য বড় জিগার থাকা চাই, বড় রকমের কলিজা থাকা চাই। আমি গুরু এতেশাম যখন এই জায়গা থেকে কথা বলছি, আমি জানি না ওই পরিস্থিতি থাকলে আমি আদৌ সে ওনারশিপটা নিতে পারতাম কিনা, কিন্তু এই পৃথিবীতে আপনার মতো মানুষও আছে যারা সত্যি ভালোবেসে ভালোবাসার কারণে এই ওনারশিপটা নেওয়ার ক্ষমতা রাখি। এই কলিজা থাকার জন্য, এই জিগার থাকার জন্য আমি গুরু এতেশাম দাঁড়িয়ে আপনাকে সম্মান জানাচ্ছি।
আসলে গুরু আমি পিছনে যাব না, যেহেতু আপনার সময় অনেক কম, সেই হিসাবে আমি বলতে চাই ও কিছু কথা যেটা বাকি রেখেছে সেটা হচ্ছে যে ওর বাবার বিষয়ে আমি ওর বাবার কাছে কেন যাব না। আর বিয়ের আগে আমি অল্প সময় নিয়ে বলবো, বিয়ের আগে ওর সাথে আমার একটা কমিটমেন্ট ছিল, সেটা হচ্ছে ও আমাকে বিয়ের কথা বলতে আমি রাগ করতাম একটা কারণে, যেহেতু আমার বড় ভাই জিনিসটা মেনে নিবে না আমি জানতাম, কারণ আমার বড় ভাই আমি ওর সাথে সম্পর্ক কারণে মার খাইছে আর কি, মারছে অন্য লোক দিয়ে মানে মারছে আমাদেরকে, সেই কথাও বলেনি। আর আমি যে বিয়ে করতে গেছিলাম এই কথাটা আসলে আজও সত্য কথা না, এটা মিথ্যা কথা। আর আমার সাথে যে তিনজন ফ্রেন্ড দিছিল ওদেরকে আমি বলছিলাম যে ভাই, ওরা আমাকে বলছিল তুই বিয়ে করতে আসিস, তো আমি ওকে বলছিলাম দেখো আমার জীবনটা এখন সামনের দিকে আগানোর সময়, যেহেতু আমার খুব ছোটবেলায় বাবা মারা গেছেন, সেই সময় আমার মা যদি ইচ্ছে করতো আমাদেরকে ফেললে ওটা কোথাও বিয়ে করবে, সেটা তিনি করেননি। আর আমি খুব দরিদ্র ঘরের ছেলে, হচ্ছে অনেক দরিদ্র ঘরের আর কি, আমি আমার মা বিভিন্ন জায়গাতে চায়ে কিনতে খাবার নিয়ে এসে আমাদেরকে মানুষ করছে, তারপরে আমি তো ঢাকাতে আসছি, কিন্তু ও কিছু কথা বাদ দিয়েছে, মানে ওর বাবার একটা প্রতিটা মানুষের একটা মুদ্রা দোষ থাকে, ওর বাবার একটা দোষ আছে, সেটা অস্বীকার ও করবে কিনা আমি জানি না। আমি তো তার মেয়েকে বিয়ে করছি, আমার বাবা নাই, আমি অস্বীকার করবো না। ও যে বললো আমার ছেলের মতো দেখা আমাকে, আমিও চাই যে উনি আমাকে বাবার মতো দেখুক। তো আমি তাকে বলছিলাম যেহেতু আমি তোমাকে যদি বিয়ে করি তাহলে আমি কিন্তু আমার বাড়িতে উঠতে পারবো না। তো তখন সে আমাকে বলতো যেহেতু আমি চাকরি করি, তোমার মানে বিয়েটা এমন একটা জিনিস, বিয়ের কাবিন নামে কিন্তু লেখা থাকে যে ভরণ পোষণ দিতে পারলে বিয়েটা করতে হবে, তার আগে কিন্তু করা যাবে না, এটা লেখা থাকে কাবিন নামায়, এটা আমি জানি। কিন্তু সে আমাকে অনেকবার চাপ সৃষ্টি করে, এক সময় তার ফুসফুসে মনে হয় ইনফেকশন হয় আর কি, তো তখন সে আমাকে গাড়ির ভিতরে আমরা দুজনে কুষ্টিয়াতে যাচ্ছে, তখন সে আমাকে বলে যে আমি আর এখন একটা সুযোগ আসছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে পরে আমি ওষুধ খাবো না, হ্যাঁ আমি আস্তে আস্তে এবার মারা যাবো। তখন আমি তাকে বললাম দেখো তুমি যদি এটা করো তাহলে রোগটা বেড়ে গেল, কিন্তু তোমার বাবার যে অর্থ যে কষ্ট করে সে উপার্জন করছে সেটা তোমার জন্য খরচ করে দেবে, হয়তো তোমাকে বাঁচাতে পারবে না কিন্তু সে নিজেও তার যা আছে অর্থ সেটা তোমার পিছনে ব্যয় করে দিবে, অর্থাৎ সে নিজেও ফকির হয়ে যাবে আর তুমিও থাকলা না, এগুলো করো না। আর সব প্রথম কথা হচ্ছে ঢাকা শহরে পুরো অবদানটা শুনি যে আছে সেটা হচ্ছে আমার অবদান, আমি তাকে ঢাকাতে রাখছি এবং এই কিছু বছরের ভিতরে 3 বছর শুনি ঢাকাতে আছে, 3 বছরের ভিতরে ওর জীবন দিয়ে যত সমস্যা আসছে মানে সে এগুলো তো বলে নাই, মানে ওর মতো সমস্যার কারো হয় নাই। ঠিক আছে ওর পিছনে কথাতে আমি যাবো না, কিন্তু ওর বাবা এক সময় আমার আব্বা তো মারা গেছে ছোটবেলায়, ওর বাবা কিন্তু একটা কথা বলছিল আমার মাকে যে গ্রামের ভাষায় যেভাবে বলে যে যে মাগির ভাতার নাই তাদের সাথে আত্মীয়তা করতে হয় না, এই কথা সে নিজেও জানে। আর তার বাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, এটা সত্য কথা। আসলে গ্রামে তো আমরা অনেকেই বসবাস করি, আর আমার কথা গ্রামে একটা সমাজ আছে, আমরা সবাই সমাজ
নিয়ে
আমার মাকে উদ্দেশ্য করে বলেছিলেন, সেটাও জানি সুমি জানে, আমি সুমিকে অনেকবার বলছি এই বিষয়টা। আর আমি তো অনেক দরিদ্র ঘরের ছেলে ছিলাম, সেই সময় তো আমার মানে পাটের যে ফুলাটা হয় ফুলার বেড়ার উপরে টিনের ছাউনি ঘর ছিল, এখন আপনাদের দোয়াতে সকলের দোয়াতে একটা বাড়ি করছে আমি আমার বড় ভাই মিলে, কিন্তু বড় ভাইয়ের কথা হচ্ছে যে মেয়ের সাথে যদি আমি বিয়ে করি, যেহেতু আমার বড় ভাই মায়ের মানে মেয়ের মায়ের খাইছে সেই জন্য সে এটা তো মত নাই, কিন্তু আমার মা কেমন মানুষ সেটাও তো বলেনি, আমার মা ওকে অনেক ভালোবাসতো,
উনি এসে নিয়ে গেছেন সে কথা আমরা শুনে। আসলে সময়ের সীমাবদ্ধতা আমার আছে, সে কিন্তু বলতে চেয়েছিল সুযোগের অপেক্ষায় হয়তো বলতে পারেনি,
কিন্তু মানে ওর বাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলে। আসলে গুরু আমার, আমি তো আপনাকে বললাম আমার বড় যে ভাইটা মেজ ভাইটা মানুষের বাড়ি কাজ করে নি আমাদেরকে সহায়তা, আমি খুব ছোট ছিলাম লেখাপড়া করে উঠেনি। আমি যখন কাঁঠালবাগানে একটা জবে আসি একটা বাড়ির ক্যাটেগর হিসাবে ছিলাম, পরে ওনার একটা বাইং হাউস খুলে ওটার দায়িত্বে অনেকটা ছিলাম, মানে মাল টাল যা আছে শিপমেন্ট করতাম আমরা নিজেরাই। পরে যখন বাড়িতে গেলাম ওই বিয়ের কথাটা উঠলো, তখন তো আসলে আমি বিয়ে করতে যাই নাই, এর জন্যে মানে আমরা দুই ভাই মিলে অনেক মার খাইছি আর থানাতে চেষ্টা চালু করছিলাম আমরা। তো পরবর্তী যাই হোক মিটিং এ আমরা জিতে যাই যে ভাবতে হোক। আর সব সর্বপ্রথম কথা হচ্ছে সত্তর দশের ওকাল আছে, এটা সবাই জানে। আর ও যে বললো যে ও কিছু কথা বাদ দেখছে যে আমি ওর সঙ্গে রাগারাগি করি, আমি তো ওকে এই কমিটমেন্ট দিয়েছিলাম যে আমি তোমার, তখনও আমাকে বলতো ঠিক আছে তুমি বিয়ে করো তোমার কিচ্ছু লাগবে না আমার জন্য। তো তখন আমি চিন্তা করলাম ঠিক আছে আমি বিয়েটা করি, কিন্তু বিয়ের আগে ওকে আমি বলছিলাম আমি কিন্তু তোমার বাবা মায়ের কাছে যেতে পারবো না, তোমার বাবা মায়ের বাড়িতে আমি যাবো না। তারপর আমার দুটা ফ্রেন্ড আছে, আমার একজন কলিগ আছে রোহিদুল ও নাম বলছে, আর একটা ফ্রেন্ড আছে ইকতিয়ার, সে আইডিবিতে চাকরি করে। আমার ফ্রেন্ড মোটরসাইকেল ওকে রাত্রে রোহিদুল বাসায় ফিরে আসে। তো বেসিক্যালি শ্বশুর বাড়ি তো গ্রামে যেতে হলে কিছু লাগে। তার পরের দিন আমি বাজার থেকে ইলিশ মাছ এবং দুইটি কিনে তাদের বাড়িতে গেছি। তখন দিনটা ভালো, যেহেতু আমি যাইতে চাইনি তারপর আমি গেছি, কিন্তু তার বাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এমন রেকর্ডটা আছে তার বাবার যে মানুষের মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার, মানে এটা আমি প্রমাণও করে দিতে পারবো। আর ডিভোর্সের কথা যেহেতু বললো, ডিভোর্সটা কিন্তু আমি ওকে আগে দিতে চাইনি, আমাদের ভিতরে ছোটখাটো সব প্রবলেমের কারণে ও আমার কাছে দুই দিন বলছে যে এভাবে আলাদা থাকবো না এক হয়ে যাবো। তখন আমি কোনো বলতাম না। দ্বিতীয় দিন যখন আমাকে বলছে, তখন আরেকটা বিষয় না বললে না, সেটা মানে গত শবে বরাতে আমরা দুজন একসঙ্গে বাড়িতে গেছিলাম, বাড়িতে যে চার দিন ছিলাম, চার দিন থাকার ভিতরে ওর সাথে আমি তিন দিন ছিলাম। একদিন আমার মামা, ছোট মামা উনি অসুস্থ, রাজশাহী মেডিকেলে আছে, ওনার হার্টে প্রবলেম, তো ওনাকে দেখতে গেছিলাম মার সঙ্গে। ওকে আমি বলছিলাম তুমি যাবা কিনা, তো আমাকে বললো না আমি যাবো না। যখন মায়ের সঙ্গে গেলাম, দেখে তো আমি বেশি লং টাইম নিতে চাই না গুরু, আমি শর্টকাটে বলতে চাই, আমি বাড়িতে ওখান থেকে সন্ধ্যার সময় ঘুরে আসি। আসার পরে তুমি আমাকে ফোন দেয় যে তুমি কি আজকে আমাদের বাড়িতে আসবা না, তো আমাকে আমি বললাম যে না। তো বললো কেন, আমি নর্মালি বললাম যে এমনি। পর আমি মার সাথে, তো যেহেতু অনেকদিন গেছি ওর সাথে ঢাকা শহরে, একদিন হলো এক মুহূর্ত হলো এক ঘন্টা হলো সপ্তাহে সময় দিতে পারি, কিন্তু মাকে তো সময় দিতে পারি না। এই জন্য মাকে আমি সময়টা দেওয়ার জন্যই গেছি যে মাকে সময় দিতে হবে। একটা দিন আমি মাকে সময় দিছি, এর জন্য সারা রাত তো খাই নাই এবং কান্নাকাটি সারা রাত আমাকে ফোন দিতেছিল, তখন আমি বাদ দিয়ে ফোনটা বন্ধ করছি। বন্ধ করার পরে সকালবেলায় ওর ছোট বোনটা আমাকে ডাকতে চায়, ভাইয়া আপু তো ডাকে, বললাম তুমি যাও আমি পরে আসছি। এই কথা বলে মা রান্না করছে, তখন আমি খেতে বসছি, তখন ওর দাদা গেছে, তখন দেখতেছি আমি খাইতেছি। তখন ওর দাদাকে আমি বললাম যে আপনি ভাত খান, যে আমার দাদা শিশু নি, তো বললাম আমি তো বাড়িতে খেয়ে আসছি এখন আমি খাবো না। পরবর্তীতে আমি আসলাম, এসে দেখে ও কান্নাকাটি করে, কান্নাকাটি করার কারণে ওকে আমি নিজে হাতে মুখে তুলে আমি খাওয়াই দিছি। খাওয়াই দেওয়ার পরে আমি কিন্তু তখন কিছু বলিনি, আমি বললাম আমি বাজারে চুল কাটাতে যাবো, কিন্তু আমি চুল কাটাতে যাওয়ার পরে সে আমাকে তিনবার ফোন দিয়েছে। এর ভিতরে বৃষ্টি শুরু হয়েছে, ওর ফোন দেওয়ার কারণে আমার মোবাইল ফোনটা আমি দোকান থেকে একটা পলি ব্যাগ নিয়ে, আমি মোবাইল ফোনটা পলি ব্যাগের ভিতরে ভিজতে ভিজতে লাস্টে আমি চলে আসি লাস্ট। কিন্তু একবার ওর মা আমাকে ডাকতে যায়, ওর মা আমাকে ডাকতে যাওয়ার পরে সে বলে তোমার কি হয়েছে, তুমি কাল সারাদিন আমার বাড়িতে যাও নাই, যেহেতু উনি জানে আমি সারাদিন ছোট মামার বাসায় ছিলাম। তারপরে আমার মেয়েটা সারাদিন খায় নাই, কিন্তু আমি আমার মেজ ভাই ছেলেকে কথাটা শুনে আমি বললাম যে বাবু তোমার কাকিকে ডেকে নিয়ে আসো একসঙ্গে খাই। তখন ওর মা আমাকে জবাব দেয় যে তুমি আমার বাড়িতে যাবা না, আমার মেয়ে তোমার বাড়িতে কি করতে আসবে, এই কথাটা বলে। আর আমার ছোট মামার কাছে এবং ছোট মামির কাছে সে বলছে আমার মেয়ের মতো মেয়ে এলাকায় কেউ মানুষ করি না। আমি স্বীকার করি, যেহেতু ও লেখাপড়া জানি আমি জানি না, আমি অস্বীকার করব না। আর
মানুষ হিসেবে কেমন শুনি?
অবশ্য অনেক ভালো, ভালো একটা মেয়ে, সরল সোজা আছে, কিন্তু তার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি যে আমি বলি
আমি
বলি আমি বিএসটি গ্রুপে চাকরি করি এখন বর্তমানে, লজিস্টিকে মানে বাটন স্যাম্পল ট্যাম্পল মানে দেওয়ার জন্য করার জন্য এগুলা। তো তখন আমি আমার
মাশাআল্লাহ দেখতে তো অনেক
সুন্দর, আমি আমার অফিসটা আসলে নয় মাস ধরে গুরু সমস্যা, দুই ভাইয়ের পারিবারিক সমস্যার কারণে আমরা নয় মাস ধরে অনেক সমস্যার ভিতরে আছি। এর ভিতরে আমি ওকে বললাম যে আমাকে একটা জব খুঁজতে হবে, আমার বড় ভাই কিন্তু আমার জন্য অনেক চেষ্টা করেছে, আমার সাথে এক বছর কথা বলেন ওর সাথে বিয়ে করার কারণে।
একদম একদম কিন্তু কর্পোরেট লুক একরামকে দেখে আমি ইমপ্রেস, মানে
তো আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে কথা বলে না, আমার বড় ভাইয়ের সাথে ঠিক আমি 82,000 টাকা পাই।
এনে কি দ্বন্দ্ব?
এনে দ্বন্দ্ব বলতে কি, আমার বড় ভাই বলছে যে তুমি, তোমাকে যদি আমি টাকাটা এখন অল্প অল্প করে দিই হয়তো তোমার টাকাটা কাজে লাগবে না।
পারিবারিক একটা টানাপোড়েন চলছে ভাইয়ের সাথে?
ভাইয়ের সাথে চলছে, বাট বাসায় গেলে পারে আমি বাজার করলে হয়তো ভাই খাচ্ছে, কিংবা ভাই তো ঘরে অনেক ফার্নিচার করছে, সেগুলো আমি মানে ঘরে যাই, সমস্যা নাই, ভাইয়ের সাথে কোনো সমস্যা নাই, মানে কথাটা শুধু হয় না।
আকরাম, আমি হয়তো সংক্ষেপ করতে পারবো, আরো শুনবো আমি, কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে শুনবো, শুনতে পছন্দ করছি আমি অবশ্যই, এই কারণেই শুনবো। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিয়ে তো আসলে শুধু দুইজন মানুষের মধ্যে হয় না, এটি অ্যাকচুয়ালি একটা দুই প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক। তাই দুইজনের মধ্যে যতটুকু না ভাবনা বা ভালোবাসার পার্থক্য আছে, তার চাইতে বেশি পার্থক্য তৈরি করেছে আশপাশের মানুষজন। স্পেশালি যদি চিন্তা করি সুমির বাবা, সুমির মা, সুমির পরিচিত জন, ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা হয়তো বলেছে, যে কথা আপনার কান পর্যন্ত এসেছে বা বিভিন্ন মাধ্যম দিয়ে যেসব কথাগুলো শুনেছেন, সেটি হয়তো আপনাদের দুইজনের প্রশ্নের তিক্ততা বাড়িয়ে দিয়েছে। সুমির হয়তো তখন বাবা মার প্ররোচনায়, যেহেতু বললেন সহজ সরল প্রকৃতির একটি মেয়ে, বাবা মা যেভাবে বুঝিয়েছে তাকে সেইভাবে তখন নিজের পরে পেতে চেয়েছে স্বামীকে, যাতে করে সে তার ঘরের মানুষ হয়ে থাকে, সে এবং তার পরিবারের মানুষ হয়ে থাকে। সে হয়তো ওইটি খেয়াল করতে ভুলে গেছে যে আরেকজন মানুষ ওই ঘরে বসে আছে, যে মানুষটির কেউই না, আপনার মায়ের কথা বলছি আমি, সে ব্যাপারটা খেয়াল করতে হয়তো সুমি তখন ভুলে গেছে। অর্থাৎ সুমির বাবা মা ভাই বোন সেটি ততখানি ইম্পর্টেন্ট, একই ইম্পর্টেন্সই দেওয়া উচিত ছিল সমানভাবে আকরাম এবং আকরামের আশপাশের যে মানুষজন তাদের প্রশ্নে, সেটি হয়তো করা সুমির পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি বা সুমি করেনি, হয়তো মনে ছিল না, যেহেতু সহজ সরল বলছেন এই ভাবনাতে হয়তো সে যায়নি। যারা অনেক বেশি ডায়নামিক, যারা অনেক বেশি স্মার্ট, যারা সবকিছু ম্যানেজ করে চলতে পারে, তারা হয়তো সবগুলোই ম্যানেজ করে, ভালো লাগুক বা না লাগুক, মন থেকে চাক অথবা না চাক, কিন্তু সহজ সরল একটু যারা এরকম প্রকৃতি, তারা হয়তো সব ভাবনাটা, এত গভীর ভাবনাতে যেতে পারে না। তখন সমস্যাটা হয় কি, দুই মানুষের মধ্যে, মানে দুই একদম মুখ্য দুই মানুষের মধ্যে, আকরাম এবং সুমির মধ্যে, এগুলো অনেক অনেক গ্যাপ তৈরি করে এবং অনেক ফাঁকা জায়গা তৈরি করে। সেই ফাঁকা জায়গাতে, যে কোনো জায়গায় ফাঁকা জায়গা হলেই কিন্তু আশপাশের বাতাসে সেখানে ভরে যায়, তখনই কিন্তু ঝড়ের সৃষ্টি হয়, আমরা জানি। ঠিক সেরকম ভাবে সম্পর্কটাও তাই, যখন ব্রিদিং গ্যাপ তৈরি হয়, আশপাশের ফাঁকা জায়গায় বিভিন্ন বাতাস এসে ঢোকে এবং তখন সম্পর্কের মধ্যে ঝড় সৃষ্টি হয়, যে ঝড়ের ভেতর দিয়ে আপনি যাচ্ছেন, সেই ঝড়ের ভেতর দিয়ে সুমি যাচ্ছে, এবং যে সেই ঝড়টা যে কত বেশি বহমান দুইজনের ভেতরে, দুইজনের হৃদয়ে, এটা বুঝতে খুব বেশি বুদ্ধি প্রয়োজন হয় না। আজ হয়তো সুযোগ হয়েছে আমাদের, আজ হয়তো স্রষ্টা আমাদের সুযোগ করে দিয়েছেন, প্রায় 30-35 লক্ষাধিক মানুষ শুধুমাত্র দেশে না, দেশ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যেখানে বাঙালি ভাষাভাষীর বসবাস, তারা হয়তো আমাদের সাথে যুক্ত আছেন, তারা আমাদের কথা শুনছেন, তারা হয়তো সবাই মিলে আজকে চাচ্ছে যে একটা ভালো কিছু হোক, একটা ভালো কিছু হোক, সব কিছু সাক্ষী হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই এই রকম দুইজন মানুষের মধ্যে ভালোবাসা থাকার পরেও পারিপার্শ্বিকের এই রকম সমস্যার জন্য অনেক সম্পর্কই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন যে পরিমাণে কেস ফাইল হচ্ছে ডিভোর্সের জন্য, সেগুলো কিন্তু অহেতুক আশপাশের ঘটনাকে ঘিরে, নিজেরা ঠিক থাকার পরেও এই সমস্যাগুলো ঘটছে। ফাইনালি রেজাল্ট কি, একজনের বুকের মধ্যে দীর্ঘ নিঃশ্বাস, আকরাম যেটা আমি এখান থেকে শুনতে পাচ্ছি, যদি আমার কান না ভুল করে, আর একজনের দীর্ঘ নিঃশ্বাসে আমার স্টুডিও একেবারেই হতাশাচ্ছন্ন হয়ে পড়েছে, আর যা চোখের পানি কোনোভাবেই থামানো সম্ভবপর হয়ে আসছে না। আপনি একদম স্ট্রেট ওয়েতে বললেন আকরাম, যে সুমি আসলে একজন ভালো মেয়ে এবং অনেকখানি সহজ সরল। সুমি, আকরাম মানুষ হিসাবে কেমন?
খুব ভালো।
কতখানি ভালো?
অনেক ভালো।
একখানি দিকে তাকিয়ে বলেন, কতখানি ভালো?
এটা হাজবেন্ড হিসেবে যতটুকু ভালো হওয়া দরকার,
মেহেদি রং লাতি হে সুখ জানে কি বাত, মহব্বত ইয়াদ আতি হে বিছড় জানে কি বাত। মেহেদি তখনই রং ধারণ করে যখন মেহেদি শুকিয়ে যায়, ভালোবাসার তীব্রতা তখনই বোঝা যায় যখন সে কাছে থেকে দূরে চলে যায়। এখন কি বিষয়টা এরকম এই কারণে মনে হচ্ছে যে আকরাম আর আমার সাথে তো নাই, আকরাম তো খুব শীঘ্রই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আকরাম তো আমার আর থাকবে না, সেই কারণে কি এই বোধগুলো নাকি আগেও এটা মনে হতো? তাই যদি হবে তাহলে তার প্রত্যেকটা জিনিসকে নিজের জিনিস মনে করার মতো মানসিকতা কেন তৈরি হলো না? আপনার বাবা আছে, মা আছেন, বোন আছে, পারিপার্শ্বিক লোকজন আছে, দাদি আছেন, দাদা আছেন, কিন্তু ওই পাটকাঠি দিয়ে বেড়া বানিয়ে যে ঘরে শুধু টিন তুলে যে ঘরে কষ্ট করে থাকছে যে ভদ্র ভদ্র মহিলা, বয়োজ্যেষ্ঠ ভদ্র মহিলা, যে আমার আমার বন্ধু আকরামের মা, তার তো কেউ নয়। এ ভদ্র মহিলা চাইলে অনায়াসে 8-10 জন মেয়ের মতো মহিলার মতো যারা করছে আমাদের সমাজে অহন দেখছি, অন্য কোনো সম্পর্কের সাথে করে এই দুজন সন্তানকে একরকমের রাস্তায় ভাসিয়ে দিয়ে চলে যেত। আমরা পথ শিশুনে প্রচুর প্রোগ্রাম করেছি, সব ক্ষেত্রে জানা গেছে এইরকম ঘটনা যে মা হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে, বাবা ছেড়ে দিয়ে চলে গেছে, ছেলেগুলো লাস্ট অবস্থান হয়েছে এই 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 পথ শিশুগুলাকে আমরা টোকাই বলে ডাকি। এই অবস্থায় যেতে হতো হয় তোমার এই ভালোবাসার মানুষটিকে, তার ওনার শিক্ষা নিতে পারলে তুমি, তার কথা কেন তুমি ওইভাবে তোমার মতো করে ভাববে না? যদি ভালোবাসা যদি সম্পর্ক থাকা অবস্থাতেও আকরামের প্রশ্নের সময় তোমার সেই টান সেই ভালোবাসা থেকে থাকতো, তাহলে তো তোমার সমস্ত মন মানসিকতা সমস্ত অস্থিমজ্জা সবকিছু জুড়ে অবস্থান থাকতো যে এই 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 বয়স্ক মানুষটাকে একে আমাকে ভালোবাসায় ভাসিয়ে দিতে হবে। সে মানুষটি কিন্তু তোমার কদর ঠিকই বুঝেছিল, তোমাকে সে বৌমা হিসাবে মেনে নিয়ে তোমাকে নিয়ে বাড়ি গেছিল, বরণ করে নিয়ে গেছিল, ঠিক না এটা? তখন কেন এই ভুলটা হলো তাহলে? এর জন্য কি তুমি দুঃখ প্রকাশ করো? এর জন্য কি তোমার ভিতরে কষ্ট হয়?
This track was downloaded from fusionbd.com.
কষ্ট কি হয়? যদি সত্যি ভিতর থেকে কষ্ট হয়ে থাকে, সত্যি যদি হয়ে থাকে, আমি বলবো না যে এর জন্য কোন সিদ্ধান্তে পরিবর্তন হবে, কিন্তু যা ভুল তা তো ভুল। সামনে আকরাম বসে আছে, ক্ষমা চাও, ভুল হয়ে গেছে, ভুল ছিল সেটি, ক্ষমা চাও।
আসলে গুরু, আমি অবশ্যই আমার ভুলের জন্য আমি আকরামের কাছে ক্ষমা চাই। তার আগে বলি, ও মার সঙ্গে গেছিল মামাদের বাড়িতে, ও সারাদিন আমাকে একটা ফোনও দেয় নাই।
আমি ফিরিস্তি শুনতে চাচ্ছি না, তার কিছু এজেন্ডা ছিল, সে বলছে যে আমি মায়ের সাথে একটা দিন কাটাতে চেয়েছিলাম, এবং সেই সাথে খালুর অসুস্থতার কথা আসলো মনে হয়, ছোট মামা যিনি রাজশাহীতে অ্যাডমিট আছেন, যেই কারণে ব্যস্ততা ছিল, সে এক্সপ্লেনেশন সে কিন্তু আমাদের সামনে দিয়েছে। কথা হচ্ছে মায়ের সাথে থাকার এই কারণটাই কি যথেষ্ট না যদি একটা দিন সে কাটাতে চায় সেখানে? এটা কি যথেষ্ট না কোনো ফিরিস্তি ছাড়াই? আমার মনে হয় যদি সত্যি তুমি এটার জন্য দুঃখ প্রকাশ করে থাকো, স্ট্রেইট ওয়েতে ক্ষমা চাও, তার সাথে সম্পর্কের কনসিকোয়েন্স যেখানে যেখানে যাক না কেন, সম্পর্কের তোমাদের অপমৃত্যু হবে নাকি আবার সম্পর্কটা রিবিল্ড হবে, যেহেতু তোমরা বলেছো এর কোনো সম্ভাবনাই নাই, সম্পর্ক যাই হোক না কেন, যা ভুল তা ভুল, সে ভুলের জন্য স্ট্রেইট ওয়েতে তার কাছে ক্ষমা চাওয়া উচিত তোমার।
ওইভাবে
দেখা উচিত ছিল, যাকে ভালোবেসে পাগলের মতো যুদ্ধ করতে ঢাকা এসে থাকতে পারছো, 5-6 বছর তুমি সম্পর্ক করতে পারছো, এই সময় তোমাকে বুঝটা কে দিয়েছিল, এই সময় তোমাকে সব শক্তিগুলো কে যুগিয়েছিল, আর তার মায়ের ওনারশিপ নেওয়ার মতো বুঝ তখন তখন কেন তৈরি হলো না তোমার মধ্যে? এটা অবশ্যই তোমার ব্যর্থতা, ক্ষমা চাও। গুরুকে ভুলে যাও, গুরুকে ফাঁকে রাখো, আকরাম সামনে বসে আছে, আকরামকে স্পষ্ট ভাবে বলে ক্ষমা চাও যে আকরাম জান আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিও, সম্পর্ক যাই নাও না কেন, সিদ্ধান্ত তুমি যাই নাও না কেন, ওইটি ভুল ছিল তার জন্য ক্ষমা চাচ্ছি, আকরামকে বলো।
আসলে গুরু, যে ক্ষমা করতে জানে না সে তো মানুষই না।
আপনি কি ক্ষমা করলেন আকরাম? সম্পর্ক যাই হোক, যা ঘটনা গুলো সেগুলো ঠিক
ক্ষমা করে দিলাম, মানে আমার মা আমাকে দিয়ে না গেলে নাড়ু করে তার জন্য হারাতে পাঠায়।
আরে ভাগ্য ভাগ্য, সত্যি এটা ঘটনা সত্যি, শুনেন একটু, ভাগ্য কপাল, কোন গ্রহ থেকে দারুণ একটা কপাল নিয়ে এসেছে, তার নামে কপাল বলে, কপালে কপালে ঠেকালে নাকি কপাল ভালো হয় রে, তোর তো সুযোগ আছে, তুই একটু কপালটা ঠেকায় নি, সেগুলোকে কপাল বলে, কারণ আমাদের সমাজে যতই আমরা আস্পালন করি আর গর্ব করি এই সমাজটাকে নিয়ে এই দেশটাকে নিয়ে, আমাদের এই সমাজে এখনো ভালো শাশুড়ি পাওয়া একটা মেয়ের জন্য একটা কপাল। জি আকরাম,
আসলে গুরু আমার আম্মা এমন একটা মানুষ যে গ্রাম থেকে আমার মায়ের মানে ইউনিয়ন পরিষদ মানে নারী যে এমন একটা অফার আসছিল গ্রামের লোকজন
সবাই চাচ্ছিল
মানে আমার মাকে যারা মামানি বলে ডাকে যে তুমি এটা হও
আমাদের স্বার্থ রক্ষা হবে তাহলে
হ্যাঁ স্বার্থ রক্ষা আসলে এটা কেন বলছে জানি না আমি আমার আসলে প্রতিটা সন্তান তার বাবা মায়ের প্রশংসা করে বাবা মা যতই খারাপ হোক কিন্তু আসলে আমার বাবা আমার বাবা তো আমাকে ছোট থেকে মারা গেছে আর মা তো মানে এলাকার সবাই অনেক সম্মান করে তাকে ওকে আমি ও যে কথাটা বললো যে পাগলামি ভালোবাসাটা ওকে আমি ওভাবে বলিনি আমি বলছি দেখো মাকে যে সময়টা দিই আর তুমি যেভাবে আমার সাথে ভালোবাসা একটা মেয়েকে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত সময় দেওয়াটাকে কিন্তু ভালোবাসা বলে না এটাকে পাগলামি বলে
অবশ্যই
আমি আপনাকে বললাম আমার অফিসে এখনো কিন্তু সমস্যা নয় মাস চলে আমি একদিন রাত্রে 11টার সময় তাকে বলছি যে তুমি আমার অফিসে কিরম সমস্যা আমি তো একটা জবের দরকার আর আমার একটা ফিক্স গুরু আমি 3,900 টাকা স্যালারি পাই তার ভিতর 2,000 টাকা আমার একটা ফিক্স ডিপোজিট আছে
2,000 টাকা ডিপোজিট 3,900 মধ্যে এই সমাজে এই দিনে
জি আর আমি আমার মাকে 1,000 টাকা দিই যেহেতু মানে মা আমি মাকে অনেক ভালোবাসি কারণ কি মানে প্রতিটা মায়ের কিন্তু তার সন্তানের রোজগারের মানে কিছুটা অংশ তার
হক
আছে আমি সেই হিসাবে দিই
মায়ের কাছে কি দাঁড়ালো 3,900 তার মধ্যে
মাকে দিই 1,000 টাকা আর আমি পারিবারিক মজুরিতে প্রতি মাসে 100 টাকা দিই
আপনার জন্য কি রাখেন
আমার জন্য কিছু থাকে না
কিভাবে বাঁচেন আপনি দেখতে তো সুন্দর লাগতেছে সেটি ঠিক বাট পুষ্টিহীনতায় যে ভোগেন সেটা আপনার পুরো অবয়ব বলে দিচ্ছে কি খান আপনি
গুরু আমার থাকা খাওয়াটা কি
এর বাইরে তো আপনার পৃথিবী নাই তাহলে
না গুরু আমি একসময় সিগারেট খেতাম মা সুমি আমাকে এটা পছন্দ করতো না বাট আমি সেটা বাদ দিয়ে দিছি আমি টাকা পয়সা কিছু গুছাবো আর ও একটা কথা বলছে যে অর্থ কোনো সহযোগিতা করে না গুরু এখানে সহযোগিতা আপনি এটা জ্যোতি হিসাবে ধরে নেবেন না আমি কখনো জ্যোতি হিসাবে চাইনি আমার কিছু একটা অ্যামাউন্ট ছিল যেটা আমি ওর বাবাকে দিতে চেয়েছিলাম এখনকার যুগে জানেন যে সে গ্রামে থাকে তার তো ছেলে নাই আমি যদি আমাকে যদি ছেলের মতো ধরে তাহলে পরে সে একটা আমাকে গরু পুষে দিলে আমি কোরবানি 1 বছর হলে কোরবানি আসতে আসতে হয়তো আমি 70,000 টাকা বিক্রি করতে পারবো ওখান থেকে আমি অর্ধেক টাকার ইট কিনতে পারতাম আর অর্ধেক টাকার বালির সিমেন্ট কিনতাম আর আমার ডিপিএসটার বয়স 2.5 বছর পার হয়ে গেছে
ঘরের সাজানোর জন্য যে প্ল্যানিংটা ছিল সেই কারণে বলে
আমি বড় ভাইয়ের ঘরে ওকে উঠাতে পারি না আমার ইচ্ছা ছিল যে আমি বাড়িটা করবো করার পরে ওকে আমি বাড়িতে পাঠিয়ে দিব আর
ভালোবাসার ঘরে নিয়ে যেতে পারবো তাই তো এইভাবে আমাকে উচ্ছিষ্টের মতো বিভিন্ন জায়গায় থাকতে হবে না
যেগুলো আমি আসলে মাকে বলছি যে মা আমি যদি আমার ঢাকা শহরে যদি কোনো জব না থাকে তাহলে আমি শরীর থেকে যদি রক্ত বিক্রি করতে হয় তবু আমি তোমার 1,000 টাকা পাঠিয়ে দেবো
সুমি
ও আমার মার নামে বলছে আমার মা নাকি ওকে দেখতে পারে না ওকে পছন্দ করে আসলে গুরু সবসময় কিন্তু সত্য কথা বলতে না আমার মায়ের মুখের পরেও কিছু কথা বলছে আমার মা মন থেকে অনেক কষ্ট পাইছে এবং সে ঢাকা থেকে এবার বাড়ি থেকে আসার সময় আমার মাকে বলে আসেনি
এগুলো কি ভুল ছিল মনে হয় এখন
গুরু ওর মার সাথে আমার কথা বলতে নিষেধ করে দিছে ও
আমরা পেছনে আনা যায় বাট অবাক হয়েছি কিছু কথা শুনে প্রথম কথা আজকের বাজারে 3,900 টাকা তার মধ্যে ডিপোজিটটা এই কারণে করা সুমি এবং আকরাম দুজন মিলে তাদের নিজের বাসায় সেই ঘরে যেন উঠতে পারে কত চমৎকার চিন্তা এবং এই স্যাক্রিফাইস করার জন্য কত রকমের পরিস্থিতির সামনাসামনি হতে হয় বন্ধুরা আপনারা অনুভব করতে পারেন
গুরু 1 বছর বিয়ে হয়েছে আমি ওকে 3টা ট্রিপিস কিনে দিয়েছি আমি কম টাকা দিতে আমি মানে ঈদে যে একটা বোনাস টোনাস পাই সেখান থেকে আমি এবার ওকে আমি কিনে দিতে পারিনি এবার আমার ওর সাথে ই ছিল না তারপরে ও আমার থেকে আগে ও নিজের থেকে দুবার ডিভোর্স চাইছে তখন আমি কিন্তু ডিভোর্সের কথা বলিনি
ডিভোর্স চাইছিলেন আপনি তাই বললেন তাই বলবেন
বলে ফেলেছিলাম আসলে কিন্তু আমি তো জানি আমি ওকে ছাড়া থাকতে পারি না আমি সাথে সাথে আবার ফোন
দিই আড়ে আড়ে টের পাচ্ছেন
আর গুরু আমার সাথে কিছুদিন আগে তুই তাই করে কথা বলছিস, আমি একটা জিনিস জানি যে আমি ওর হাজবেন্ড, ও আমার সাথে তুই করে কথা বলছে, কিন্তু তুই করে কথা বলার পর আমি ভাবলাম হয়তো ওর মেজাজ ভালো ছিল না, সেজন্য আমার সাথে তুই করে কথা বলছে, কিন্তু আমাকে অনেক হার্ট করে কথা বলার পরে সে আমাকে ফোন দিয়ে কখনোই আমাকে ভুল স্বীকার করে না যে আমি আর ভুল হয়েছি, আমার মেজাজটা ভালো ছিল,
সরি বলেননি,
না গুরু বলেননি,
বলছেন আরে ভাই এখানে কথা বলেন, সরি বলছিলেন, জিনা জিনা, আরে ভাই আমার সামনে বলেন কথা, মেলুনশন বন্ধ করে দেব, বলছিলেন সরি উনাকে,
না গুরু বলেননি,
ডিভোর্স চাইছিলেন তার কাছে, রাগ বিরাগ দেখানো তো অভিমানে তো বহু রকমের ভাষা, এটা তো জন্মগতগত ভাবে মেয়েরা নিয়ে আসে পৃথিবীতে, ডিভোর্সের কথা না বললেও বল অনেক রকম করে উপস্থাপন করা যায় অভিমানকে, এটা একদম মজ্জাগত ভাবে মেয়েদের ভিতরে থাকে, একটা মানুষকে খুব বোঝানোর জন্য ডিভোর্স পর্যন্ত শব্দটাকে না নিয়ে আসলেও চলে, বলেছিলেন ডিভোর্সের কথা, এখন পরিস্থিতি তো ওইদিকে যাচ্ছে, আল্লাহ না করুক ঘটনা যদি এইরকমই ঘটে বাঁচবেন, বাঁচবেন, কথার উত্তর দেন, প্রোগ্রাম বন্ধ করে দেবো না হলে, সব আমার এত সময় নাই ভাই সব নিয়ে করার, বাঁচবেন যদি ফাইনালি তাই হয়, যে ডিভোর্সটা চাইছিলেন তাই যদি দিয়ে দিতে বসছে, তো অলরেডি তো আপনি বলছেন এবং সেও বলছেন সব ডিসাইডেড, ইট ইজ ডান, ইট ইজ লকড অলরেডি, দেন আগামী কয়েকদিনের মধ্যে ঘটনা ঘটে যাবে, সে অলরেডি টাকা অ্যারেঞ্জ করার জন্য হয়তো চেষ্টা করতেছে, অ্যারেঞ্জ হয়ে গেলে আপনাকে আপনার কাবিননামাতে যে টাকাটা আছে দেন মোহর বাবুর সেটা দিয়ে আপনাকে সেপারেট করে দিবে, কি করবেন ফাইনালি যদি সেটাই হয় যেটি বলেছিলেন, কি হবে তখন, বাঁচবেন,
হ্যাঁ
বাঁচতে পারবেন না, পৃথিবীতে আপনার সব আছে, বাবা মা ভাই বোন আশপাশ এই সেই যতগুলো নাম এতক্ষণ পর্যন্ত আপনি নিয়েছেন, জেসমিন জেসমিন কি নাম বান্ধবী, গোটা দুনিয়া আছে, আক্রামকে শুধু আপনার জীবন থেকে ভ্যানিশ করে দেওয়া হলো, কেমন লাগতেছে পৃথিবীটা, না তাকে চাইতে তো এখন চোখের মধ্যে পানির ঝর্ণা, সময় থাকতে কেন যে বুঝি না তার মূল্য কতখানি বেশি আমাদের জীবনে, আক্রাম আমি বড় অসহায় ভাই,
জি গুরু আর একটা কথা আমি না বললে না, আমি তো বললাম যে রাত্রিরে আমি যখন ওকে বলছি আমার
চাকরি অলরেডি বুঝে গেছি,
ও আমাকে এই কথাটা জবাব দেয় সে আমাকে সান্ত্বনা দিতে পারতো, তুমি কোনো টেনশন করো না, একটা আল্লাহ
জানে
আমাকে কি বলে জানেন গুরু, আমাকে বলে আমার রাত্রিরে রাখতে ইচ্ছা করছে, মানে এই কথা ক্যান্সার ও আমাকে এটা দিয়েছে, আর আমি আইডিবির সামনে
আপনি কি বেশি উপন্যাস উপন্যাস পড়েননি, সত্যি কথা বলেন ডায়রি টায়রি লেখেন, উপন্যাস পড়েননি, উপন্যাস পড়েন, এই তো মাঝে মাঝে না বেশি বেশি, উপন্যাসের নায়িকারা যেমন নিজেদেরকে একটু স্ট্যাটিক ধরনের বানিয়ে রাখে, উপন্যাস পড়া দোষে দোষের কিছু আমি বলছি না, বাট কিছু কিছু মানুষ এত বেশি ম্যানিয়াক হয়ে যায় যে তখন নিজেকে ওই রকম রহস্যময় একজন নারীর জায়গাতে নিজেকে কল্পনা করতে শুরু করে, দেখা যাচ্ছে তার ভালোবাসার মানুষটি বললো যে আমি বড় কষ্টে আছি, চাকরিটা মনে হয় থাকবে না, একটু একটু সহানুভূতি লাইফ পার্টনার হিসাবে একটু সেই কষ্টটাকে জানেন, যে কোনো একটা কষ্ট জানেন প্রচন্ড কষ্টে আছে বুঝছিস মেঘলা, আমি যদি আমার কষ্টের কথা তোকে বলি না সাথে সাথে কষ্টের এই ব্যাপারটা তোর ভিতরে অটোমেটিক ট্রান্সফর্ম হয়ে যাবে, যখন তুই এটা নিয়ে পার্টিসিপেট করবি আমার সাথে তখন ব্যাপারটা আরো এরকম হবে, আমি ভাববো যে আমার কষ্টের অনুষ্ঠানটা দুইজন নিল, তখন জিনিসটা আমার জন্য হালকা হয়ে যায়, তখন কিন্তু আমার মনের আমার পক্ষে সম্ভব হয় ওই ব্যাপারটা নিয়ে সঠিক চিন্তা করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটাই উচিত কিন্তু, এবং মানুষ এই কাজটা এই কারণেই করে তার লাইফ পার্টনারের সাথে যাতে করে একটা সঠিক সিদ্ধান্তে তারা আসতে পারে, আর তখন আপনার রসপিঠা খেতে ইচ্ছা হলো, আপনি নিজেও জানেন রসপিঠা খেতে তখন আপনার ইচ্ছা হয়নি, আপনি এটা অ্যাকচুয়ালি করেছিলেন নিজে একটু রহস্যময় নারী একটু অন্যরকম স্ট্যাডিস্ট ক্যারেক্টার যেটাকে বলে ধোয়াচ্ছন্ন একটা ক্যারেক্টার বানানোর জন্য,
আর
এটাই তো আপনাকে আদৌ রসপিঠা খাওয়ার ইচ্ছা হয়েছিল সেজন্য বলা নাকি একটু অন্যরকম করে তোলা নিজেকে, এরকম না বিষয়টা, আপনার চেষ্টা চরিত্রে সব সময় একটা জিনিস মনে হয় খুব বেশি বেশি করে কাজ করতো, আমার আকরাম সমস্ত দুনিয়াকে বাদ দিয়ে আমাকে ভালোবাসা নিয়ে পাগল হয়ে থাকুক, একটা মানুষ যেমন ড্রাগ নিয়ে পাগল হয়ে থাকে সেরকম ভাবে আমার আমার ব্যাপারে শুধু পাগল হয়ে থাকুক, এরকমই ভাবনার মধ্যে দিয়ে সবসময় যান, তাই না, ঠিক না বেঠিক,
আমি এই জন্য বলতাম এটাকে ভালোবাসা বলেন এটাকে পাগলামি বলে, আর আমি আর একটা ছোট কথা বলি, আমি আইডিবির সামনে সিবি হাতে করে দাঁড়ায় আছি, আমি মাল্টিপ্ল্যানে মানে আমি একটা সিবি জমা দেবো, তো ওর ওদিন মার্কেট করার দরকার, তো যখন দেরি যাচ্ছে আমার ফ্রেন্ডের ওর মাধ্যমে আমি সিবিটা দেবো, তখন ও আমাকে বলে, ওকে আমি বললাম যে তুমি আজকে বাসায় চলে যাও তোমার মার্কেটটা আমি পরের দিন করি, তো ও মার্কেট আগে করবো, আমার সিবিটা জরুরি না, তার
জরুরি না,
আর আমার কথা হচ্ছে
বুঝে গেছি একদম বুঝে গেছি আমি ভাই, জরুরি না?
অবশ্যই জরুরি গুরু।
মার্কেটিং এর জন্য ব্যস্ততা বাড়লো যে তখন?
ও তো আমাকে সাথে করে নিয়ে গিয়ে দাঁড়ায় আছে, ও আসতেছে না আমাকে তো বলবে।
কেন, আরেকজন অফিসের কর্ণধার থেকে আপনার টাইম টেবিল অনুযায়ী চলবে? সে যে পোস্টের জন্য চাকরি করতেছে, হাজারটা পোস্ট পার হয়ে পোস্টে আসে, ওই পোস্টের জন্য খেয়ালও থাকে না হয়তো কর্তা ব্যক্তিদের।
গুরু আমি আমার চেয়ারম্যান স্যারের বাসায় থাকি, উনি আমাকে বাসায় থাকতে দেয়। এখন আগে আমি অফিসে থাকতাম,
মানুষটি আপনারা নাই, যার পেছনে এই ঘটনাগুলো প্রভাবক হিসাবে কাজ করেছে আজকের পরিস্থিতি। আজ থেকে অনুষ্ঠান আমার প্রায় শেষ, আর পাঁচটা মিনিট আছে, শেষ হয়ে যাবে। আজ হবে না তো আসলে কোনোদিনই হবে না। এতগুলো মানুষের সম্মতিতে মাথা থাকা অবস্থাতে কিছু টেক্স নেই, মানুষ কিভাবে পাগলের মতো টেক্স পাঠাচ্ছে, দু একটা টেক্স নিয়ে নেই।
রাইট, অনেক বন্ধু আমাদের সাথে কানেক্টেড আছেন। এবং নীরব জাকারিয়া লিখেছেন, আগে কি শুনেছিলাম আর এখন কি শুনছি সুমিয়াপুর মুখ থেকে। এবং এস কে মাসুম লিখেছেন, মেঘা আপু আমার ওকে ফোন নাম্বারটা আকরামের কাছে দিতে, উনি একটা ভালো কাজ হয়তো ওনাকে দিতে পারেন।
মানুষের কাছে দাঁড়ায় যায় যদি মনে করে তাই, তাহলে তাই, ভিক্ষুকের মতো যদি মনে হয় তাহলে তাই রে ভাই। যদি সত্যি এরকম কোন সুযোগ থেকে থাকে তাহলে প্লিজ প্লিজ জানাবেন, নাম্বার সেল নাম্বারটা দিয়ে দেওয়া যেন হয় তাই। টাকা বা কিছু না, জব, একটা স্মার্ট জব, আর এখন যেটাতে আছেন তার চাইতে একটু বেটার জব, তাই তো আক্রাম? যদি 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 হয় তাহলে আমরা আনন্দে।
আমি যেখানে সিভি জমা দিয়েছি অলরেডি আমার চাচার কাছে দিয়েছি, এটা একটা ক্যানন কোম্পানি, মানে জ্ঞান কোম্পানি, মিস্টার মালিক। ওনাদের একটা জিনিস ভালো, ওনারা গরিবকে কখনো ঠগান না।
দেখা যাক, ওখানে হলে তো ভালোই, খুবই ভালো, বাট বেটার অপরচুনিটি যদি আমরা পাই কেন নিব না? যদি এই ধরনের কন্ট্রিবিউশন আসে প্লিজ লেট মি নো ফার্স্ট।
ওকে, রানিও ঢাকা থেকে এরকম একটা অফার করেছেন যে যদি উনি আক্রামের হেল্প করতে।
সেল নাম্বার, ওকে, সেল নাম্বার গুলোতে জাস্ট টুকে রাখো, আমরা টেক্সট পরে নিব। আবার সেল নাম্বার টুকে রাখো, আমরা এখান থেকে ফোন দিব, ঠিক আছে? যারা কন্ট্রিবিউট করতে চাচ্ছে, এই ধরনের জব আর কি, অন্য কিছু না। অনুষ্ঠান শেষ করছে বন্ধু, বড় অতৃপ্তি নিয়ে, বড় কষ্ট নিয়ে, বড় কষ্ট নিয়ে, সব বুঝতে পারছি। এবং এটাও বুঝতে পারছি যে যখন আক্রাম এবং আমার এই বন্ধু সুমিকে নিয়ে কথা বলছি, তখন এই রকম ঘটনার মধ্য দিয়ে আমরা সবাই পার হচ্ছি প্রতি মুহূর্তে। যে মানুষটিকে ছাড়া আমার জীবন চলবে না, ওই মানুষটিকে কোনোভাবে বুঝতে দিচ্ছি না সেই কথাটা। বাট যখন সেই পরিস্থিতি এসে যাচ্ছে, তখন চোখে পানি ছাড়ার কিছু থাকবার সুযোগ থাকছে। আকরামকে বোঝার জন্য তার মান্থলি স্যালারি 3,900 টাকা থেকে 900 টাকা রেখে বাকি 3,000 টাকায় দিয়ে দেওয়া 2,000 টাকার ডিপোজিট, যে ডিপোজিটে টাকা দিয়ে খুব শীঘ্রই সে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে ঘর বাঁধবে তার বাসায়, আর বাকি 1,000 টাকা সে মায়ের জন্য। মায়ের দুটি আপনার এই এই ভালোবাসা, এই মহব্বত আমাকে পাগল করে দিয়েছে আকরাম। আকরাম, আপনি যদি আমার বয়সে ছোট না হয়ে বড় হতেন, বাবা ধরে সালাম করতাম আপনার। এবং আমিও নিজেও পারি না আকরাম, আমি আমার মন বলে, আমি নিজেও আমার প্রাণ বলে, সব বলে যে আমার আমার অস্তিত্ব বিলীন আমার মায়ের কাছে, আমার বাপের কাছে। কিন্তু আমিও অনেক সময় আমার পক্ষে করা হয়ে ওঠে না, অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু তারপরেও যারা করে হাজার আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই মানুষগুলোকে পৃথিবীতে বেশি বেশি সময় বাঁচিয়ে রাখো, পৃথিবীর মানুষের এই মানুষগুলোকে আমাদের সামনে বেশি বেশি করে আনো, যাতে করে আল্লাহ আমরা তোমার সৃষ্টির মহত্বটাকে অনুভব করতে পারি। অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক সম্মান আপনার এই জন্য।
গুরু আমার চার ভাই এক বোন, আমার অন্য ভাইগুলো আমার মার সাথে সেভাবে ব্যবহার করে না, আমার মামাকে নিয়ে খুব টেনশন করে যে আমার এই ছেলেটার কি হবে। আমি মাকে বলছি, মা তো মামাকে খুব টেনশন করবা না। হ্যাঁ, আমার মা হয়তো ভয় পায় যে আমি সুইসাইড করবো, মাকে বলছি মায়েরা কাজ না, আমি কখনো করবো না, কারণ আমার জন্য তো তুমি আছো
মা। আপনি যেখানে থাকুন, ইথারে পৌঁছে যাক আমাদের কথা আপনার কাছে, লাখ লাখ মানুষ সাথে আছে মা, আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করছি। পৃথিবীতে আপনি বহু বছর আছেন,
যার হাত ধরে পুরো দুনিয়াতে আসছি, তার যদি সেবাটুক নাই করতে পারে তাহলে দুনিয়া মাত্র কিছু না।
এরপরে আর কথা হয় না মা, আপনার জন্য প্রার্থনা করি, আপনি ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন।
আমি সকাল থেকে মানে ও কালকে যখন অনুষ্ঠানে আসবে, আমি চাই না যে আমি এখানে আসবো, আমি চাইছিলাম আমাদের সমাজ আছে, আমাদের আমার আমার রাগ হয়েছে, ঠিক আছে, আমাদের সমাজে অনেক ভালো ভালো লোক আছে, তাদের মাধ্যমে আমার সাথে কথা বলুক, আমার কি অভিমান কি ব্যক্তি সেটা আমি তাদের কাছে বলি, তারাও শুনুক। আর আমি আমি চাই না যে আমার একটা বড় ভাই আছে, আমার আপন চাচাতো ভাই, সেটা ঢাকার ক্যান্টনমেন্টে আর্মির অর্ডেন্ট অফিসার হিসাবে আছে, আমি তার সাথে কথা বলছি, সে আমাকে বলছে, আমি তাকে বলছি যে ভাই আমি তো আসলে টাকা পয়সা গুছাই ফেলছি, আসলে সে তো আমার, সে আমাকে বলছে যে আমার মা নাকি তাকে দেখতে পারে না, তাছাড়া
এই কথাগুলো অবশ্যই এর মধ্যে এসেছে। এখন আমরা আমরা এখন সামনের দিকে যাচ্ছি, একদম সামনের দিকে যাচ্ছি, যাওয়ার আগে শুধু একটাই
একটা জিনিস আমি সেটা বলি, এই কথাটা আমি বলবো, এই কথাটা বলবো যে কিছুদিন আগে ওদের একটা গাছ ছিল, গাছটা ওর বাবা আমাকে দেওয়ার কথা ছিল, গাছটা ছিল দাদার জমিতে, আর ওর কিছু ফুবু আছে খুবই দরিদ্র, সেটা ও হয়তো বলে না, ছোট ফুবুটা খুবই দরিদ্র, ওনার হাতে যদি আমি 100 টাকা দিতে পারি বাড়িতে গেলে তাহলে আমার কাছে ধন্য মনে হয়। আর গুরু আমাদের একটা ফান্ড ছিল, আমি কম টাকার মধ্যে একটা ফান্ড করছিলাম 100 টাকা করে দিয়ে, যে 5-6 জন মিলে কিছু শাড়ি কাপড় কিনে যে আমি গরিব মানুষকে দেওয়ার জন্য, তো ফুবু অনেকবার আমাদের বাড়িতে আসছে, তো আসলে খুব কম মানে জিনিস, অনেক কম জিনিসের কারণে হয়তো দেওয়া হয়ে ওঠে নাই, কিন্তু মা আমাকে বলছে, তো আমি তুমিকে ফোন দিয়ে বললাম যে তোমাদের বাড়িতে নাকি ঝগড়া হয়েছে কি নেই, বলছো আমার খুব আমার ছোট চাষারা আসছে, আমি বললাম দেখো এটা তোমাদের হকের জিনিস, এটা তোমার বাবা কেন মারবে, তুমি আমাকে প্রশ্ন জবাবে দিল, আমি যদি বাড়িতে থাকতাম তাদেরকে ঝাঁটা পিটা করে বের করে দিতাম বাড়ি থেকে, আমি বললাম তুমি এভাবে কথা বলছো না, এটা তাদের হকের জিনিস, আর তোমার বাবা অন্যায় করছে দেখি সেটা আমি বলতে পারবো না, এটা তো ভুল, আমি হয়তো তার বয়সে ছোট কিন্তু মানুষের অন্যায়টা ধরে দেওয়া, আর ওর প্রতিটা ভুল আমি ধরাই দেওয়াটাই হচ্ছে আমার অপরাধ।
কথা সত্যি শুনি,
This track was downloaded from fusionbd.com.
গুরু এই কথাটা আমি বলছি কেন, কারণ আমার দাদি যখন মারা যায় তার আগে আমার ফুপুরা সবাই মানে ওরা দাদার মতো টাকা পয়সা নিয়ে গেছে,
আবার কেন এই ব্যাপারগুলো আসতেছে তাই এটার জন্য নিজের বাবাও তো দরিদ্র, সেই কারণে হয়তো ওইটা মেনে নিতে পারেননি।
গুরু একটা কথা বলি আপনাকে, আমি বলছি ওনাদের থেকে কিন্তু আমরা অনেক দরিদ্র,
আমি শুনেছি সেই কথা,
এখন আমরা সাত দিয়ে অনেক বড় করে একটা বাড়ি,
অবশ্যই আরো ভালো
কিছু হবে, একটা জিনিস মনের মধ্যে চাই যে আমার ওয়াইফ আমার মাকে নিয়ে থাক, কারণ আমার মা এখন রান্না করে খেতে চায় না।
ওকে ডান, ওকে ডান, আমরা আর ফুফু নানি খালা পর্যন্ত যাবো না, ওকে ডান, সুমি সুমি ডান ডান ডান, আমরা শেষ করছি অনুষ্ঠান, আমরা অত দূরে আর যাবো না, ইমিডিয়েট ফ্যামিলি নিয়ে কথা বলি, এক্সটেন্ডেড ফ্যামিলিতে নাই বা গেলাম এখন, তবে এটি সত্য যে ভুলগুলোর কথা উঠে এসেছে প্রত্যেকটি কথা আপনাকে জিজ্ঞেস করেছি, সময় প্রত্যেকটির জন্য আপনি বলেছেন যে ঘটনাগুলো ঘটেছে এবং এটার জন্য আপনি সরি বলেছেন, কিছু কিছু ঘটনার হয়তো আপনার তরফ থেকে ব্যাখ্যা আছে, সেটি হয়তো আকরামের জানার কথা না, জানলে হয়তো আকরাম সেইভাবে অভিমান বা কষ্ট পেতেন না, কিন্তু যেসব ছোট ছোট ব্যাপারগুলো আপনাকে দারুণভাবে কষ্ট দিয়েছে আকরাম, সেই ব্যাপারটি একেবারে লজিক্যাল, আমরা শেষ করছি এখন, একেবারে লজিক্যাল।
একটা কথা আছে
জি,
কথা হচ্ছে কি যে ও তো আমার ওয়াইফ, ওকে একটা ছেলে ভালোবাসে, সে কথা এখন আমাকে বলে, তার সাথে অলরেডি তার ফোনে কথা হয় এবং সে ছেলেকের কাছে স্বীকার করে নিয়ে যে আমি বিবাহিত, এবং সেটা আমার কাছে বলছে ঠিক আছে, অন্য একজনের কাছে বলছে, জেসমিনের কাছে পর্যন্ত বলছে যে সে ছেলেটাকে ভালোবাসে, এবার জেসমিন তো
সেই ছেলে ওকে ভালোবাসে,
ওকে ভালোবাসে এবং ওর সাথে ফোনে কথা হয় এবং ওকে নাকি ছেলে বলছে তোমার বাবার নাম্বার দিয়ে আমি তোমাকে বিয়ে করবো, ছেলেটা
এই কথাটা অনেক আগেই বলা উচিত ছিল আকরাম,
ও
আপনি এক সেকেন্ড আমি আসছি এক সেকেন্ড না থামেন, আপনি কি জানেন যে এই এই চেয়ারে বসে ভণ্ডামি করার কোনো সুযোগ নাই, কোনো মিথ্যা কথা বলার সুযোগ নাই, এটা জানেন তো, এবং মিথ্যা কথা বললে আমার অ্যাটিটিউডটা কোন লেভেলে যায় সেটা সম্বন্ধে কেউ ওয়াকিবল, প্রোগ্রাম শোনা হয় কি আমার, হ্যাঁ আপনারা কি জানেন যে আমার আমার ডাইমেনশনটা তখন কোন দিকে যায়, আমার মূর্তিটা কিরকম হয়, কারণ আমার কাছে মনে হয় যে এই চেয়ারটার সাথে যখন আপনি কোনো রকমের ভণ্ডামি করতেছেন, মিথ্যা কিছু বলছেন, সেটা আমাকে শুধু বলা না, যে লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো পছন্দ করে অনুষ্ঠানটি এবং ভালোবাসে এবং বিশ্বাস করে, তাদের সবার সাথে পাটপারি করা হয়, আপনি ওই ছেলেকে ভালোবাসেন না এটা সত্য, এটা আমিও মেনে নিচ্ছি, কিন্তু কৌতূহল বশত হলেও ওর একটি ফোন কল রিসিভ করা বা তার সাথে কথা বলা হলেও হয়ে থাকতে পারে, কথা তো সত্যি না, ব্যাখ্যার কোন সুযোগ নাই, এরকম কোন কথাবার্তা হয়েছে কি হয়নি বলার আগে সেকেন্ড থার্ড দিবেন, কোনো না কোনো ভাবে আমরা যদি বুঝতে পারি বা জানতে পারি কোনো না কোনো ভাবে এভিডেন্স আসে সত্যি যে একটাবারের জন্য হোক কথোপকথন হয়েছিল, তাহলে কিন্তু সত্যি আমাদের সাথে বাটপারি করা হবে। আসলে কি ধরনের ব্যাপার হয়েছিল?
এই ধরনের কোনো ব্যাপারই হয়নি গুরু, মানে জাস্ট আমরা কাজের জন্য গেছিলাম, কাজের জন্য গিয়ে মানে তার নাকি ভালো লাগছে, এখন সে বলছে যে আপনার বাবা মা নাম্বার দেন, আপনার বাড়িতে আমি
কোন রকমের ফোন আলাপ বা কোনো কিছু? সামান্যতম একটা পার্থক্য, সামান্যতম একটা ঘটনা অনেক দূরে মানুষকে ঠেলে দেয় একদম। আমি বিশ্বাস করলাম। বিশ্বাস করলে তুমি ওকে ডান, তুমি বিশ্বাস করলে তো তাহলে এই কথাটা ওকে ডান, ওকে ডান। অনুষ্ঠান শেষ করছি, শেষ করছি, অনুষ্ঠান শেষ করছি বন্ধু। হাজার হাজার টেক্সট এবং কমেন্টস মিললা, আনুপাতিক হারে যদি বলা হয় সবাই একটা কথাই বলতে চাচ্ছে কি কমেন্টস?
ওকে, যদি খুব কমন কথা বলা হয় যে সবাই চাচ্ছেন যে উই আর এক্সপেক্টিং হ্যাপি এন্ড লাভলি এন্ডিং, তাদের চার হাত এক হয়ে যাক, সবাই মানে দুজন সুখী হোক, আকরাম ভাই যাতে সুমি আপকে ক্ষমা করে দেন, দুজন যাতে এক হয়ে যায়, আবার তারা নতুন লাইফ শুরু করুক, আবার সংসার শুরু করুক, সব বিভেদ ভুলে যাক, একটাই কথা, একই মিনিট,
একদম শেষ মুহূর্তে। আমরা মিডিয়া থেকে খুব বেশি করার সুযোগ আমাদের নাই, সিদ্ধান্ত একান্তই আপনাদের, সুমি আপনার, আকরাম আপনার, ব্যক্তিগতভাবে আমি একেশাম, যারা আপনাকে আপনারা ভালোবেসে গুরু বলে রাখেন, শুধুই রাখেন নাকি শ্রদ্ধার সে জায়গাতে আমাকে রাখেন?
অবশ্যই।
তাই ঘটনা যদি সার সংক্ষেপ করতে হয়, আপনি যেমন ভালোবাসা বলেই খালাস শুনি, আর এই মানুষ আকরাম প্রত্যেক কাজের মধ্য দিয়ে রক্তকে পানি করে আপনার ভালোবাসার হক আদায় করেছে প্রত্যেকটি মুহূর্তে, যে কারণে আপনি নিজেও বলেছেন যে মানুষ হিসেবে অনেক ভালো, স্বামী হিসেবে দারুণ ভালো আমার স্বামী। আপনার মতো হয়তো প্রতি মুহূর্তে বলতে পারেনি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কাজের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে সে চেষ্টাই করে গেছে যে কিভাবে আমি আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে ভালো থাকি। আজকের বাজারে নিজের জন্য যৎসামান্য রেখে সবকিছু আপনার জন্য গচ্ছিত রেখেছে, কিভাবে আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে ভালোভাবে জীবন শুরু করতে পারে। জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোতে অনেকে যেমন ক্রিটিক্যাল গার্লফ্রেন্ড বানায়, অনেক রকমের অবৈধ সম্পর্ক তৈরি করে, কোথাও যায়নি, ঘুরে ফিরে আপনার কাছে বারবার গেছি, যান আমার এই সমস্যায় কি করি বলো তো, আজ একটা চাকরির জন্য অপেক্ষা করছি, যান তুমি এর সাথে আমার পাশে একটু দাঁড়াও তো। সেই আকরামকে নতুন করে বোঝানোর আর কোনো প্রয়োজন পড়ে না। সেই আকরামকে আর আপনাদের কথা নতুন করে না শুনি, শেষ করছি আমি, সেই না আর কোনো কিছু শুনবো না, আর কোনো কথা বলার চেষ্টা করার দরকার নাই, আর কিছু শুনবো না। কথাই মানুষকে কাছে আনে, কথাই মানুষকে আসলে অনেক দূরে ঠেলে দেয়, আর কিছু বলার দরকারই নাই। কিন্তু এই ছোট ছোট টুকরো টুকরো ঘটনা, তার সাথে কিছু পারিপার্শ্বিক চরিত্র আছে যাদের কারণে এই সম্পর্কটা বিষময় হয়ে গেছে, যার আলটিমেট ডেস্টিনি এখন ডিভোর্স। কিন্তু আজকের তারিখে এই ডিভোর্সটা যদি বেঁচে যায় শুনে, আজকের তারিখে সত্যি ডিভোর্সটা যদি বেঁচে যায়, প্রাতষ্ঠানিক রূপ নেয় দিনটা, দিনকে দিন এমন হচ্ছে যে আমরা ওয়েস্টার্ন কালচারে এমন ভাবে গা ভাসিয়ে দিয়েছি আকরাম, যে বৈবাহিক সম্পর্কের মতো এইরকম রহমতময় প্রাতষ্ঠানিক সম্পর্কটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। দারুণ একটি এক্সাম্পল সেট হয় সবার মধ্যে। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত সুমি আপনার। যে ছোট ছোট টুকরো টুকরো ঘটনা আপনাকে বিষময় করে তুলেছিল সুমির প্রশ্নে, সুমি সবকিছুর ঊর্ধ্বে থেকে সবকিছুর জন্য ক্ষমা পেয়েছে, কিন্তু এটা বুঝতে খুব বেশি বুদ্ধির প্রয়োজন পড়ে না। ঘটনা যাই ঘটুক না কেন, টুকরো টুকরো কথা যাই বলুক না কেন, সুমি আপনাকে পাগলের মতো ভালোবাসে। এখন আপনি ছাড়া তার জীবন কোনোভাবেই নতুন করে আর দাঁড়ানো সম্ভব। আমি গুরু এতেছিলাম আমার জায়গা থেকে, শুধু এতটুকুই প্রার্থনা করবো। আমি জানি না যে আমার প্রশ্নে আপনার সেই সেই শ্রদ্ধা বা সেই ভালোবাসার জায়গাটা কতখানি জুড়ে আছে। স্রষ্টার কাছে প্রার্থনা করব যে মানুষটির চোখে যেন পানি আর না আসে। আর আমি খুব ভালো করে জানি যদি আমি জীবনের সব কিছু দিয়ে দিই, ওটা পৃথিবী যদি উপস্থিত করি তার সামনে, কোনোভাবেই তাকে ভালো রাখতে আমি পারবো না, তার আক্রাম যদি তার কাছে না থাকে। আক্রাম আমি দৃঢ়ভাবে এটাও বিশ্বাস করি, জীবন সামনে জীবনের মতো চলতে থাকবে, অনেক সুযোগ নিয়ে হয়তো আপনার কাছে অনেকেই উপস্থিত হবে। যে ধরনের মানুষ আপনি সে সুযোগ থেকেই যায়, কিন্তু আমি হয়তো এ ব্যাপারে সন্দিহান। এরকম পাগলের মতো করে কেউ আপনাকে ভালোবাসবে? আর যে ভুলগুলোর কথা বলা হচ্ছে সে ভুলগুলো শুধরানোর জন্য, সেই সুযোগটা কি সে পেতে পারে না যে ভুলগুলোর জন্য একেবারে নিরঙ্কুশ মনে আপনার কাছে ক্ষমা চেয়েছে?
গুরু আমি ওকে এর আগে দুই তিনবার ক্ষমা করছি।
এবং আসলে সিদ্ধান্ত আপনাদের, আসলে সিদ্ধান্ত আপনাদের, যখন সবকিছুর বিনিময়ে পাঁচ ছয় বছরের সম্পর্ক, এক বছরের বৈবাহিক সম্পর্ক, এখন যে মানুষটি সামনে বসে,
গুরু মে মাসের 4 তারিখে বিয়ে হয়েছে, আমার মনে হয়
16 মাসের সম্পর্ক, কিন্তু এত কিছু এফোর্ট দিয়েছেন যার জন্য, যে মানুষটিকে, যে ফুলটিকে বাঁচিয়ে রাখার জন্য, সে ফুলটাকে একেবারে ঝরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার দেহভঙ্গি, তার অভিব্যক্তি দেখলেই বোঝা যায় যে একদম একদম এই মানুষটি জীবন মৃত্যুর সঙ্গে খুলে। আকরাম ভালো থাকা যায় না সবকিছু নিয়ে, এবং আমি আমরা আমরা আমাদের আমাদের মাধ্যমে যদি ভালো কিছু হয়ে যায় মেঘলা, যদি এ ধরনের কিছু টেক্সট বা এ ধরনের কিছু সুযোগ তৈরি হয় যাতে করে আকরাম আরো ভালো কিছু থাকতে পারে, তাহলে তো ভালো কথা।
আর কথা বলেন না
বলেন।
আমি তো অফিসে কাজে মন বসাতে পারতেছি, আপনার অফিসের অবস্থা আমার খুব একটা ভালো না, আমার শনিবারে আমার বাড়িতে চলে যেতে হচ্ছে, মানে আপাতত আর চাকরিটা এখন থাকবে না, আমাদের অফিসটা বন্ধ হয়ে যাচ্ছে আর কি। এখন আসলে কি যে করবো আমি বুঝতে পারছি, শনিবারে বাড়িতে চলে যেতে হবে।
একদম জীবনের কাছে হেরে গিয়ে,
হেরে যে না গুরু, ইচ্ছা করলে বাড়িতে থাকতে পারে, কারণ তার বাবা তো ছেলে নেই। আর
না কি পারে কি না পারে সে তো বুঝতেই পারছি তাকে দেখে।
আমি সর্বপ্রথম ভুল হয়েছে ঢাকা শহরে থাকাটা, কারণ ঢাকা শহরে থেকে আমি ওকে হাত ধরে রাস্তায় বাচ্চাদেরকে যেমন হাঁটা শিখাই সেটা আমি ওকে শিখাইছি,
অভ্যস্ত হয়ে গেছে,
ওর আসলে চোখ কান ফুটে গেছে,
অভ্যস্ত হয়ে গেছে। চোখ কান ফোটা না, আসলে অভ্যস্ত হয়ে গেছে একদম। এখন হঠাৎ করে যখন হাতটা ছেড়ে দিয়েছে না, দুনিয়াদারি আঁধার দেখতেছে একদম। ভালোবাসার জন্য আসলে অনেক সময় এই ধরনের সিচুয়েশন আসারও প্রয়োজন পড়ে, আমি খুব ভালো করে বুঝতে পারছি সবকিছু খুব ভালো করে বুঝতে পারছি, সবকিছু ঠিক হয়ে যাবে একরাম। সবকিছুকে বাদ দিয়ে হলেও একান্ত নিজের মতো করে কি ভাবার সুযোগ থেকে যায় না? একরাম অনুষ্ঠান শেষ করব আমি।
একসময় আপনি মানে অপেয়ারে আপনি আমাকে একটা কথা বলছিলেন, আমি তাকে বলছিলাম যে আমি মন থেকে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, হ্যাঁ শুধু কাগজ কলমে বাদ আছে, আমি আপনাকে কথাটা বলছিলাম।
আমি জানি, আমি সবই জানি, সবকিছুর প্রেক্ষিতে আমি শুধু যখন এটি দেখতে পাচ্ছি যেখানে দুইজনের মধ্যে পার্থক্যের জায়গাটা খুব বেশি না, ফারাকটা খুব বেশি না। এবং যেখানে সবকিছুকে ঊর্ধ্বে রেখে একটা মানুষ নতুন করে ফিরে আসার জন্য পাগলের মতো তাকিয়ে আছে, দেখা যাক না নতুন করে এতগুলো মানুষ নতুন কিছু সাক্ষী হতে পারে কিনা। এবং যদি 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 সবকিছু ঠিকঠাক হওয়ার পরে ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, জীবন ভাঙার জন্য তো পুরো বছর পুরো জীবনটা পড়েই থাকবে। সুমি, আপনার কথা বলেন, শেষ সুযোগের অপেক্ষায় কি আছেন? আকরামকে উদ্দেশ্য করে বলেন, কিভাবে চাচ্ছেন?
আমি চাই আমার ভুলটা আকরাম আমাকে ধরাই দিক যে এটা তোমার ভুল হচ্ছে, কারণ আমাদের মাঝে ঝগড়াঝাটি হয় খুব বেশি বড় কিছু না। আমি চাই যে ও কারোর কথা না শুনুক, না শুনলে তো আমরা দুজন সুখে থাকতে পারবো। ও শুধু অন্যের কথা শুনে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়। আমি চাই এটা যেন না হোক।
আসলে গুরু, ও যেভাবে বলছে কথা ঠিক সেভাবে না, ওর ভুলটা আমি ঠিকই ধরাই দিই। আমি ওনার ওর বাবা যে কথাগুলো বলে আমি ওর মাধ্যম দিয়ে ওকে বলাতে চাই।
ভুল ধরাই দিক সেটা ভিন্ন কথা, বিষয়টা হচ্ছে যে ধরনের ভুলের কথা আক্রামের কাছ থেকে শুনলাম, যে ধরনের ভুল হওয়ার আপনার দ্বারা কি আর সুযোগ আছে, সম্ভাবনা আছে? আপনার ভেতরের অবস্থাটা কি, আক্রামের কাছে কিভাবে আক্রামকে চাচ্ছেন আপনি, সরাসরি একটু নাঙ্গা ভাবে বলেন তো, কোন রকমের প্রলেপ ছাড়া, সাহিত্যের বাইরে গিয়ে ভেতরে যা চলতেছে ডিরেক্ট বলেন তো, আক্রামকে উদ্দেশ্য করে স্ট্রেট বলেন, লাজ লজ্জার বালায় রেখে সাহিত্যের বাইরে গিয়ে ভেতরে যা চলতেছে বলেন। যেখানে ধরনের ভুল হওয়ার আর সামান্যতম কোন সুযোগ নাই আক্রাম?
গুরু, আসলে আমার বিষয়টা আমার বড় ভাইরা এখন নিয়েছে,
ঠিক আছে, বাট
তারা এখন সিদ্ধান্তটা নিবে। আমি বলে দিচ্ছি, আর আমার সবচেয়ে বড় ক্ষতি করে আমি টাকাটা এখন গুছিয়ে ফেলেছি, আমি টাকাটা মানে পুরোটা এটা গুছিয়ে ফেলেছি। আমি এটার ভাটা একদম টাকা দিয়ে রাখছিলাম, সে টাকাটা আমি আগে দিয়ে
সাক্ষী হয়েছি এই 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 স্টুডিওর মাধ্যমে, এবং আমি তো কোনো দুচুরি করতেছি না, এখানে কোনো পাপের কিছুর জন্য তো আমি বসি না, এমন একটা সহজাত আমি হয়তো চাচ্ছি বলা ঠিক হবে না, আমি হয়তো সিদ্ধান্ত আপনারাই নেবেন, বাট মনে হচ্ছে যে এটা তো একদম কাছাকাছি আছে, এখান থেকে তো আসলে আর যেসব ক্ষতির কথা বলছেন, যেসব সমস্যার কথা বলছেন, সেটি আপনার আপনারই আপনার কন্ট্রোলের মধ্যেই থাকে, সেই সেই ব্যাপারগুলো তো সমাধান করার ক্যাপাসিটি আমার মধ্যে থেকেই থাকে। অ্যাট লিস্ট আপনার জায়গা থেকে সুমির প্রতি সেই মমত্ববোধটা নিয়ে আমি অন্তত বিদায় হতে চাই, তারপরে সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করবো, এবং আমরা ফলো আপ অনুষ্ঠান করতে থাকবো এটা জানার জন্য যে ফাইনালি কি হতে যাচ্ছে। কিন্তু সুমি সব কিছুর বিনিময়ে সবকিছুকে পেছনে ফেলে দিয়ে নতুন করে শুরু করতে চাচ্ছে, অ্যাট লিস্ট আজকে তারিখ পর্যন্ত স্বামী স্ত্রী আপনার যত আনটিল আর আনলেস ডিভোর্স না হওয়া পর্যন্ত বউ হিসেবে মেনে নিয়ে, বউ হিসেবে তো আজকের তারিখ পর্যন্ত সে কিন্তু আপনার বউ, সেই সেই ভাবনা থেকে অ্যাট লিস্ট আপনি তাকে সবকিছুর জন্য ক্ষমা করে দেয়া, তার প্রশ্নে সেই পজিটিভ মাইন্ডসেটটা রাখা, তারপরে দেখি ভবিষ্যৎ আমাদের জন্য কি অপেক্ষা করে, এটা তো আশা করতেই পারি আকরাম।
সবাই করে
বউ হিসাবে তার সমস্ত ভুলের জন্য তাকে ক্ষমা করছেন আপনি আনুষ্ঠানিক ভাবে?
গুরু, ক্ষমা তো আমি আগেই করে দিয়েছি, বলছে সে যে হিসাবে আমার কাছে ভুল স্বীকার করছে,
এবং 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 আপনার সুমি যে সুমিকে ভালোবেসে তাকে আপনি আপনার করে নিয়েছিলেন, সুমির প্রশ্নে সেই পজিটিভ মাইন্ডসেটটা আপনি রাখছেন, তারপরে হয়তো সিদ্ধান্তটা আপনার পারিবারিক ভাবেও তো কিছু আসতে পারে, সেগুলোর জন্য আমরা অপেক্ষা করব, কিন্তু সেই মাইন্ডসেটটা আপনি রাখছেন এতটুকু আশা করা যায়।
হ্যাঁ, তারা যেটা করে বাস্তবতা মানে জানার পরে এগুলো যখন জানবে, তারা যখন যেগুলো বলবে সেটা আমি মেনে নেব। আমি আসলে কোরবানির সময় বাড়িতে যেটা আমি বসতে চাচ্ছি সবাইকে নিয়ে,
এবং আমরা 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 তখন চিন্তা করবো অ্যাটলিস্ট কারা কি বলছে সেটি বড় কথা না, এবং আমরা অ্যাটলিস্ট আশা করব যে আপনার সুমির প্রশ্নে সে পজিটিভ মাইন্ডসেটটা থাকবে, এতটুকু আশা করা যায়। তো
আসলে
অ্যাটলিস্ট কিছু একটা নিয়ে যায় সবগুলো মানুষ, হাজার হাজার নাকি রে মেঘলা?
লাখ লাখ,
কথা একটাই, কথা একটাই, কিন্তু জীবন তো তাদের। কিন্তু এটাও সত্য, স্রষ্টা নিজেই বলেছেন দশ যেখানে আমি স্রষ্টা সেখানে থাকা আমার জন্য একেবারেই নিরঙ্কুশ হয়ে যায়। স্রষ্টা অবশ্যই সাথে আসেন ভালো কাজের, দেখা যাক ভালো কাজটা কিভাবে রং নেয়, অন্তত একটা ভালো মন মানসিকতা নিয়ে এখান থেকে আপনি আকরাম যাচ্ছেন আপনার স্ত্রী সমীর বিষয়ে, ঠিক তারপর দেখা যাক সিদ্ধান্ত কি হয়, ঠিক তো? জোরে বলেন, আশ্বস্ত হচ্ছে আমার বন্ধুরা এটা শুনে যে অ্যাটলিস্ট আজকের তারিখে এখান থেকে আপনি একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে যাচ্ছেন, তারপর দেখা যাক ভবিষ্যৎ আমাদের জন্য কি কি আমাদের জন্য ব্যবস্থা করে রাখে, এবং আমরা দুইজনকে নিয়েই ফলো আপ অনুষ্ঠান করবো, ফলো আপ অনুষ্ঠান করে ওভার ফোনে অথবা ফিজিক্যালি নিয়ে এসে জানবার চেষ্টা করব কি ঘটতে যাচ্ছে। অনুষ্ঠান শেষ করছি, ফোন কল নেওয়া উচিত ছিল, সুযোগ আসলেই নাই, এই জন্য ফোন কল আপাতত আমরা নিচ্ছি না, বাট মেসেজের ছড়াছড়ি, টেক্সটের ছড়াছড়ি, সবাই একটাই কথা, ভালো থাকুক, এরা ভালোবেসে পরস্পর বিদায় নিচ্ছে। বিদায়ের শেষ মুহূর্তে কিছু যদি বলার থাকে
গুরু, আমি আকরামকে বলতে চাই একটা কথা, যে ও এখানে সিদ্ধান্ত নিক, কারণ বাড়িতে গেলে আমার ডিভোর্স দিয়ে দেবে আমাকে, আমি সেটা মানতে পারবো না, মানতে পারবো না বলেই আমি এখানে আসছি,
আপনার জন্য যেভাবে আপনি আপনার আকরামকে নিজের করে নিয়েছিলেন শত বাধা বিপত্তির পরেও, দেখা যাক আপনি আপনার আকরামটাকে সেইভাবে চেয়ে নিতে পারেন কিনা, কিন্তু এটা অবশ্যই ভালোবাসার ব্যাপার, এটা একটা ব্যালেন্সের ব্যাপার, কোনো ক্ষোভের কারণে সামান্য একটু অভিমানের কারণে এত চরম সিদ্ধান্তের ভিতর দিয়ে যেন আক্রমণ না যায়, আক্রমণ যেন তার জায়গা থেকে কিছুটা হলেও নিজেকে নামিয়ে নিয়ে আসে। আকরামের সবই ভালো তার মানে এটা কখনোই দাঁড়ায় না যে আকরাম এমন জায়গাতে পৌঁছেছে যেখান থেকে রিল্যাক্স ভাবে কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নাই, এগুলো আকরামের সাথে যায় না। আকরামের কিছু চরিত্রের কিছু ভালো দিক আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে, তার মায়ের প্রসঙ্গে যখন বলছিল, তার বইয়ের প্রশ্নে যে ডেডিকেশন গুলো দেখেছি, তার ভবিষ্যৎ চিন্তার কথা দেখেছি, বাট এটার জন্য এটাই আমি কখনোই বলবো না নিজের ভাটা থেকে টাকা নিয়ে আসা সে টাকা আমি কিভাবে আবার ফেরত দিব, এগুলো একটা ফ্রিলি ব্যাপার, এগুলো সেটেল ডাউন করা আকরামের জন্য অবশ্যই টাফ কিছু না। আর আমার বন্ধুরা যেভাবে সাপোর্ট করতে চাচ্ছে মেঘলা, সেই সাপোর্টটা যদি সত্যি সত্যি সুরে বাজে এবং সব সবকিছু যদি পারফেক্ট ভাবে এক্সিকিউশন হয়, তাহলে হয়তো আকরামকে পিছন ফিরে টাকাতেও হবে না, তাই তো? ওকে ডান, আমরা সেটির অপেক্ষায় থাকবো, কিন্তু সবকিছুর বিনিময়ে তো বন্ধুরা এবং আমরা সবাই চাইবো যে ভালো কিছু হওয়ার সুযোগ থাকে। শুধুই আপনার জন্য পাঁচটা মিনিট আমি এক দুই স্টুডিও ছেড়ে দিলাম, আপনি এবং আকরাম দেখেন আপনি আপনার আকরামকে আপনার মতো করে পেতে পারেন কিনা। আকরামের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আকরাম একেবারে মানবিমানের জায়গা থেকে সমস্ত কিছু আমরা পার করে এসেছি, আমি গুরু এতেশাম আপনার কাছে আমি অবশ্যই বলবো একটা রিল্যাক্স মানসিকতা রাখতে, যাতে করে এই মেয়েটাকে ভালোবেসে নিয়ে এসেছিলেন, একবার না দুইবার না তৃতীয়বার যখন এই ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যাবে বড় সমস্যা হয়ে যাবে, দেখা যাক কি হয়। জি আপনি কথা বলুন, পাঁচটা মিনিট শুধু আপনার জন্য, আকরাম আপনি কথার উত্তর দিবেন।
This track was downloaded from fusionbd.com.
তুমি সিদ্ধান্ত নিলে এখানে নিবা,
ঠিক আছে আমি এবারের মতো ওকে ক্ষমা করে দিচ্ছি, আর এই ধরনের ভুল যদি পরবর্তীতে,
আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আছো, আল্লাহ তুমি আছো, আল্লাহ তুমি এখানে আছো এই জায়গাতে সবসময়, তোমাকে আমরা বুঝতে পারি না, তাই আমার বহু বন্ধু বান্ধব আছে অন্য ধর্মাবলম্বী, তাদের পক্ষ থেকে বলছে ভগবান তুমি আছো, ঈশ্বর তুমি আছো, যে নামেই ডাকি না কেন তাকে, তুমি আছো তুমি আছো। যারা বলে যে তুমি নাই তারা ভুল বলে, অন্যায় বলে, তুমি আছো 110% তুমি আছো। যাই সৃষ্টি হয়েছে তার যেমন প্রডিউস করার একজন থাকে, নেপথ্যে তুমি আছো যে সমস্ত শক্তি রাধা, সমস্ত কৃতজ্ঞতা শুধুই তোমার জন্য, সমস্ত ভালো লাগা শুধুই তোমার জন্য। মিডিয়া থেকে আমরা কারো উপরে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না, তাই দুইজনকে ওপেন করে দিয়েছিলাম যে তোমাদের নিজেদের ভালোবাসা, নিজেদের ভালো থাকা, নিজেদের সংসার, তোমাদের মতো করে সিদ্ধান্ত নাও। আমি গ্রহ এতে সাম চাপিয়ে যেন না দিই, আমার ইনফ্লুয়েন্সের কারণে যেন সিদ্ধান্ত না হয়, কারণ ওই সিদ্ধান্ত বেশি দিন টিকবে না। আমার বন্ধুরা লাখ লাখ মেসেজ পাঠাচ্ছে, ওরা বলতেছে যে ঠিক হয়ে যাক সব কিছু ভালো থাকুক ওরা, তাও আমি ওদের মেসেজ আমি এন্টারটেন করতে চাই না, কারণ ওদের ইনফ্লুয়েন্সে যেন না সিদ্ধান্ত হয়, সিদ্ধান্তটা তাদের ভেতর থেকে আসুক, তবেই না ভালোবাসাটা টিকবে, তবেই না সংসারটাকে জীবনের শেষ দিন পর্যন্ত এমন হয়ে থাকবে আকরাম, জীবনের শেষ দিন পর্যন্ত সমস্ত কিছু উজাড় করে এই ভালোবাসায় মানুষ টিকে দিবে। হ্যাঁ আকরাম প্লিজ।
গুরু আমি যেটা বলতে চাই ওকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এর পরবর্তীতে এই ধারণা ভুল যেন তার না হয়।
শুনে গুরু আকরামের সাথে কথা কর,
পারিপার্শ্বিক
আলাপ থাক এখন। সুমি কে, আরে ভাই বলো কি গুরু, আরে আমি গুরু নাই আকরাম রে, বলো যা বলবো তাই, তা তো করবা না ভাই, যা বলবো তাই, যা পারবা সেটা কর। আচ্ছা আমি আবার এগুলো করলে কেমন হবে বুঝি না, ঠিকই তো হবে, স্বামী স্ত্রী আসো না তোমরা, এই ভাই তুই করো তো হাত নাকি তাই থাক, কম 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 যাও যাও, এই কোনোভাবেই যেন কেউ না বোঝে যে আমি জোর করে এদের মধ্যে, এটা একদম ক্লিয়ার কিন্তু পরিষ্কার না, ওরা নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে, আমি তো ছেড়ে দিয়েছিলাম না যে তোমরা ভাই তোমাদের মধ্যে করে সিদ্ধান্ত না, তাই তো আমি তো ছেড়ে দিয়েছিলাম সিদ্ধান্তটা নেই, কি মেঘলা সাক্ষী তো তুই, কারণ আমি ভয় পাচ্ছিলাম এই কারণে যে জোর করে সিদ্ধান্ত কখনো টিকে না।
গুরু এটা বললে হবে না, অনেক বন্ধু বলেছেন তুমি আপু তুমি প্লিজ আকাম ভাইকে জড়িয়ে ধরো,
আমি জড়িয়ে ধরার পরে আচ্ছা নিব, ওরা সিদ্ধান্ত কিন্তু ফাইনালি নিজেরাই নিয়েছে তাই তো। আকরাম আপনি বলুন, আপনি
আমি যেহেতু আমার নিজের সিদ্ধান্তে বিয়ে করছি সিদ্ধান্ত তো আমাকে নিতে হবে,
এবং আপনি নিজে নিয়েছেন,
আমি আমার মাকে বুঝাতে পারবো ওকে ক্ষমা করে দেওয়ার জন্য।
আচ্ছা আপনি তো নিজে নিয়েছেন সিদ্ধান্ত তাই তো, এবং আপনি জানেন যে আপনি আমার পরিবারকে রাজি করাতে পারবেন, এবং ঈশের পরিবার সমীর পরিবার তো অবশ্যই চাচ্ছে যে সেও যেন রাজি হয়, এবং এনিওয়ে আপনি সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত কেউ ইনফ্লুয়েন্স করেছে আপনাকে, আপনি নিজে থেকে সিদ্ধান্ত নিলেন, নিজে থেকে সিদ্ধান্ত নিলেন যে আপনি তাকে ক্ষমা করে আবার নিজের বাহু ধরে আবদ্ধ করবেন তাই তো। তুমি কতদিন পর, এক মাস পর মনে হয় তাকে সামনাসামনি দেখে তাই না, হ্যাঁ এক মাস পর, আর কথা হচ্ছে কতদিন পর, ষোলো সতেরো দিন পর কথা হচ্ছে। হ্যাঁ এখন আমার একটা পছন্দের গান শুনি তো, কি গান একটা পছন্দের, যে কোনো একটা গান বলো তো।
আমরা
অন্য একটা গান দিতে পারি, হ্যাঁ অন্য একটা রোমান্টিক গান আমরা
পছন্দ কিনা আগে জিজ্ঞেস করবো তাদের পছন্দ কিনা, কি গান বল আগে মুখে।
ও আচ্ছা হাবিবের যুগ অলরেডি প্লে করে দিয়েছি,
তোমার মাঝে নামবো আমি, পছন্দের গান দুই জনের, না না তাদের পছন্দের গান বন্ধ কর, বলো আলো আরো বলো হিন্দি কোন গান জানো,
হিন্দি না গানটা গুরু ছিল হচ্ছে যে
মনির খান
আমি পূর্ণিমা চাঁদ হলে
আরো বলো আরো বলো আরো বলো আরো অন্য অন্য গান বলো,
অন্য গান বলতে আর একটা গান উনি যে একটা গান জানে সে গানটা আমাকে মাঝে মধ্যে শোনা,
আরে ভাই কি গান
মনির খানের গান,
হ্যাঁ বললো এইটাই তুমি বলো, একটা গান বাজানো লাগবে না বলো তো দেখি বলো, আচ্ছা গান বলো গানের নাম বলো কিছু, আরো কিছু পছন্দের গান বলো যেটা আমাদের এখানে আছে দেখি শোনাই, একটা একটা ভালো আমার পছন্দের ওই হিন্দি গানটা ওইটাই দিয়ে দে তুমি সামনে বানাবে যদি, ওকে ডান। বন্ধুরা বহু কষ্ট বহু দুঃখ বহু কিছুর পরে এই চির দুঃখিনী মেয়েটার চোখে মুখে কি যে উজ্জ্বল, এটা যদি দেখার সুযোগ তোমাদের হতো। অনেক কষ্ট যেমন আমি দেখে বুকের ভিতরে বুকের ব্যথা বাড়ায় ফেলেছিলাম, আমিও ভাগ্যবান এখন সেই উজ্জ্বল দেখার সুযোগ আমি পাচ্ছি। তোমাদের কাছে পৌঁছে দিলাম বন্ধুরা, পাঠিয়ে দিলাম, পাচ্ছ তো? এইবার এইবার সে আনুষ্ঠানিক সময়, এক মাস পরস্পরের সাথে দেখা হয় না, 15 দিন ফোনে কথা হয়নি অ্যাটলিস্ট। ফাইনালি ডিভোর্স দেওয়ার জন্য দেনমোহরের টাকা জোগাড় করতে ইটের ভাটা থেকে টাকা ফেরত নিয়ে চলে আসা, যে টাকা দিয়ে ডিভোর্সটা হয়ে যাবে, সেই জায়গা থেকে তারাই সিদ্ধান্ত নিল না, জীবনকে আরেকবার সুযোগ দিবে, আরেকবার বাঁচবে, আবার ভালোবাসবে এবং তারা ভালো থাকবে। তাহলে তো স্বামী স্ত্রী তো এখনো যেহেতু তারা আছে, ওই ঘটনা যেহেতু ঘটে যায়নি, সেই কারণে একটা টাইট হয়। কম আমরা কিন্তু পেছন দিকে কাউকে টাকাবো না, কারণ খুব ভালো করে জানি যে স্বামীর পক্ষে সম্ভব তার পরিবারকে ট্যাকেল করা, এবং আপনার পক্ষেও সম্ভব আপনার পরিবারকে ট্যাকেল করা। ইজ রাইট অর রং? আকরাম,
পরিবারকে আসলে বলতে কি, সেটা হচ্ছে আমি আমার নিজেকে ছাড়া, আমি তো যেহেতু বিয়ে করছি তাকে, আমার বউকে আমাকে ভাত দেওয়া লাগবে, আমার ভাইও দিবে,
আর আপনার মা তো আপনার প্রশ্নে অবশ্যই,
সেই মা যেহেতু আমাকে অনেক ভালোবাসে,
এটা আপনি ট্যাকেল করতে পারবেন। ওকে ডান, আর আমরা সময় না নেই এখন, আমরা সেই
আর এই জিনিসটা আমার মায়ে আমাকে শিখাইছে যে মানে ক্ষমা করার জিনিসটা আমার মা।
দ্যাটস গুড, দ্যাটস রিয়েলি গুড, হ্যাটস অফ টু ম্যাম। আচ্ছা, আমরা সেই 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 সময়ের সাক্ষী হয়ে থাকি। আমরা বলছি বন্ধু, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে কখনো বলতাম না যে টাইট হ্যাক করো, স্বামী স্ত্রী যেহেতু আমরা দেখে চোখটা জোড়াতে চাচ্ছি। আকরাম প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট। এখন ধারা বিবরণী দিই, এখন আকরাম উঠার চেষ্টা করছে কিছুটা ইতস্তত, যেহেতু এক মাসের একটা বিশাল ফারাক এবং একদম সেপারেশন হয়ে যাবে এরকম পরিস্থিতি, তাই একটু হ্যাঁ করতেছে, হাত পায়ে ঘুরতেছে এবং সেই এর অবস্থা এরকম, কিন্তু ওইটা না, একদম ক্লোজ ক্লোজ টাইট হয়, একদম সামনাসামনি সামনাসামনি, না না একদম ভালোবাসার একদম ওই রকম না, একদম একদম টাইট হয়, একদম টাইট হয়। আচ্ছা, তোমরা এত এত ব্যস্ত তো হো না, আমরা যদিও আছি তাতে কোনো যায় আসে না, কারণ তোমরা কি জানো যে স্রষ্টা স্পষ্ট বলেছেন তিনি যে তোমরা যখন পরস্পরকে স্বামী স্ত্রী ভালোবাসো, পরস্পরের হস্ত ধারণ করো, ইভেন তোমরা পরস্পরকে চুম্বন করো, আমি স্রষ্টা আমার রহমত সেখানে বর্ষণ হতে থাকে, স্রষ্টা এইভাবে বলেন। ইটস এ ভেরি কমপ্লিট পিকচার, আমার চোখ ঠান্ডা হয়ে গেল, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। বন্ধুরা এখন একদম দুজন দুজনকে জড়িয়ে ধরে ছবি তুলছে এবং স্মাইলিং ফেস, অনুষ্ঠান শেষ করছে বন্ধু, সেলিব্রেটিং ফান এন্ড আর কিছু নাই, আমরা প্রোগ্রাম শেষ করছি, বিদায় নিচ্ছি মেঘলা, বিদায় নেওয়ার শেষ মুহূর্তে শেষ কথা তোমার মুখ থেকে, একদম এক লাইনে, পেছনের কোনো কথা নাই, তোমার জানকে ফিরে পাওয়ার পর রিয়াকশন বলো।
আমার খুব ভালো লাগছে, আমি আপনাদের কাছে এবং আমার আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ জানাচ্ছি যে আমি আমার আকামকে ফিরে পেয়েছি আবার, আর আমি এটা আশা করছিলাম যে এখানে আসলে আমি আমার আকামকে ফিরে পাবো।
এটা কারোর কোনো কখনোই কারণ না যেখানে আসতে পাবেন, আর অলরেডি এই ছবিটা আপলোড করা হয়েছে, যে যে আপনাদের অনুমতি আছে তো দুজনের, যেহেতু পরস্পরের জড়িয়ে ধরা ছবিটাকে তোমরা এনজয় করতে পারছো, এই সমস্যা থেকে ওকে ডান ওকে ডান, আপনার আপনাদের অনুমতি নিয়ে শেয়ার দিলাম, যেহেতু এটা আপনাদের পরস্পরের ক্লোজ ছবি আর কি। এবার আপনি বলুন, ফাইনালি সিদ্ধান্ত নেওয়ার পর,
সিদ্ধান্ত নেওয়ার পরে গুরু আমি ওর কাছে একটা রিকোয়েস্ট করবো, সে যেন আমার মতো চলে, কারণ আমি তার খারাপ চাইবো না।
ঠিক কি ধরে সাক্ষী করবার জন্য প্রশ্নটা কাছে কৃতজ্ঞতা, ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরস্পরকে এইভাবে ভালোবাসতে থাকুন। বিদায় বন্ধু।
বিদায় নিয়ে চলে গেলেন এবং স্টুডিওতে অবশ্যই একটা হ্যাপি এন্ডিং হলো, যেটা সবারই সব কাম্য ছিল আসলেই, তাই খুবই এক্সপেক্টেড। সব বন্ধুরা দোয়া করছিলেন এবং চাইছিলেন এটা, স্পেশালি গুরু ইসলাম, আমরা, আমাদের প্রাণ ভালোবাসার বাংলাদেশের সব টিম মেম্বাররা সবাই যাচ্ছিলেন এটা মন থেকে, এবং ফাইনালি আল্লাহর রহমতে সেই জিনিসটাই হলো। অ্যান্ড রিয়েলি খুবই হ্যাপি লাগছে, আর কি বলবো, সিরিয়াসলি আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে পেরে নিজে রিয়েলি রিয়েলি অনেক 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 নিজেকে মানে গর্বিত বোধ করি আমি নিজের কাছে নিজেকে। ওকে, আর বন্ধু ঘুরে যেতে চান বলছিলেন যে অলরেডি ফেসবুকে ছবি আপলোড করা হয়েছে ওনাদের, বেশ রোমান্টিক একটা ছবি যেটা স্টুডিওতে তোলা হয়েছে, দুজন দুজনকে হাগ করে আছেন, জড়িয়ে ধরে আছেন, সেই সুন্দর রোমান্টিক এবং চরম পবিত্র সেই ছবিটা ফেসবুকে আপলোড করা হয়েছে। তো আপনি ইচ্ছে করলেই দেখতে পারেন, এবং আমাদের লিঙ্কটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4, এবং আপনি যেভাবে আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটি খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে দিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের এই পেজটি খুঁজে পাবেন। তো রিকোয়েস্ট করবো যাওয়ার আগে আরো একবারও আমাদের এই পেজটিতে আপনি লাইক করে আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7, এন্ড ঢাকা এফএম তো সবসময় আছে আপনারই সাথে। আর যারা এতক্ষণ এসএমএস করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা করেননি শুধুই আমাদের সাথে কানেক্টেড ছিলেন, শুধু আমাদেরকে শুনেছেন, তাদেরকেও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যার অনেকে বন্ধু অভিযোগ করেন যে আমাদের অনেক প্রোগ্রাম এপিসোড আপনারা মিস করে ফেলেন, তো তাদের জন্য বলছি আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করি। তো আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকে আপনার ইচ্ছে মতো প্রোগ্রামগুলো ডাউনলোড করে শুনতে পারবেন যখন তখন। আর ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। আর রিয়েলি এটা একটা হ্যাপি এন্ডিং, আমার এত ভালো লাগছে। আর চলে যেতেই তো হবে, চলে তো যেতেই হয়, কি আর করবো, না গিয়ে তো উপায় নেই, কারণ ঘড়িতে সময় এখন 2:05, আবারও কথা হবে, ফিরে আসবো আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, এটাই তো প্রত্যাশা। আর ছিন্ন রেখে যাই মায়ার ছলনাই, আশা নিরাশাই, প্রেম ভালোবাসাই, হে বন্ধু বিদায়।
This track was downloaded from FusionBD.com.